আমি কানাডায় থাকি। কানাডায় আসি পোস্ট গ্রাজুয়েট করতে। আমার সাথে ঘটনাটা আসলে 2019-এর দিকে হয় এবং আমার সাথে ঘটে যায় এটা 11ই সেপ্টেম্বরের দিকে। এখানে আমি আমার এক্সপেন্সের জন্য, কিছু টাকা ইনকামের জন্য ক্লাস শেষ হওয়ার পরে ই বাইক দিয়ে উবারের খাবার ডেলিভারি করা শুরু করি। অনেকেই জানে কানাডা ঠান্ডা প্রধান দেশ। নভেম্বর মাসের রাত এগারোটা হবে এবং টেম্পারেচার তখন 2 ডিগ্রির মতো। তো আমি বাইকটা নিয়ে ক্লাস শেষ হওয়ার পর 11টা পর্যন্ত কাজ করতাম। ওই দিন রাত 11টাও বেজে যায়। তো আমি চিন্তা করি যে না, আমি আজকে আর কাজ করব না, বাসার দিকে চলে যাই। যখনই আমি চিন্তা করলাম যে বাসার দিকে ফেরত যাব, ওই সময় একটা হঠাৎ করে একটা অর্ডার পপ ইন করে। দেখলাম যে ডেলিভারির চার্জটাও বেশ ভালো। আমি একসেপ্ট করে ফেলি টাকাটা ভালো দেখে। তখন আমার ধারণাও ছিল না যে আমার সাথে কি হতে পারে সামনে, এটা কেউই করতে পারে না। আমি অর্ডার একসেপ্ট করার পরে আমি খাওয়া নেই রেস্টুরেন্ট থেকে। আমি দেখলাম ড্রপ অফ ডেলিভারি যে জায়গাটা দেখাচ্ছে, ওই জায়গাটার লোকেশন আসলে আমি অ্যাপল ম্যাপস দিয়েই এরকম ভাবে লোকেশন সেট করে রাউট করে ডেলিভারি করি। কিন্তু ওই দিন সাডেনলি অ্যাপল ম্যাপেও এক্স্যাক্টলি বিল্ডিংটা শো করছিল না, কিন্তু এরিয়াটা দেখাচ্ছিল। তা আমি 7-5 না ভেবে উবারের ম্যাপস ফলো করে সেই এলাকায় 30 মিনিটের মাঝে সেই বাসার সামনে পৌঁছে যাই। বাসাটা ছিল একদম গলির শেষ প্রান্তে। দেখে মনে হচ্ছিল অনেক পুরনো একটা বিল্ডিং। একটা কথা না বললি না যে বাসাটা দেখে কানাডিয়ান স্ট্রাকচারের বিল্ডিং মনে হচ্ছিল না, পুরাতন টাইপের বিল্ডিং। আর এত কিছু আসলে খেয়াল করার সময় নেই, কারণ অ্যাপসের ইনস্ট্রাকশন দেওয়া ছিল লিফটে 13 প্রেস করে খাবারটা রেখে দিতে। আর এখানে কিন্তু টাকা ক্যাশ ইন হ্যান্ড হয় না। নর্মালি আমি বলি আপনাদের, টাকাটা ক্যাশ ইন হ্যান্ড হয় এভাবে অনলাইনে পেমেন্ট করে দেয়। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল যে আমি লিটারেলি কাঁপছিলাম রাইড করার টাইমে। তো আমি চিন্তা করি খাবারটা বাসার সামনে দিয়ে যদি পারি ওখানে একটু গরম হয়ে যাব, কারণ গরম না হলে সমস্যা, মুখ করতে কষ্ট। আমার তখনও মাথায় আসে নাই যে কানাডাতে কোন বিল্ডিং এ 13 ফ্লোর রাখে না, ইটস লাইক 12-র পরে 14 ডিরেক্ট দিয়ে দেয়, কারণ ওরা বিলিভ করে ইলুমিনাতিতে। তো আমি খাবার উঠে, মানে খাবার হাতে নিয়ে উঠে যাই লিফটের 13 ফ্লোরে, এবং লিফটের 13 ফ্লোর আসে। লিফটের দরজা খুললেই আমি দেখলাম যে দোর খোলার সাথে সাথেই এটা কোন পুরনো একটা মিশরীয় সিটির মতো দেখতে। সামনে বিশাল বড় মনে হচ্ছে একটা ফিল্মের সেট আপ, একটা সিনেমার সেট আপ, যেরকম আরব কান্ট্রি, মানে আরব দেশের মানুষরা যেরকম সেট আপ করে রাখে, এরকম 13 ফ্লোরে ওঠার পরে ওই রকম সেট আপ দেখে আমি হতবাক হয়ে যাই। ততক্ষণে দুইজন লোক আমার দিকে তাকিয়ে দেয়, মানে আমি দেখলাম যে আমার দিকে তাকিয়ে আছে, এবং যখন আমাকে দেখেছে তা দেখার সাথে সাথে তারা দৌড়ে আমার সামনের দিকে আসতে থাকে। দেখলাম লোকগুলা একদম স্বাভাবিক মানুষের মতোই, মনে হচ্ছিল এদের দৌড় দেখে আমাকে ওরা ধরে ফেলবে এরকম অবস্থা। আমি ভয়ে খাবারটা জাস্ট ওদের দিকে ছুঁড়ে ফেলে লিফটে ডোর ক্লোজ করে করার জন্য আমি প্রেস করতে থাকি। লাকিলি ওই মুহূর্তে ডোরটা দরজা, মানে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আমি নিচে নেমে আসি, ভাবতে থাকি এটা হলোটা কি। এটা ভাবতে ভাবতে বাইরের দিকে যাই, মানে বাইরে বের হই, বিল্ডিং এর বাইরে বের হই। আমি দেখি চারিপাশে সূর্যের আলো। আমি একবারে মাথা খারাপ হয়ে যায়, পকেট থেকে ফোন বের করে দেখি যে দুপুর 12টা বাজে। আমার বাইকটা ঠিক যেমন ছিল পার্ক করে গিয়েছিলাম একদম ওরকমই আছে, কিন্তু আমি তো গতকালকের, আমি তো রাত 11টায় এই বাসায় ঢুকেছিলাম। এক বন্ধুকে বললাম যে এরকম অবস্থা, এবং ওকে স্পটে নিয়ে এসে লিফটে দেখলাম, এবং লিফটে 13 প্রেস করার পরে কোনো অপশন নাই, এটার ব্যাখ্যা আমি আজ অব্দি খুঁজে পাইনি। আমি কোন 4th ডাইমেনশনে চলে গেছিলাম কিনা আমি জানি না, কিন্তু এইটা কি ছিল আমি এখনো পর্যন্ত বের করতে পারিনি। আমার নাম তন্ময়, আমি টরন্টোতে থাকি। আসসালামু আলাইকুম লিসনার্স, 2022 সালের শুরুতের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি জানি আজকের এপিসোডটা একটু ব্যতিক্রম ভাবে আমি শুরু করতে চাচ্ছি। আমি চাচ্ছি আপনারা আমার কাছ থেকে আজ অনেকগুলো ঘটনা শোনেন। আমি চাই আপনারা আজকে আমাদের সিনক্রোনাইজেশনটা একটু ডিফারেন্ট ভাবে শোনেন। আমি ডক্টর আলিফ আপনাদের সবাইকে জানাচ্ছি ভৌতিকতার 106তম এপিসোডে আমাদের সকল মডারেটরসদেরকে নিয়ে আজকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং আপনাদের সবার অবগতির জন্য বলতে চাই যে ভৌতিকতা খুব শীঘ্রই আমাদের দোহারের একটি ভ্লগ পাবলিশ করতে যাচ্ছে এবং আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে বেজুস 2.0, যেটা ভার্সনে আপনারা শুনতে পারবেন বেজুস ঘটনার একটি ভিন্ন মাত্রার চিত্র। আমি আগেও বলেছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে জয়েন করতে চান, তারা তাদের ডিটেলস দিয়ে ফেলুন। অবশ্যই আমাদের কনসার্ন টিম যেসব সেক্টরে আমরা লোক নিচ্ছি সেসব জায়গা থেকে আপনাদেরকে কল দেওয়া হবে যদি আপনারা সিলেক্টেড হন, আপনারা যদি আপনাদের ব্যাপারে আমাদেরকে কনভিন্স করতে পারেন। ফর এক্সাম্পল, আমাদের কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে সবার আগে ইউটিউব, ফেসবুক, টুইটার ডিপার্টমেন্টের জন্য কমেন্ট এবং বিভিন্ন সেকশন দেখভাল করার জন্য আমাদের কিছু লোক আমরা নিচ্ছি স্টোরি টেলার হিসেবে, যাদের ভয়েসটা খুবই ভালো এবং শ্রুতি মধুর, সেরকম ভয়েস আমরা, নয়েজ ব্যাকগ্রাউন্ড নাই যাদের, সেরকম ভয়েস নিচ্ছি। এবং সেসব ভয়েসের যারা সোয়েটার হিসাবে নিজেদেরকে আবির্ভাব করতে চান আমাদের ভৌতিকতাতে, তারা তাদের স্যাম্পলস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি সেক্টর আমরা বেশ কয়েক কিছু মানুষ নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভৌতিকতা ব্লগিং সেক্টরে। সেই ব্লগিং সেক্টরে আপনারা যারা ইচ্ছুক ব্যক্তিরা, তারা চাইলে আমাদেরকে ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। তো ইমেল অ্যাড্রেসের কথাটা একটু পরে বলছি, আরো কিছু কথা বলার আছে আপনাদেরকে। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখন নোট ডাউন করতে পারেন, দ্যাট ইস bhoutigota @gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটি, এটা আপনারা আগে থেকেই এক্সপিরিয়েন্স করেছেন অথবা কালেক্ট করেছেন আপনাদের নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স থেকে, সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে। আজকে একটু ভিন্নভাবে শুরু করছি আমাদের এপিসোড, চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছে। বছরের শুরুটা সামির ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি। সামির ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা শোনার পর সবাই শেষ পর্যন্ত থাকবেন, চমকের উপর চমক আছে।
ঢাকা শহরের কোন এক জায়গায় বসবাস করতেন আমজাদ সাহেব। তার গ্রামের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। তো বেশ কয়েক বছর আগে ঈদের ছুটিতে পরিবার সহ গ্রামের বাড়িতে যাবে বলে তিনি ঠিক করেন। তিনি, তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে যান। ব্রাহ্মণবাড়িয়া কোন এলাকায় সে এলাকার নাম উল্লেখ করা হচ্ছে না। তো গ্রামের মধ্যে আমজাদ সাহেবের পরিবার বেশ বড় একটা পরিবার ছিল। যদিও গ্রামে তাদের সেরকম যাওয়া হতো না, কিন্তু গ্রামের যে বাড়িটা ছিল সেটা ছিল তাদের গ্রামের থেকে সবচেয়ে বড় বাড়ি, বেশ বড় দোতলা বিশিষ্ট একটা বাড়ি। বাড়িতে তেমন কেউই থাকত না দুজন কাজের লোক বাদে। বাড়িটা দেখতে জানি কেমন ভয়ানক ছিল। এত বড় বাড়িতে দুজন কাজের লোক, তারপরও ঠিকভাবে নাকি পরিষ্কার করে রাখতে পারত না। গাছপালা দিয়ে চার পাঁচ প্রায় ঢাকা নাকি ছিল। এই বাড়িতে যখনই আমজাদ সাহেব বেড়াতে যেত, কেবলমাত্র ওই সময় বাড়ি এবং এর আশেপাশে মানে পরিষ্কার করা হতো। আমজাদ সাহেব বছরে একবার যেত এবং এই একবারই নাকি বাড়িটা পুরা ভালোভাবে পরিষ্কার করা হতো। তো সেদিন আমজাদ সাহেব তার দু ছেলে এবং স্ত্রীকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং ঘরে প্রবেশ করার পর তিনি ঠিক করেন যে অনেকদিন পর বাড়িতে আসলাম, বাড়ির পিছনের যে বড় পুকুরটা আছে সেখানে তিনি মাছ ধরবেন। তো তারপর তিনি রাতের খাওয়া শেষে তার যে দুজন কাজের লোক ছিল তাদেরকে বলে দেয় যে দেখো কাল সকালে আমি এরকম মাছ ধরব, তোমরা সব জিনিসপত্র নিয়ে রেখো। তখন তার যে দুজন কাজের লোক ছিল আব্বাস এবং জামান, তারা কিছু বলে না, তারা চলে যায়। কিন্তু তাদের চেহারা দেখে আমজাদ সাহেব বেশ একটু চমকে যায়, কেমন একটা আতঙ্ক ছিল তাদের চেহারার মাঝে। সকালে আমজাদ সাহেব পুকুরে মাছ ধরতে যান। তো দুজন কাজের লোক যারা ছিল তারা বলছে, স্যার এই পুকুরটা ভালো না, আপনি এখানে মাছ ধরেন না, একটু সামনে যে নদী আছে সেই নদীর মাছ ধরতে যান, এই পুকুরে ধরার দরকার নেই। তো আমজাদ সাহেব বলে, কেন কি হয়েছে, এখানে তো আগে অনেকবার মাছ ধরছি। তখন তারা বলে, স্যার এই পুকুরটা তো দোষা, এখানে আসার দরকার নাই। আমজাদ সাহেব হেসে কথাটা উড়িয়ে দেয় এবং বলে, যাই হোক আজকে মাছ ধরবো না, কালকে মাছ ধরবো। এদের মধ্যে যার নাম আব্বাস, মানে কাজের লোকদের মধ্যে, সে বলছে স্যার আমাদের মসজিদের ইমাম সাহেব এই ব্যাপারে জানে, তিনি তবলিকে গেছেন দুই তিন দিনের জন্য, এসে পড়বে। আসুন, আসার পর নাহনুর সাথে কথা বলেন, মাস্টার আপাতত ধরার দরকার নাই। আমদার সাহেব এই কথাটা শুনে তিনি বলেন, আমি সব ভূত পেত নিয়ে কিছুই বিশ্বাস করি না। আব্বাস আমদার সাহেবকে আবার বুঝায়, কিন্তু তিনি আবার রেগে ঘরে চলে যান এবং বলে পরের দিন সকালে তিনি মাছ ধরতে আসবেন। তো পরের দিন সকালে তিনি মাছ ধরার জন্য সবকিছু নিয়ে তার দুই ছেলেকে নিয়ে পুকুরে মাছ ধরেন, বেশ কিছু মাছও পান, কিন্তু কোন একটা অলৌকিক আশপাশে যে ঘটনা ঘটবে সেরকম তারা কিছুই দেখে না। তা আমদার সাহেব যেহেতু মাছ ধরার শখ ছিল, তিনি এরকম মাছ ধরতেই থাকেন এবং তিনি বলে দেন কাজের লোক দুটোকে যে দেখো আমি রাতেও কিন্তু আবার মাছ ধরতে আসব। আব্বাস আবারও বলে, স্যার ভুল করেন না, হাত জোর করে বলতেছি এই ভুলটা করেন না। আমদার সাহেব রেগে তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, পুকুরটা বেশ বড় ছিল, রাত তখন নয়টা কি দশটা, গ্রামে নয়টা কি দশটা মানে অনেক ভালোই রাত। তারা তখন মাছ ধরতে বসে, তখন ঠিক হালকা একটা বাতাস শুরু হয়। আমজাদ সাহেবের সাথে তার বাসার কাজের লোক ছিল, যেখানে সবচেয়ে বয়স্ক ছিল, তার নাম ছিল জামাল। এই কাজের লোকদের মধ্যে সে বলে, স্যার ওরা মনে হয় আসতেছে, আপনার যারা এখানে আছেন সবাই পালান, নাহলে কিন্তু ওরা আপনাদের শেষ করে দিবে। সেই মতো আমজাদ সাহেবের সাথে ছিল তার দুই ছেলে। আমজাদ সাহেব ধমক দিয়ে বলে সেই জামালকে, তুমি এখান থেকে ভাগো। হঠাৎ করে বাতাসটা থেমে যায়। তখন সেই জামাল সে বলে, স্যার আপনাদেরকে আবারও বলতেছে এখান থেকে চলে যান। জামাল তখন আমজাদ সাহেব জামালকে উদ্দেশ্য করে বলে, দেখো খামাকা এখানে আতঙ্ক ছড়ায় না, তুমি এখান থেকে চলে যাও, নাহলে আমাদেরকে মাছ ধরতে দাও। কিছুক্ষণ পর আমজাদ সাহেবের দুই ছেলে নাকিব এবং সাকিব তারা তাদের বাবাকে ডেকে বলে, বাবা একটা মনে মাছ ভাজছে, তাড়াতাড়ি এখানে আসো। তারা তিনজন মিলে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই পারতেছিল না। অনেক বড় নাকি একটা মাছ ছিল, কিন্তু মাছটা বড়শি ছিঁড়ে চলে যায়। তো আমজাদ সাহেব পরে ভাবতে থাকে যে এত বড় মাছ এই পুকুরে, তাহলে এখানে আসতেই হবে। এরপর তিনি রাতের ওনার উপর মাছ ধরে, যতটুকু মাছ ধরার ধরে, তিনি তার রুমে চলে যায়। তো সকাল পরের দিন সকালে ওনার কাজের লোকের মধ্যে যিনি আব্বাস, তিনি বলে যে মসজিদের ইমাম সাহেবকে একটু ঘরের দাওয়াত দেওয়া যায় কিনা। তো আমজাদ সাহেব বলে, কি কারণে? তো আব্বাসের উদ্দেশ্য ছিল যে ইমাম সাহেবকে এই কারণে নিয়ে আসা, যাতে আমজাদ সাহেব পুকুরে আর মাছ না ধরে। যা হোক, ইমামকে নিয়ে তারপর সে আব্বাস ঘরে আসে এবং আসার পর বলে যে আমজাদ সাহেবকে যে স্যার আপনি যেহেতু আসছেন, ইমাম সাহেব আসছে, আপনার সাথে দেখা করবে। তারপর দুজনের কৌশল বিনিময় করে ইমাম সাহেব এবং আমজাদ সাহেব। তো কিছু সময় পরে ইমাম সাহেব বলে, দেখুন আপনি তো অনেকদিন পর আসছেন, আপনাদের পুকুরটা তো এরকম ভালো না, গত রাত্রে হয়তো আপনি বেঁচে গেছেন, শুনলাম এখানে একটা হালকা বাতাস আপনাদের উপর বয়ে গেছে, আপনি তো প্রাণে বেঁচে গেছেন। আমি জানি আপনি শহরের মানুষ, এগুলো বিশ্বাস করবেন না, কিন্তু যেটা বলবো যে পুকুরে মাছ ধরার দরকার নাই আর এখানে গোসলও করতে যাবেন না। তো তার পাশাপাশি আব্বাসের দিকে আমজাদ সাহেব তাকে এবং খানিকটা রেগে যায়। রেগে গিয়ে তিনি বলে, ইমাম সাহেব এসব কথা বাদ দেন, কি কারণ আসছে এগুলো বলেন। ইমাম সাহেব বলে, দেখুন আপনি তো শহরে থাকেন, আবারও বলতেছি একটা তাবিজ দিয়ে গেলাম, বিপদে পড়তে পারেন, এই তাবিজটা হাতে বেঁধে রাখেন মাছ ধরার সময়, আল্লাহ আপনাকে রক্ষা করবে। ইমাম সাহেব এটা বলে চলে যায় এবং সন্ধ্যার পরপরই তিনি আবার তার ছেলেদেরকে নিয়ে পুকুরে যায়। মানে আমজাদ সাহেব তার ছেলেদেরকে নিয়ে পুকুরে যায় যে মাছ ধরবে। রাত নয়টার বেশ কিছুটা পরে কয়েকটা মাছ পায় এবং ভালোই মাছ তার নাকি পাচ্ছিল। হঠাৎ করে আমজাদ সাহেবের দুজন ছেলে তারা তাদের বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা আমাদের পিছে কে জানি বসে বসে মাছ চিবাচ্ছে। পিছে তাকাতেই দুই ছেলে এবং আমজাদ সাহেব দেখে একটা অবয়বের মতো কিছু একটা হবে, তারা যেখানে মাছটা রেখেছিল, কাঁচা মাছ ধরে ধরে রেখেছিল, সেখান থেকে মাছ নিয়ে খাচ্ছে। আমজাদ সাহেব যখন চিৎকার দেয় তখন সে অবয়বটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পাতিল রেখে, মাছ রেখে আমজাদ সাহেব এবং তার দু ছেলে দ্রুত চিৎকারদের ঘরে এসে পড়ে এবং ঘরে যে দুজন কাজের লোক ছিল এবং তার স্ত্রী ছিল সবাইকে সব ঘটনা বলে। পরদিন সকালবেলা ইমাম সাহেব তাদের বাড়িতে আসে এবং আমজাদ সাহেব কি কি দেখেছে না দেখেছে সবকিছু বর্ণনা দেয়। পরে ইমাম সাহেব বলে যে দেখেন আমি আপনাদের অনেক আগেই বলছিলাম পুকুরটা ভালো না, আমার কথা শুনলেন না, এবার তো বিশ্বাস করেন। আমদার সাহেব বলে যে আজ রাতে আমি একাই যাব, দেখব কি হয়েছে। তিনি তারপর সাহস ছাড়েন না। ইমাম সাহেব তখন বলেন এবার যদি আপনি যান আর আপনি যদি এতটাই আগ্রহ দেখান যে একাই যাবেন তাহলে অবশ্যই আবারও বলছি তাবিজটা আপনার সাথে রাখবেন। পরে আমদার সাহেব রাত্রেবেলা একাই যান। তিনি গভীর রাত পর্যন্ত প্রায় মাছ ধরেন কিন্তু কাউকে দেখে না, এবং না দেখার পর তিনি বেশ হাসি ছাড়টা চলে ভাবতে থাকে যে আসলে এখানে কিছুই নাই, খামাকা সবে নাকি এখানে আতঙ্ক ছড়াচ্ছে। তারপর খানিকটা পরে তিনি সেখান থেকে বাসায় এসে পড়েন, তার ঘরে এসে পড়েন। তো ঘরে আসার পরে তিনি যখন ড্রয়িং রুমে বসেছিল কিছুক্ষণ, তিনি খেয়াল করে দেখছেন যে তার ঘাড়টা তিনি নাড়াতে পারছেন না, কেন যেন মনে হচ্ছে তার ঘাড়টা কেউ একদম চাপ দিয়ে ধরে রেখেছে। তিনি অনেকক্ষণ ধরে পিছিয়ে ফিরে তাকানোর চেষ্টা করছে, আবার চিৎকার দিতে চাইছে, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। তারপর তিনি দেখলেন যে তার ড্রয়িং রুমের পাশে যে বারান্দাটা আছে সেখানে সাদা কাপড় পরা কয়েকজন চলাফেরা করছে। আমজাদ সাহেব দেখেও চিৎকার দিতে পারছে না, কিন্তু তখন তিনি একটা বাজে হাসির আওয়াজ শুনছিলেন। সেই মুহূর্তে তিনি সেখানেই ভয়ে অজ্ঞান হয়ে যান। তিনি যখন চোখ খুলেন দেখেন বাড়ির যে তোনা শোয়ার রুম সেখানে খাটে শুয়ে আছেন, তার পাশে ইমাম সাহেব এবং আরো কয়েকজন লোকজন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বলেন আমি তো আপনাকে আগেই মানা করেছিলাম, শুনলেন না আমার কথা, হয়তো এ যাত্রাতেও আপনি আল্লাহর দোয়ায় বেঁচে গেছেন, আল্লাহর রহমত ছিল আপনার উপর। তারপর সেই আমজাদ সাহেব বলে আমি এখানে কিভাবে আসলাম। ইমাম সাহেব ওনার লোকরা এবার একটা অন্য তথ্য দেয়, বলে যে আপনাকে পাওয়া গিয়েছে বাসার সামনে যে বট গাছটা আছে বট গাছের ডালে, আপনি এখানে ঝুলন্ত অবস্থায় ছিলেন, কোনো একটা কিছুতে আপনাকে বেঁধে রাখা হয়েছিল, অনেক কষ্টে সেখান থেকে নামানো হয়েছে। আমজাদ সাহেব এগুলা বিশ্বাস করতে চায় না, তিনি ভাবে যে না এরকম ধরার কথাই না, আমি তো ড্রয়িং রুমে ছিলাম যতটুকু মনে পড়ে। তারপরও তিনি কি হয়েছে তা সবাইকে তা বলেন। তারপর তাকে সবাই বলে যে দেখুন আপনাদের পরিবারের উপর নজর লাগতে পারে, আপনি এখান থেকে চলে যান। পরে আমজাদ সাহেব ঠিক করে যে না তিনি হয়তো যদি সবাই যেহেতু বলছে, তারপর তিনি সেখান থেকে তার গ্রাম থেকে চলে আসেন। তো তারপর চলে আসার পর প্রায় দুই কি তিন বছর পর হবে সম্ভবত, একই ধরনের মানে এর মধ্যে আর কোন একটা সমস্যা তার হয় না, যে একই ধরনের সমস্যা এগুলো আর হয় না, হঠাৎ করে 2017 সালের ঘটনা একটা হবে। তখন আমজাদ সাহেব ঠিক করে তিনি তার যে বাড়িটা আছে সেটা বিক্রি করে দিবেন, এবং এজন্য যেহেতু বাড়ির যে বিক্রি করবেন তার বাড়ির দাম উঠছিল না, তো তিনি ভাবছেন পুকুরটা ভরাট করে তারপর সে পুকুরের জায়গাটা সহ সম্পূর্ণ জায়গা তিনি বিক্রি করে দিবেন, তাহলে তো বেশ ভালো টাকা পাওয়া যাবে। তো তিনি পুকুরটা ভরাট করার ব্যবস্থা করেন, এবং পুকুরটা ভরাট করার দুই তিন দিন পরে আমজাদ সাহেব ও তার স্ত্রী এবং দুই ছেলে রাতে তারা ঘুমাচ্ছিল, হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী তার পাশে নেই। বারান্দায় গিয়ে তিনি দেখেন যে তার স্ত্রী বারান্দার ঠিক শেষ প্রান্তে চেয়ারে বসে আছে। তিনি অবাক হয়ে যান যে এত রাতে তার স্ত্রী চেয়ারে বসে আছে এবং চুল ছাড়া অবস্থায়। তিনি যখন তার স্ত্রীর কাছে যাবেন দেখছেন তার স্ত্রীর চোখটা যেন কেমন লাল লাল এবং জল জল করছিল চোখটা, এবং ঘাড়টা ঠিক ব্যাকা করে আমজাদ সাহেবকে বলছিল কাছে আসবি, আমাকে ঘরে নিতে চাস, সেদিন তো তোকে ছেড়েই দিছিলাম, আজকে কি হয় বলতো, আজ তো ভাবছি তোদের সবাইকে আমি একসাথে শেষ করব। আমজাদ সাহেব ভয়ে বলেন কে তুমি, কি চাও এখানে? তখন তার স্ত্রীর ভিতরে থাকা সেই জিন বলে আমি কে তা তোর না জানলেও চলবে, কিন্তু এবার তোর আর কোনো উপায় নেই। এই বলে সেই জিন তার স্ত্রীর ভিতর থেকে চলে যায়, এবং আমজাদ সাহেব দেখে তার স্ত্রীকে ঝরঝর একটা ধাক্কা খায়, মনে হয় যে তার স্ত্রীর শরীরে একটা ঝাঁকুনি দিল, এবং সঙ্গে সঙ্গে তিনি পড়ে যায়। তারপর তিনি তার স্ত্রীকে নিয়ে ঘরে আসেন অনেক কষ্টে, কাউকে কিছু বলেন না এবং তার স্ত্রীকেও কোনো কিছু বোঝাতে দেন না। তার স্ত্রী বিড়বিড় করে কি বলছিল, পরে আমজাদ সাহেব তাকে কোন রকম ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন রাতে তিনি বারান্দায় এসে কফি খাচ্ছিলেন আমজাদ সাহেব, তো ঠিক তখনই তার ওয়াশরুমে যেতে হবে, তার স্ত্রী তার রুমে ঘুমাচ্ছিল, তো ওয়াশরুমের কাজ শেষ করে দিন বের হতেই শুনতে পান যে ডাইনিং রুম থেকে একটা আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে, কিন্তু এত রাতে কেউ কিছু খাওয়ার কথা না। তিনি গিয়ে দেখেন তার দুই ছেলে নাকিব এবং সাকিব তারা ফ্রিজ থেকে কিছু একটা নিয়ে কাঁচা কাঁচা খাচ্ছে এবং তিনি বুঝেই যায় দেখে সেটা কাঁচা মাছ ছিল। তিনি ভয়ে জোরে জোরে আয়তুল কুরসি পড়তে থাকে এবং আচমকা তার দুই ছেলে, ঠিক আগের দিন তার স্ত্রী যেমন ঘাড় বাঁকা করেছিল ঠিক এরকম ভাবে তার দুই ছেলে ঘাড় বাঁকা করে একটা বিদ ঘটে হাসি দেয়। আমজাদ সাহেব ভয় পেয়েছিলেন ঠিকই, তবুও তার ছেলেদেরকে ধমক দিয়ে বলেন তোমরা রুমে যাও। তিনি এই কথা বলা মাত্রই তার ছেলেদের হঠাৎ করে একটা আচমকা ভয় পেয়ে ছেলেদেরও ভয় পেয়ে যায় এবং আতঙ্কের মতো চেহারা নিয়ে আমজাদ সাহেবকে বলে যে বাবা তুমি এখানে কি করো, এখানে মাছ পড়ে আছে কেন? তখন আমজাদ সাহেব বলেন যে তোমরা এখানে কি করতেছো, ঘরে যাও। তখন দুটা ছেলে ওনার ঘরে চলে যায় এবং আমজাদ সাহেব বেশ ভয়ে ভয়ে তিনি তার রুমে এসে পড়েন এবং তিনি এসে দেখেন তার স্ত্রী ঘুমাচ্ছে, তার মানে তার স্ত্রী কিছুই শুনতে পায়নি। তিনি চিন্তায় পড়ে যান যে কি ঘটনা ঘটছে। ঘণ্টাখানিক তিনি এরকম সজাগ থাকেন, হঠাৎ করে তিনি খেয়াল করেন যে তার দুই ছেলে অন্ধকারের মধ্যে তিনি খেয়াল করে দেখছেন যে দুই ছেলে তার রুমে হয়তো প্রবেশ করেছে, কিন্তু আমজাদ সাহেব যে তাদেরকে ডাক দিবে সে ডাক দিতে পারছিল না। বিছানার পাশে তার দুই ছেলে দাঁড়িয়ে ছিল, কানে আমজাদ সাহেবের কানে ভাসছে ফিসফিস করে কে যেন তাকে কিছু একটা বলছে। তিনি স্পষ্ট শুনতে পান কেউ তাকে বলছে এরকম যে তোর হয়তো আর বাঁচা হবে না, তোরা কেউ হয়তো বাঁচবি না, সব কটাকে শেষ করে দিব আমরা, তোর ছেলে দুটাকে তো কাবু করেই ফেলেছি আর তোর স্ত্রীকে তো আগেই কাবু করা হয়েছে, কেউ এখন আর বাদ যাবে না, সবার মৃত্যু এখন আমার হাতে। আর হ্যাঁ, তোর গ্রামের বাড়ির জায়গা কেউ কিনতে পারবে না, আর ওখানে তো তোর দুজন কাজের লোকও ছিল, কি যেন নাম, ও হ্যাঁ আব্বাস আর জামাল, জামাল না কয়দিন আগে মারা গেল, ওকে কে মেরেছে জানিস, আমাদের কেউ একজন, আর আব্বাস ও তো ভয়ই পালিয়ে গেল। আবারও বলে যাচ্ছি তোদেরকে আর ছাড়ছি না, সামনের কোন একদিন দেখবি যে তোর পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। এরপর বেশ কিছুক্ষণ কোন আওয়াজ আর আসছিল না, পরে আমজাদ সাহেব সাহস করে শোয়া থেকে উঠে পড়েন এবং দেখেন মেঝেতে তার দুই ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে দুই ছেলেকে নিয়ে পাশের রুমে যান এবং পানি ছিটা দেন অনেকক্ষণ ধরে, তারপর তার দুজন ছেলের সেন্স আসে। তারা সেন্স আসার পর বলতে থাকে যে আমার কি হলো, আমরা এখানে কেন, আমাদের কি হয়েছিল। তাদেরকে কোন রকম ঘুম পাড়ানো হয় এবং আমজাদ সাহেবের স্ত্রী এবং আমজাদ সাহেব সেটাতে অনেক কান্নাকাটি করে, বেশ চিন্তায় পড়ে যান তারা। সকাল হয়, আমজাদ সাহেব কি করবেন বুঝে উঠতে পারছিল না, তাই তিনি গ্রামের মসজিদে সেই ইমাম সাহেবকে ফোন দেন এবং তাকে সব কিছু খুলে বলেন। তখন ইমাম সাহেব বলেন যে স্যার সব কিছু হয়েছে আপনার জেদের কারণে, আপনারা আপনার গ্রামের বাড়িতে বছর একবার আসেন, আবার কোনো কোনো বছর তো আসেনই না, এরকম গ্রামে যে কত কি ঘটনা ঘটে আপনাদের কিছু জানেন না, তিনটা ছেলে ওই পুকুরে গোসল করতে নামার পর আর উঠে আসেনি, এই নিয়ে গ্রামে অনেক সারা পড়ে যায়, পরে আমরা আপনাদের পুকুরটা বন্ধ করে দিই, ওখানে আর কেউ গোসল করতে যায় না, এগুলো তো আপনাকে আগেই বলেছিলাম, আব্বাস আপনাকে বলেছিল কিন্তু আপনি বিশ্বাস করতে চাননি, তারপর পুকুরটা ভরাট করলেন, আমি অনেকবার মানা করেছিলাম কিন্তু আমার কথা তো শুনেন নাই, আমার মতে আপনি একজন ভালো বড় মাপের আলেমকে দেখান, আশা করি আল্লাহর রহমতে হয়তো আপনি বিপদ থেকে মুক্তিও পেতে পারেন। তখন আমজাদ সাহেব নমনমভাবে ইমাম সাহেবকে বলেন, দেখুন আমার তো এরকম বড় আলেম পরিচিত নাই, তো আমি এরকম কি করতে পারি বলেন তো। তখন ইমাম সাহেব তসলিম হুজুরের কথা বলেন এবং পরবর্তীতে আমজাদ সাহেব তসলিম হুজুরের সাথে কথা বলে তার সমস্যার কথাটা খুলে বলেন এবং হুজুর আমজাদ সাহেবের বাড়িতে শহরের বাড়িতে আসতে রাজি হন। কোন একদিন বুধবার ছিল, সেই বুধবারে হুজুর তসলিম হুজুর আমজাদ সাহেবের বাসায় যান, বাসার গেটে যে দারোয়ান ছিল সেই দারোয়ান ছিল রহিম, রহিমকে দেখে হুজুর বলেন তুমি একটু সাবধানে থেকো। এরপর হুজুর বাসায় প্রবেশ করেন, সেই মুহূর্তে নাকি হুজুরের বেশ গরম অনুভূতি হচ্ছিল, তিনি দোয়া দরুদ পড়তে থাকেন এবং নিজের শরীরটাকে তিনি বন্ধ করে নেন এবং পরবর্তীতে আমজাদ সাহেবের কাছ থেকে সব কথা শুনেন। হুজুর বলেন, সামনে যে দারোয়ানকে দেখলাম ওকে একটু ডাক দেন তো। তো তারপর হুজুর সেই রহিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো গতকাল রাতে তোমার সাথে কিছু হয়েছিল কিনা। রহিম বেশ চমকে যায়। হুজুর তখন বলে যে, দেখো আমি অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছু জানতে পারি, যা যা বলছে উত্তর দাও। তখন রহিম বলে, রহিমের উপর নাকি বেশ কয়েকদিন ধরে একটা সমস্যা চলছে। হুজুর তখন বলে, দেখো তুমি খুলে বলো কি হয়েছে। তখন রহিম বলে, গত রাতে একটা ঘটনা কি ঘটেছিল, সে যখন ঘুমাচ্ছিল এরপর দেখে চার পাশ থেকে একটা পচা গন্ধ আসছে এবং তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে চারপাশের অবস্থার বেশ পরিবর্তন, মানে সে আর তার ঘরে ছিল না, কেন জানি তার মনে হচ্ছিল সে একটা জঙ্গলের একটা এরিয়াতে ছিল এবং 10-12 জন সাদা পাঞ্জাবি পরা লোক তার আশেপাশে ঘুরছিল। হঠাৎ করে একজন লোক তার সামনে আসতে নাকি দাঁড়িয়ে যায় এবং রহিমকে বলে, তুই তো অনেক গরিব, তুই তো টাকার অভাব, নিজের মেয়ের চিকিৎসাটাও করতে পারছিস না, তো যত টাকা চাই সব কিন্তু দেওয়া হবে, একটা তাবিজ আছে, এই তাবিজটা তুই তোর সারের গেটের বাম পাশে বেঁধে রাখবি। তখন রহিম জিজ্ঞাসা করে যে, আপনার কারা? একটা ভয়ানক হাসি দিয়ে বলে, তোর জম, আর হ্যাঁ কাজটা করবি না হলে তো বুঝিস কি হবে। রহিম নাকি তখন কাজ করতে অস্বীকার করায় ওদের মধ্যে কি একজন ওর গলা টিপে ধরে এবং সাথে সাথে তখন নাকি ফজর আজান দেয় এবং রহিম তখন খেয়াল করে দেখে সে সেই বাসার ছাদে। সবসময় তসলিম সাহেব রহিমকে বলেন, তোমার কোনো ভয় নাই, এক বোতল পরা পানি দিচ্ছি ঘুমানোর আগে, এই পরা পানি তোমার বিছানার চারপাশে ছিটে নিবা, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমজাদ সাহেবকে বলেন, আপনি আজ রাতেই আসরের ব্যবস্থা করুন, আমি আসছি এবং আপনার এখানে আমি আসর বসাব। রাতে আসর বসানো হয়, তখন তসলিম হুজুর বলেন দারোয়ানকে যে এরকম তুমি ভিতরে এসে পড়বা এবং বাইরের গেটটা লাগাই দেবা যাতে বাড়িতে আর কেউ ঢুকতে না পারে। রাত তখন নাকি প্রায় 1টা বাজে, বাড়ির সকলেই বাসার ভিতরে, হঠাৎ করে সবাই শুনতে পায় যে বাড়ির চারপাশে দমকা বাতাস বইছে। হুজুর একটা আসর যেখানে বসে চারপাশ নাকি গোল একটা বৃত্তাকার একটা অংশ তিনি বসেন এবং তিনি সবাইকে এটার ভিতর আসতে বলেন এবং তিনি এটাও বলেন যে, দেখুন অনেক আওয়াজ হবে, অনেক কথাবার্তা হবে আমাদের, কিন্তু কেউ এই বৃত্তাকার যে অংশটা সেটা বাইরে কেউ যাবেন না। এই কথা বলা মাত্র হুজুর কিছু একটা পড়ছিল দোয়া জোরে জোরে এবং সে মুহূর্তে ডাইনিং রুমের যে লাইটটা ছিল সেটা নাকি ফেটে যায়। হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলে, যত যাই হোক কেউ এই গণ্ডির বাইরে যাবেন না। হঠাৎ করে রুমটা ছিল অন্ধকার, 3টা ছায়া সেই যারা যেখানে বসেছিল তার সামনে যে দরজাটা ছিল, দরজা বন্ধ অবস্থা ছিল কিন্তু দরজাটা ক্রস করে নাকি 3টা ছায়া সেখানে ঢুকে যায় রুমে এবং হাসতে থাকে। হাসতে হাসতে সবাইকে বলে যে, আমাদেরকে কেন এখানে ডাকা হয়েছে, কি ভেবেছিস আমজাদ বেঁচে যাবে? কখনোই না, ওর পরিবারের সবাই শেষ হবে। তসলিম হুজুর তখন অভিভাবকগুলোকে উদ্দেশ্য করে বলেন, আমজাদ সাহেব এমন কি করেছেন যে তার সাথে এমন আচরণ করা হচ্ছে, এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে তাকে? তখন তারা বলে, ওই পুকুরে আমাদের বসবাস আর আমরা ওখানেই থাকতাম, কোন লোক ওখানে যেত না এবং ওই যে গ্রামের ইমাম ছিল তাকেও তো শিক্ষা দিছি, তারপর কি তার বুঝ জ্ঞান হয় নাই? এরপর সেই কাজের লোকটার কথা বলে জামাল, জামালকে নাকি তারা ভয় দেখে মেরে ফেলেছিল এবং তারপর সেই 3টা অবয়ব বলে যে, যে কাজের লোকগুলো ছিল এবং গ্রামে যারা তাদেরকে এরকম জ্বালাতো তাদেরকেই নাকি শেষ করা হয়েছিল এবং 3টা অবয়ব এটাও বলে তারা অনেক বয়স্ক জিন এবং পুকুরের পাশে যে বট গাছটা আছে সেখানে নাকি তারা থাকে এবং সেটাও নাকি কেটে নেওয়া হয়েছে, এজন্য আমজাদ সাহেবের প্রতি তাদের ক্ষোভ। তারা বলে যে, দেখ আমরা এখন এখানে এসেছি শেষ করার জন্য, এক হলে আমরা বাঁচব না হলে তোরা বাঁচবি। হুজুর রেগে গিয়ে বলেন যে, চুপ থাক শয়তানের দল, তোদের কাজ কি মানুষকে যন্ত্রণা দেওয়া? এই কথা বলা মাত্র ওদের ভিতর থেকে, অবয়বদের ভিতর থেকে একজন বলে, আমজাদের সব থেকে বড় ভুল হল ও বাড়ির পুকুর পাহাড়টা ভরাট করেছে এবং বট গাছের আশেপাশে যতগুলো গাছ আছে তা কেটে দিয়েছে এবং বট গাছটা কিন্তু ঠিকভাবে কাটতে পারেনি। দিনের বেলা আলো এসে সম্পূর্ণ এখানে পড়ে, রাতে অন্য ঘরবাড়ির আলো আমাদের এখানে এসে পড়ে, আমাদের থাকতে খুব কষ্ট হয়। তাই গ্রামের ওখানে আর কাউকে আমরা থাকতে দিব না। এই তো গতকালই তো গ্রামের মেম্বার শফিকের বাসায় আমরা হাজির হয়েছিলাম এবং তার মেয়েকে ভয় দেখাই এবং তারাও কিন্তু বাড়ি ছাড়া হবে। তসলিম হুজুর তার পকেট থেকে পানির বোতলটা বের করেন, জাফরান মিশ্রিত জমজমের পানি সে তিনটা অবয়বের দিকে ছিটায় মারেন তিনি। তখন তারা যখন চিৎকার করতে থাকে, হুজুর তার পকেট থেকে তখন পয়সাটা বের করে এবং পয়সাটা সামনে রাখতেই বলে যে কত ক্ষমতা তোদের দেখিত, বাড়ির গণ্ডিটা আগে বের হয়ে দেখা। তারপর হুজুর একটা বোতলে আলাদা আলাদা কিছু পানি রাখে এবং তিনি পানি সেই পানিটা দিয়ে তার দু হাত নিয়ে দু হাত ধুয়ে নেয় এবং চারপাশে ঘরে ছিটাতে থাকে এবং সেই অবয়বগুলা নাকি ছুটাছুটি করতে থাকে কিন্তু তারা বের হতে পারছিল না। থালা বাসন ভাঙ্গার আওয়াজ এবং মনে হচ্ছে যে বাড়ির জিনিসপত্র আশেপাশে আছে তা মনে কেউ তছনছ করে ফেলছে। আমজাদ সাহেব এবং তার দুজন ছেলে ভয় নাকি চিৎকার করতে থাকে তার স্ত্রী সহ, কিন্তু হুজুর তাদেরকে সাহস দেন, বলেন দেখেন ভয়ের কিছুই নেই, শুধু এই গণ্ডি পার হবেন না। হুজুর তার পয়সাটা তখন হাতে নেয় এবং দোয়া রোধ করা শুরু করে। তখন সেই তিনটা অবয়ব হুজুরের ঠিক সামনাসামনি এসে পড়ে। হুজুর বলেন তোরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং ওই জায়গায় যেন তোদের আমি আর কখনো না দেখি। তখন তাদের ভিতর থেকে একজন বলে আপনার কি মনে হচ্ছে হুজুর, আমরা কি অন্যায়ভাবে থাকছি? কখনোই না। হুজুর তখন বলে কেন কি হয়েছে? তখন তাদের একজন বলে আমজাদ সাহেবকে জিজ্ঞেস করেন কি হয়েছিল। হুজুর আমজাদ সাহেবকে জিজ্ঞেস করলে আমজাদ সাহেব কোনো কথাই বলে না। অবয়বগুলো তখন বলছিল উনি কি বলবে, ওনার কিছু বলার আছে? তখন একজন অবয়ব সেটা একটা কথা বলে যে কথাটা শুনে হুজুর অবাক হয়ে যায়। তখন সেই অবয়বটা হুজুর উদ্দেশ্য করে বলে আমজাদ সাহেবের বাপদাদার জায়গা এবং জমির পরিমাণ খুব অল্প ছিল, শহরে এসে অনেক টাকার মালিক হয়েছে তিনি, পেছনে তিনি তার বাড়িতে জায়গাটা বাড়ি যে জায়গাটা আছে সেটা তো না নিজের, কিন্তু যে পুকুরটা ছিল সেটা কিন্তু ছিল খালে খুজুরের। তিনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিল এবং পাঁচ রক্ত নামাজ পড়তে এবং আমজাদ সাহেব চক্রান্ত করে তার জমিটা কেড়ে নেয়, কিন্তু তিনি সব সঠিকভাবে নিতে পারেনি। খালে যে ছিল হুজুর তার এক ছেলে ছিল, তাকে রাতের আধারে আমজাদ সাহেব এবং তার যে দলবল ছিল তারা কি অনেক মারধর করে তার পাটা ভেঙে দেয়, তাকে প্রায় পঙ্গু করে দেয় এবং তারা সেই সাথে খালে খুজুরকে হুমকি দিয়ে বলে যে আপনি এই জায়গা ছেড়ে চলে যান এবং জায়গাটা কম মূল্যে আমাদের কাছে বিক্রি করে দেন। তখন গ্রামের অন্যান্য যারা ছিল তাদের সামনে সেই খালে খুজুর আমজাদ সাহেবের ভয় সবার সামনে সেই জায়গাটা কম দামে বিক্রি করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর শুধু এতটুকুই সেই খালেক সাহেব বলে যায় আপনি এখানে কিভাবে থাকেন তা দেখে নিব। আমজাদ সাহেব তারপর তাকে গালাগালি করে সেখান থেকে বের করে দেয়। পরবর্তীতে এখানে পুকুর কেটে অনেক বড় বাড়ি করে আমজাদ সাহেব এবং তার পরিবার সেখানে কয়েকদিন থাকে, তারপর তারা শহরে এসে পড়ে এবং খালে খুজুরের লাগানো একটা বট গাছও সেই এরিয়ার মধ্যে ছিল। তসলিম হুজুর তখন তাদের কাছে আরো জানতে চান যে আর কি কি ঘটল। তখন খালে খুজুর নাকি যেখানে গিয়েছিল সেখান থেকে তিনজন এই যে জিন আছে তাদেরকে নাকি এখানে পাঠায় এবং এই তিনজন জিন নাকি খালে খুজুরের ছাত্র, তারা নানাভাবে এখানে ভয় দেখিয়ে চলত কিন্তু কারো কোনো ক্ষতি করত না। তবে এই তিনজন জিনের সাথে আরো কিছু বদ জিনিস ছিল যারা গ্রামের কয়েকটা বাচ্চা এবং অন্যান্য পরিবার যারা তাদেরকে ভয় দেখাতো এবং ভয় দেখে তিনজন বাচ্চাকে মেরেই ফেলেছে পানিতে ছুটিয়ে। তারপর আমজাদ সাহেব উদ্দেশ্য করে সেই তিনটা অবয়ব বলে যে এখন আমরা তাকে শেষ করার উদ্দেশ্যে আসছি এবং তিনি এখানে থাকতে পারবে না, আমরা যাও এখানে ছিলাম তিনি এখন অনেক খারাপ কাজ করছেন, বট গাছটাও কেটে ফেলে যেখানে থাকবো সেটাও কাটার জন্য তিনি প্রস্তুত হয়েছেন এবং এর জন্য আমরা চাইছি তার পরিবারকে শেষ করে দিতে। তখন তসলিম হুজুর বলেন যে খালে খুজুরকে এখন কোথায় পাবো? তখন তারা বলে যে খালে খুজুরা বেঁচে নেই, তিনি একটা সড়ক দুর্ঘটনা অনেক আগে মারা গিয়েছে, তবে তিনি ওই বট গাছের নিচে একটা তাবিজ রেখে দিয়েছেন যার কারণে আমরা ওখান থেকে যেতে পারছি না, ওখানে আছি। তসলিম হুজুর বলেন তোমরা এখান থেকে চলে যাও, আল্লাহ পাক ওনার বিচার করবেন। তখন হুজুর তাদেরকে অনেকভাবে বোঝায়, কিন্তু তারা সেখান থেকে যেতে রাজি হয় এবং তারা এটাও বলে যে আমরা তো আছি কিন্তু আমাদের সাথে কিছু বদ জিনু আছে, তাদের কি হবে। হুজুর বলেন তোমরা আগে এখান থেকে চলে যাও, এরপর সবকিছু আমি দেখছি। তারা হুজুরকে বলেন যে বট গাছের নিচে থাকা তাবিজটা পুরাই দেন, তাহলে দেখবেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং খারাপ জিনিস সেখানে আর থাকবে না। তারা চলে যাওয়ার পর তারপর সেখান থেকে সেই জিনগুলা এরকম কথা দেয় সে তসলিম সাহেবকে, তারা এখানে থাকবে না এবং চলে যাবে, এবং একটা নির্দিষ্ট সময় দেয়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বলে তাবিজটা উঠে পুড়িয়ে ফেলতে হবে। তারপর সেই তিনটে অবয়ব সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পর আমজাদ সাহেব ভয়ে সেখানে কান্না ভেঙে পড়ে এবং তসলিম সাহেবের কাছে তিনি ক্ষমা চান এবং তিনি স্বীকার করেন যে তিনি এর আগে পাপ কাজ করেছিলেন। তসলিম হুজুর বলেন দেখুন আমাকে তো কিছু বলার নাই, আপনি পাপ করছেন, আপনার পাপের ফল আপনিই পাবেন, আল্লাহ আপনাকে শাস্তি দেবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহর কাছে আপনি মাপ চান। তো পরের দিন সকালে ঠিক হয় যে আমজাদ সাহেব তার গ্রামে হুজুরকে নিয়ে যাবেন এবং তাবিজটি উঠিয়ে সেখান থেকে পুড়িয়ে ফেলবেন এবং তার আশেপাশে ঘর যেখানে আছে সেটা বন্ধ করে দেবেন এবং তিনি সেখানে যান গ্রামে এবং সেই বটগাছের নিচে ঠিক ঠিক তাবিজ পান। তাবিজ পাওয়ার পর তিনি সেটা পুড়িয়ে ফেলেন সবার সামনে এবং গ্রামবাসী সহ আশেপাশে যারা সেই বাড়ির যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলে যে এই বটগাছ এবং আশেপাশের এরিয়া অত সহজে বন্ধ করা যাবে না এবং এটা এখানে যেটাই আছে যেভাবেই আছে সেভাবেই থাক, যাতে মানুষ আশেপাশে কেমন কিছু না করে, মানে বাড়ি ঘর না করে বা পুকুর খাল না কাটে এবং গাছপালা যাতে না কাটে, যেভাবে আছে এরকমই পড়ে থাক। তো আমজাদ সাহেবকে সেটা রিকোয়েস্ট করা হয় এবং এটাও বলা হয় যে এখানে যদি আশেপাশে যে এরিয়াটা আছে তাবিজ যেখানে তোলা হয়েছে আশেপাশে যদি সাপ বা অন্য কোন প্রাণী যদি এখানে দেখা যায় তাদেরকে যাতে কেউ কখনো মানে আঘাত না করে সেটাও বলে দেয়। এবং আমজাদ সাহেবকে এটাও বারবার বলে যে আপনি কখনোই ভুলে জমি বিক্রি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার বিপদ ঘটবে। তারপর হুজুর সেখান থেকে চলে আসেন এবং চলে আসার পর আমজাদ সাহেব তারপর আর ওনার কোনো ক্ষতি হয়নি। হুজুর পরবর্তীতে আমজাদ সাহেবের সাথে আর কখনো তিনি যোগাযোগ করেন এবং তিনি জানেন না পরবর্তীতে তার কি সেখানে হয়েছিল। যেহেতু ঘটনাটা আমাকে পাঠায় জাবের ভাই পটুয়াখালী থেকে, তো জাবের ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং তিনি ঘটনাটা তার আমি আগেও বলেছি তার বাসার উপর তালায় এই তসলিম সাহেব তিনি থাকেন এবং তার কাছ থেকেই এই জাবের ভাই ঘটনাটা তিনি এটা সংগ্রহ করেছেন। অসংখ্য ধন্যবাদ জাবের ভাইকে ঘটনাটার জন্য। তো আমি সামির আনসারি আজকের এপিসোডে আবারও আসছি সামনে আরেকটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত প্রতিকতার সাথেই থাকবেন।
সামির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে বলতে চাই যারা আমাদেরকে আজকে এই মুহূর্তে শুনছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের সাবস্ক্রাইব বাটনে হিট করে ফেলতে পারেন এবং আমাদের সাথে বেল বাটনে ক্লিক করে আমাদের সব ধরনের নোটিফিকেশন পেতে পারেন। এবং যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের কিন্তু অলরেডি পেইড মেম্বারশিপের জন্য আপনারা জয়েন বাটন পেয়ে যাবেন, যেখানে আপনারা লয়্যালটি ব্যাচ পাচ্ছেন, সাথে আমাদের কিছু স্পেসিফিক ইমোজি আইকন অথবা ইমোজি পাবেন। ফর এক্সাম্পল আপনারা সেখানে দিগন্তের তারা পাবেন, জাজদার পাবেন, আমাদের চারটি সম্ভবত ইমোজি সেখানে আপলোড দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, সেগুলো ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যারা চাইলে যারা ইচ্ছুক অবশ্যই যাদের ইচ্ছা তারাই সেটা করতে পারে। এখানে মান্থলি সাবস্ক্রিপশন ফি সম্ভবত $1.99 মেবি যারা বাংলাদেশের বাইরে আছেন অথবা বাংলাদেশে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন বা কার্ড ইউজ করেন যাদের মুভমেন্ট এরকম, আপনারা চাইলে সেটা অ্যাভেল করতে পারেন আপনাদের লয়্যালটি ব্যাজের জন্য। এখানে তখন দেখাবে আপনাদেরকে যে আপনারা পেইড মেম্বারশিপ অফ ভৌতিকতা, যেটা আপনারা চাইলেই অ্যাভেল করতে পারেন। আমি এখন চলে যাব সরাসরি একটি ঘটনায় এবং এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন জাহিদ সাহেব নামে একজন ভাই, জাহিদুল ইসলাম, এবং তিনি মিরপুর থেকে গাজীপুর এরকম একটি ঘটনা পাঠিয়েছেন। 2010 সালের ঘটনা, তখন তারা মিরপুর থেকে গাজীপুর সালনা মাস্টার বাড়ি এসে নতুন করে বাড়ি তৈরি করে এবং সেই বাড়িতে ওঠে। ঘটনাটা এরকম ভাবে ঘটে যে প্রথম দিন রাতে বিছানায় তিনি শুয়েছিলেন, ঘুম ঘুম চোখ ছিল এবং একই বিছানায় তার ভাইও শুয়েছিল। হঠাৎ টিনের চালের উপর দিয়ে কুকুর নাকি মানুষ দৌড়াচ্ছিল, বুঝতে পারছিল না। তিনি লাফিয়ে উঠে যায়, তার ভাইকে ঘুম থেকে উঠায়, তারপর বলে চালে কেউ উঠছে, তো অনেক ভয় পেয়ে যায় তারা। তো তার ভাই যখন ভাইকে বলার পর থেকে আর কোনো শব্দ পাচ্ছে না। ওই রাতের বেলা আর ঘুমানো সম্ভব হয়নি। পরদিন তার বাবা মাকে তিনি বিষয়টা বলেন, তার বাবা বলে যে ওটা কিছু না, বিড়াল উঠেছিল, কিন্তু ভয় তো ভয়, যেটা ধরেছে সেটা তো ধরেছে, কারণ সারা রাত প্রচণ্ড শব্দ হয় এবং কেউ কোনো শব্দ পায়নি। ঘটনা ঘটে হয়েছে 2011 সালের 27 রমজান, তিনি তার ভাইয়া এবং আব্বু মসজিদে, তখন রাত 2টার মতো বাজে, তার আম্মু বাসায় একা নামাজ পড়ছিল। ক্লান্ত হয়ে নাকি তার আম্মু বিছানায় বসেছিল। হঠাৎ হঠাৎ জানালার পাশ থেকে কে যেন গুঙিয়ে গুঙিয়ে কাঁদছিল খুব মায়াবী কান্নায়। আম্মু ভাবল, তার আম্মু ভেবেছিল যে পাশের বাসার ভাবিকে হয়তো তার জামাইয়ের সাথে তো কোনো ধরনের হয়তো মনোমালিন্য হয়েছে, এজন্য কান্না করছেন। পরক্ষণে তিনি ভাবেন যে উনি জানালার পেছনে কেন কান্না করবেন, তাদের বাসাতেই তো আসতে পারে। তারপর যখন সকাল হয়, তিনি তো আন্টিকে জিজ্ঞেস করেন, রাতের বেলা কি ভাষাতে কোনো মনোমালিন্য হয়েছিল কিনা, আপনি আমাদের বাসার পেছনে এসে কাঁদছিলেন যে। এবং এটা আরেকটা কথা তিনি বলেছেন যে ওই ওনাদের বাসার সাথে কেবলমাত্র ওই আন্টিদের বাসারই আছে, আর কোন আর বাসা আছে কিন্তু দূরে দূরে। যাই হোক, পরে আন্টির সাথে সাথে বলে উঠল, না তো আমি যত ঘুমিয়েছিলাম, বাইরে বের হব কেন। কথাটা শুনে তার মা অনেক ভয় পেয়ে যায়, অনেক মাথা ব্যথা হতে থাকে। তার বাবাকে জানানোর পর তার বাবা বলে যে এটা কিছুই না, আসলে দুষ্টামি হয়তো করতে পারে কেউ। এরপরের ঘটনা 2012 সাল, সেইম একইভাবে 28শে রমজানের ঘটনা। রোজার সময় মহান আল্লাহ তাআলা শয়তানদের বন্দী করে রাখেন, কিন্তু তার বাবার সাথে খারাপ ঘটনা ঘটতে চলেছিল সেদিন। তার বাবা একজন আলেম, কিন্তু ঘটনাটা উনি 28শে রমজানের কথাই বলছে। তার ভাই তার আম্মু নানি বাড়ি ছিল, তার বাবা ছিল বাসায় একা, কারণ ওই যে ঈদ করতে চলে গেছে, তার বাবা ছিল বাসায় একা, তো সেইতে ওঠে আর কিচেনে গেলে যায় আর কি। ইলিশ মাছ ছিল একটা, সেটা ভাজতে ইলিশ ভাজছিল, হঠাৎ জানালায় কে যেন প্রচুর জোরে নক করতে শুরু করে। তাব্বু জিজ্ঞেস করে, কে ওখানে, কিন্তু কোনো শব্দ ছিল না। তার আব্বু বুঝতে পারে খারাপ কিছুর উপস্থিতি থাকতে পারে, তাই তার বাবার মুখস্থ করা কোরআনের আয়াত উচ্চ স্বরে পড়া শুরু করে, কিন্তু যখনই তিনি থেমে যায় তখনই ওটা আবার এসে নক করে। মানে কোরআন শরীফ পড়া থেমে যায় সাথে সাথে ওটা এসে নক করে, আবার পড়তে থাকলে তার থাকে না। এক পর্যায়ে তার আব্বু ওটাকে না দিয়ে মাছটা দিয়ে ভাত দিয়ে ভাত খেয়ে নিল, মানে ওটাকে পাত্তা না দিয়ে মাছ ভাত ভাত মাছ দিয়ে ভাত খেয়ে নেয়। পরে ও খেপে গিয়ে বাসার সমস্ত জানলার একসাথে প্রচন্ড বাড়ি মারতে শুরু করে তার আব্বুর ক্ষতি করার জন্যই, এবং ঘরের বারান্দা পর্যন্ত এসে পড়ে। তো সেদিন নাকি ফজরের আজান দেয়া সাথে সাথে ওই সময় ফজরের আজান দিচ্ছিল। এরপরে ফজরের আজানের পর জিনিসটা খুব অদ্ভুত এবং ভয়ানক শব্দ করে বারান্দা থেকে চলে যায়। এসব ঘটনার পর তারা সবাই শুনতে, মানে প্রায় সময় শুনতো যে রাতে চালের উপর দৌড়াদৌড়ি করছে। আর বেশি দিন এর বেশ কিছুদিন পরে তার আব্বু একজন বড় একটি মসজিদের খতিবের এবং খতিব তথা ইমামের দায়িত্বপ্রাপ্ত হন এবং নামাজ পড়ানো শুরু করেন। পরের বছরই তাদের প্রতিবেশীকে এরকম অবস্থায় জিনে ধরে, তখন ভার বসানো হয়, মানে জিনকে ডেকে এনে সমস্যা সমাধান করা হয়। ওখানে তার বাবা উপস্থিত ছিল। তখন ভার বসানোর পর ওই জিনটা নাকি তার আব্বুকে দেখে সালাম দেন, বলে ওঠে, আপনাকে তো আমি চিনি, আমি প্রতিদিন মসজিদে আপনার পেছনে নামাজ পড়ি, আপনার আয়াতগুলো পড়া আমার ভাল লাগে। তখন তার আব্বু তাকে ধন্যবাদ দেয় এবং জিনদেরকে জিজ্ঞাসা করে তার বাসার ওখানে কোনো বদজিন আছে কিনা। তখন ওই জিনটা বলে, হ্যাঁ ওখানে একটা পিসাদ আছে, কিন্তু চিন্তা করেন না, আপনারা যতদিন এখানে আছেন এবং আমরা আছি তো আশেপাশে, ক্ষতি হবে না। এরা 2 বছর পর তারা আবার মিরপুরে চলে আসে। ওখানে আসার পর তাদের বাসাটা তখন ভাড়া দিয়ে দেয়, কিন্তু কিছুদিন পর ভাড়াটিয়া নাকি ফোন দেয়, পরে অনেক রাতে নাকি ঘরের পেছন দিয়ে কে জানি হাঁটে, যা অন্ধকারে বোঝা যায়, কিন্তু লাইট ধরলে সেটা আর বোঝা যায় না, দেখা যায় না, অদৃশ্য হয়ে যায়। আবার কখনো নাকি মানবশূন্য অন্ধকার বাথরুম থেকে মগ ছুড়ে আসে। এখন ওনারা আবার গাজীপুরে ফিরে এসছে, কিন্তু আসার পরে সেখান থেকে আর কোনো সমস্যা পায়নি দেখে তিনি আমাদেরকে চিন্তা করেছেন যে তিনি আমাদেরকে মেইলটি করবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার স্টোরির জন্য, এবং আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ঘটনাটি। অনেকেই মাঝে মাঝে কিছু এক্সেপশনাল ঘটনা শুনতে চায়, এই ঘটনাটি একটা এক্সেপশনাল ঘটনার মধ্যে একটা। তো আশা করছি সবার ভালো লেগেছে, এবং আমরা যারা এই মুহূর্তে আপনাদের সাথে শুনছি, আপনারা যারা শুনছেন আমাদেরকে, তাদেরকে বলবো যে আমাদেরকে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের অলমোস্ট 37,000 মেম্বার ক্রস করেছে, এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ফলো করে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজের ফলোয়ার 60,000 ক্রস করেছে, এবং আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ যত বেশি সাবস্ক্রিপশন আসবে কিছু একটা মাইল ফলো পার করলেই আমরা একটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য দিয়ে দিব। তো অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রিপশন মানুষকে জানাতে হবে। সামনে কিছু প্রজেক্ট আসছে আমাদের হাতে, আমরা বইয়ের কাজ অনেকটা শেষের দিকে নিয়ে এসেছি, আমরা অবশ্যই আপনাদের জানাবো কখন আমার ভৌতিকতার বই বের হচ্ছে, এবং অবশ্যই সেটার নামটা আপনাদের সবার খুব পরিচিত নামের মধ্যেই হবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রিকোয়েস্ট করব আমাদের শামীম ভাইকে তার একটি ঘটনা শেয়ার করবার জন্য। আশা করছি শামীম ভাইয়ের ঘটনাটিও আপনাদের সবার ভালো লাগবে। চলে যাচ্ছি এক সেকেন্ড দেরি না করে সরাসরি শামীম ভাইয়ের কাছে।
আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাদের পাঠিয়েছেন তন্ময় আহমেদ ভাই। তিনি নান্দালের একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ঘটনার জন্য তন্ময় ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ঘটনায় চলে যাচ্ছি। তন্ময় ভাই আমাকে যেভাবে ঘটনাটা বলেছেন আমি ওভাবেই বলছি। আলম ভাই প্রায় ১৩ বছর পর আরব থেকে বাংলাদেশে এসেছেন। তিনি নান্দাইলের কোন একটা জায়গায় থাকেন। বাংলাদেশে আসার পর তিনি চিন্তা করেন যে পেশার জন্য মাছের বিজনেসটাকে বেছে নেবেন এবং প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেন। তিনি দেশে আসার পর তার শহরের বাসায় ওঠেন। এর মাঝে তার পাশের বাসায় একটা আপু থাকতেন, আপুর নাম হচ্ছে তিথি। তিথি আপুর সাথে আলম ভাইয়ের আলাপচারিত হয় মাঝে মাঝে। তিনি এর মাঝে তার মাছের খামারের কাজও শুরু করে দেন। আপুর সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আপুকে বিয়ের প্রস্তাব দেন, আপুও রাজি থাকেন। আপুর পরিবার থেকে বিয়ে দিবে এমন কিছু কথা হলেও পরিবার, তিথি আপুর পরিবার বলেন যে তিথি আপুর এক্সাম শেষ হলে তাদের বিয়েটা হবে। তো এভাবেই চলতে থাকে। আলম ভাই বিয়ের প্ল্যানিং করতে থাকেন, মাছ চাষেও মন দেন। তার মাছ চাষের কাজ চলাকালীন তার গ্রামের বাড়ির সাথে দুই তিনটা মাঝারি সাইজের পুকুর নেন আর বাড়ি থেকে কিছুটা দূর, প্রায় ২০০ গজ দূরে অবস্থিত একটা পুকুর নেন। এটাই সব থেকে বড় পুকুর তার খামারের জন্য এবং মাছ চাষের জন্য এটা তার আয়ত্তে সবচেয়ে বড় পুকুর। পুকুরের কাজের মাঝে কিছুটা ঝামেলা হয় যখন পুকুরটা কাটে। তখন সেই পুকুরের সাথে লাগোয়া একটা কবরস্থান ছিল। তো পুকুর কাটার সময় একটা কবর কেটে ওখান থেকে একটা লাশের ওই পরিত্যক্ত যে কঙ্কালগুলি ছিল ওগুলি বের হয়ে গেছিল। তারপর ওগুলি আবার মাটি চাপা দিয়ে কাজ করা হয়। আলম ভাইয়ের চাচাতো ভাই এই সমস্যাটা মিটান। পরে আলম ভাই গিয়ে এই পুকুর এবং জায়গা সব দেখে আসেন। সেদিন রাত থেকে আরেকটা সমস্যা দেখা দেয়। আলম ভাই একটা স্বপ্ন দেখেন যে এই পুকুর থেকে এক লোক উঠে আসে তার কাছে। সে বলতে থাকে এখান থেকে তার পুকুরটা সরিয়ে নিতে। আলম ভাই স্বপ্নটা ভাবেন যে এটা হয়তো সারাদিনের চিন্তা আর বিকেলে যে আর যে পুকুর কাটার সময় কবরের যে ঘটনাটা হয়তো ওখান থেকে এই স্বপ্নটা দেখেছেন। তারপর দিন একই স্বপ্ন তিনি আবার দেখেন। তো এবার অবয়বটা রাগান্বিত হয়ে বলে যে এখান থেকে সরাতে হবে তার পুকুরটা, নতুবা কাজ বন্ধ করে দিতে হবে, আর তা না হলে ক্ষতি অবসম্ভাবী। পরে কাজের চাপে তিনি বিষয়গুলো ভুলে যায়। তবে এর কিছুদিন পর থেকে আলম ভাইয়ের শরীর খারাপ করতে থাকে। তিনি অন্য একটা স্বপ্ন দেখতে থাকেন যে একটা বাচ্চা শিশু তার বুকের উপর উঠে হামাগুড়ি দিচ্ছে। এই স্বপ্নটা তাকে ভাবিয়ে তোলেন। অনেক আগের কথা, উনি যে তার আরবে যাওয়ারও আগের একটা ঘটনা, অনেক আগের ঘটনা। তিনি যখন গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন এরপর একটু চাপ কমে যায় তার। এক রাতে মানে বন্ধুরা মিলে প্ল্যান করে যে পাশের গ্রামে যাত্রা দেখতে যাবেন, পাশের গ্রামে যাত্রা দল এসেছে সেখানে যাবেন। তারা তিনজন একসাথে গিয়েছিল, আলম ভাইয়ের তিন বন্ধু। তো আলম ভাইয়ের পরিবার ছিল ধার্মিক, তাই এগুলো আলম ভাইয়ের জন্য সবকিছু বারণ ছিল। তিনি পরিবারের মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে যান এবং সেই যাত্রা দেখার জন্য। যাত্রার মাঝে একটা সময় গিয়ে তার তিনজনের মধ্যে তার একজন বন্ধু চলে আসে, তারা দুজন তখনও থেকে যায়। যাত্রা শেষ হবার পর অন্য একজন বন্ধু যে ছিল সে এক আত্মীয়র বাসায় থাকবে। আলম ভাইকে তার সঙ্গে থেকে যেতে বলেন, কিন্তু আলম ভাই থাকে না, অনেকটা দূর তার বাসা থেকে, অনেকটা দূর। তিনি সে রাতে একাই আসছিলেন তার বাসায়। তো যে পথে আসছিল তার পাশে ধান ক্ষেত, সেই ক্ষেত বরাবর সরু একটা রাস্তা, ওই রাস্তাটা তার বাড়ির রাস্তায় গিয়ে উঠেছে, অনেকটা পথ বেঁচে যায় এই পথ দিয়ে আসলে। তিনি এটাই ঠিক করেন যে ওখান দিয়ে আসবে। তিনি সেই পথের মাঝামাঝি বরাবর হাঁটতে থাকেন এবং অর্ধেক রাস্তায় আসার পর তিনি দেখেন যে লুঙ্গি পরা কেউ পথের মাঝে পড়ে আছে, তিনি কাছে গিয়ে দেখেন এটা তার সেই বন্ধুটা যে যার তার মাঝামাঝি সময় চলে আসছিল একা, তিনি। আলম ভাই তাকে উঠানোর পর সেই বন্ধুটা হাওমাও করে কেঁদে ওঠেন। সে বলে যে কিছু একটা তাকে আক্রমণ করে। অনেকক্ষণ ধস্তাধস্তি হবার পর তাকে ছেড়ে দেয় অনেকটা কষ্টের পর। আলম ভাই তাকে বাসায় নিয়ে আসার পর বেশ কয়েকবার, মানে যখন তারা যখন বাসায় নিয়ে আসার জন্য হাঁটা শুরু করে তখন বেশ কয়েকবার জোরে জোরে বাতাসের সম্মুখীন হয় তারা। যখন খুব কাছে চলে আসে তখন একটা গরম বাতাস দুইজনকে ভেদ করে চলে যায়। এরপর তারা যখন বাসায় পৌঁছায় ব্যাপারটা জানাজানি হয়। তাদের পরিবারের লোকজন তাদের উপর খুব রাগান্বিত হয় যে পথে না আসতে না যাওয়াই ভালো, এই পথে অনেক সময় অনেক কিছুই হয়, অনেকে অনেক কিছু দেখেছে। একদিন পর আলম ভাই রাতে ওয়াশরুমে যাবার জন্য বের হয় মাঝরাতে, তখন দেখেন যে তার সেই বন্ধুটার বোন, যে সেই রাতে ক্ষেতের মাঝে পড়েছিল যে বন্ধুটা তার বোন, সে আলম ভাইকে ডেকে বলছে যে তার ভাই শরীরটা খুব খারাপ করেছে এবং আলম ভাইকে খুব তাড়াতাড়ি বাসায় যেতে বলেছেন। আলম ভাই বলেন যে ঠিক আছে তুমি রুমে গিয়ে বসো, আমি কাজ সেরে আসি। তো কাজ সেরে এসে দেখে তার বন্ধুর বোন উঠান ছেড়ে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তিনি এবার তার পিছু যেতে লাগলেন। তিনি তার যতই কাছে যায় তার বন্ধুর বোনটা যেন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। তার বন্ধুর বোন বলল যে ভাই আমরা এই পথে না গিয়ে অন্য পথে যাই। আলম ভাই পিছ পিছ যেতে লাগলেন। তো এই পথটা হচ্ছে ঘন গাছপালা বনের মাঝ দিয়ে গিয়েছে। তো আলম ভাই এবার চিন্তা করেন যে এটা ঠিক হচ্ছে না, এত রাতে ও কেন আসবে, সমস্যা হলে তো বন্ধুর বাবার আসার কথা। তেমন সময় আলম ভাই তার বন্ধুর বোনকে থামতে বলেন, সে থামে না। তো এত রাত লোকজন দেখলে মন্দ ভাববে, তাই তিনি বলেন যে এই পথে দিয়ে না গিয়ে আগের পথে যাবেন। তিনি বেশ কয়েকবার ডাকেন কিন্তু সে থামেই না। আলম ভাই যখন তাকে কয়েকবার ডেকে না থামাতে পারে তখন সে দৌড় দিয়ে গিয়ে তার হাত ধরেন, আর তখন তার চোখের সামনে দেখে যে সেই আপুর শরীর এবং চেহারা দুইটাই সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বীভৎস একটা ফেস হয়ে গেছে, সারা মুখ পোড়া, চোখ পর্যন্ত পুড়ে গলে যাচ্ছে, গলে গলে পানির মতো হয়ে পড়ছে। আলম ভাই হাত ছাড়াতে পারছে না, সে অনেক চেষ্টা করতেছে কিন্তু হাত ছাড়াতেই পারছে না। এই পর্যায়ে তিনি দেখেন তাকে কয়েকটা অবয়ব ঘিরে ফেলছে। আলম ভাই কোন রকম হাত ছাড়ান, যখন দৌড় দিবেন মনে হচ্ছিল তার চারপাশটা ঝড়ে গাছপালা সব ভেঙে পড়তেছে, তো হাজার হাজার মানুষ তার পেছন দৌড়াচ্ছে। এবার কিছু একটা তার ঘাড়ে জোরে একটা চর মারেন, আলম ভাই সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এবার তাকে চারদিক থেকে আবারও ঘিরে ফেলে কয়েকটা অবয়ব, দুইটা অবয়ব করে কি তার হাতের উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। তার কাছে মনে হচ্ছিল তার হাতটা ভারে মাটির ভেতর ঢুকে যাচ্ছে। তিনি শুনতে পান যে ছোট্ট একটা বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয়, মুখে বাচ্চারা যেমন শব্দ করে এরকম শব্দ করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকে। তো সেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আলম ভাইয়ের বুকে উঠে যায়। উঠে ধীরে ধীরে সে বুকের উপর দাঁড়ায়। এই বাচ্চা এখন বুকের উপর একটার পর একটা লাফ দিয়ে যাচ্ছে। আলম ভাইয়ের কাছে মনে হচ্ছে এক একটা লাফে তার বুকের সব হাড় ভেঙে পাজরের এফোর ওফোর হয়ে যাচ্ছে। তিনি যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন। তো এই বাচ্চাটা এবার করে কি বুকের উপর এসে বসে, আর বসে ওই বাচ্চাটা শুয়ে পড়ে, শুয়ে আলম ভাইয়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে একটা কামড় দেয়। কামড়টা এত জোরে ছিল যে তার ঘাড়ের মাংস ছিঁড়ে ছলাৎ ছলাৎ করে রক্ত বেরিয়ে এসে তার মুখে এসে পড়ছিল, বুকে এসে পড়ছিল। তো এই ব্যথা আর নিতে পারে না আলম ভাই, একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পরের দিন সে যে জায়গায় পড়েছিল এই জায়গাতে সে তার বন্ধুটাও পড়েছিল সেদিন রাতে। তার সারা গায়ে ব্যথা, তিনি হাত দিয়ে দেখেন তার ঘাড়ে কোনো আঘাতের দাগ নেই, কিন্তু তার সারা শরীরে গাব ফলের কালো কষ লাগানো, একদম কুটকুটে কালো হয়ে গেছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি ব্যথা তার শরীরে। পরে অনেক হুজুর দেখিয়ে নিয়ম মেনে তিনি সুস্থ হয়, মাঝে অনেক সমস্যাই হয়, কিন্তু তার লেখাপড়ার হয় না। অনেকদিন পর সে সিদ্ধান্ত নেয় দেশের বাইরে চলে যাবেন, এবং চলে যায়। দেশের বাইরে তেমন কোনো সমস্যা হয়নি তার, কিন্তু এতদিন পর আবার সেই বাচ্চা শিশুটাকে সে স্বপ্ন দেখতে থাকে। এরপর তিনি আবার কয়েকদিন পর আবার শহরের বাসায় আসেন, তখনও চেষ্টা করে যে তিথি আপুর সঙ্গে তার পরিবারের কে মানানো যায় কিনা, বিয়েটা তাড়াতাড়ি হয় কিনা, কিন্তু কাজের কাজ আর ওভাবে হয় না। ভাইয়া এবার আবার গ্রামে ফিরে গিয়ে মাছ ছাড়েন, ওগুলি দেখাশোনা করতে থাকেন। তারও কিছুদিন পর আলম ভাই আবার শহরে যায়। তো সেদিন গিয়ে দেখে তিথি আপুদের বাড়ি পুরোটা সাজানো, তারপর বিয়ে হয়ে যায়। আলম ভাই নিজে দেখেন যে বিয়ে হচ্ছে, তিনি কিছুতে বুঝে উঠতে পারে না কিভাবে কি হল, কথা ছিল একটা এখন অন্য কথা। পরে জানতে পারে তিথি আপুকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায় ঘুরতে যাবার কথা বলে, সেখানে কোনো একটা ছেলের সাথে তাকে বিয়ে দেয়া হয় গ্যারান্টেড জব আর স্যালারি দেখে। তো আলম ভাইয়ের পর সিদ্ধান্ত নেয়, এর পরপরই সিদ্ধান্ত নেয় যে তিনিও সাত দিনের মাঝে বিয়ে করবেন। তার পরিবারকে জানায়। আলম ভাই সে রাতে আবার গ্রামের বাড়িতে ব্যাক করেন। তার মন খারাপ, খুবই মন খারাপ। মাঝরাতে সে তার যে বড় পুকুরটা ছিল সেই পুকুর পাড় ধরে হাঁটতে থাকেন। কিছুদিন আগে মাছ ছেড়েছেন, মাঝারি সাইজের মাছ হয়েছে মাত্র। তিনি লক্ষ্য করলেন যে কেউ একজন পুকুরে হাঁটু পানিতে নেমে দাঁড়িয়ে আছে। তিনি আরো কাছে গিয়ে দেখেন সেই লোক কোমর বাঁকা করে খালি হাতে মাছ ধরছেন। তার সামনেই কয়েক সেকেন্ডের মাঝে খালি হাতে কয়েকটা মাছ ধরে ফেলছে। এবার আলম ভাইয়ের রাগ উঠে যায়। তিনি একটা কাঠের লাঠি নিয়ে চোর চোর বলে দৌড়ে সেদিকেই যাচ্ছে। তো চিৎকার শুনে সে লোকটা আস্তে আস্তে পুকুরে মাছ বরাবর যেতে থাকেন। আলম ভাই সেই লাঠিটা ছুঁড়ে মারে, মনে হল লোকটার গা ভেদ করে লাঠিটা পানিতে পড়ল। লোকটা পানিতে তলিয়ে যায়। আলম ভাই যখন টর্চ দিয়ে পুকুরে খুঁজতে থাকেন কিন্তু কাউকে খুঁজে পায় না। তিনি চলে আসার সময় আরেকবার পুরো পুকুরটায় টর্চের আলো ফেলেন, তো এবার তিনি দেখেন যে একটা মাথা, কপাল পর্যন্ত ভাসানো, শুধু দুইটা চোখ। আলম ভাই কিছুক্ষণ বুঝতে চেষ্টা করেন যে আসলে ব্যাপারটা কি। সেই চোখে, মানে তিনি আবার সেই চোখে লাইট মারেন এবং দেখতে দেখতে একটা সময় তার কাছে মনে হল তিনি এই লোককে চিনেন, আর সেই লোকের মাঝে আর এই লোকটা এর মাঝে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। তো আলম ভাই এবার শিওর হয় এটা তার বন্ধু মঞ্জু। সে ভাবে যে তার সঙ্গে মজা করছে, ভয় দেখানোর জন্য এমনটা করছে। তিনি বলেন, কিরে মঞ্জু, তুই মাছ নিবি আমাকে বললি তো হতো, তা এত রাতে কি? মঞ্জু তখন আলম ভাইকে ইশারা করল, হাতের ইশারা করল যে টেনে তোলার জন্য। আলম ভাই মঞ্জুরের কাছে যাচ্ছে, তিনি খেয়াল করেন, তিনি তখন না খেয়াল করে সে কোমর পানি পর্যন্ত নেমে গেছে। তখন পেছন থেকে আলম ভাইয়ের চাচাতো ভাই ডাক দেয়। অনেকক্ষণ থেকে আলম ভাইকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে এসেছেন এদিকে। তিনি দেখেন আলম ভাই এখন বুক পানিতে নেমে গেছেন। আলম ভাইকে তিনি ডেকেই যাচ্ছেন কিন্তু আলম ভাই তার ডাক শুনছেই না। তখন তার চাচাতো ভাই দৌড়ে পুকুরে নামেন আলম ভাইকে ধরে। তখন তারা, মানে আলম ভাইকে যখন স্পর্শ করে তখন মনে হয় আলম ভাইয়ের সেন্স ফিরে আসলো, তারা তড়িঘড়ি করে উপরে উঠে আসে। আলম ভাই মঞ্জুরের কথা বলে যে মঞ্জুর এখনো পুকুরেই আছে। তার চাচাতো ভাই তাকে ধরে বাড়িতে, মানে তারা একসঙ্গে বাড়িতে আসার সময় পুকুরের অন্য পাশে যে একটা পথ ছিল সেই পথটা দিয়ে আসেন। তো ও একটু দূরে, পুকুর থেকে একটু দূরে একটা ডুমুর গাছ, তো সেই ডুমুর গাছের নিচে একটা কবর দেখিয়ে বলেন যে ভাই এটা মঞ্জুরের কবর। আলম ভাই দেশে আসার কিছুদিন আগে সে মারা যায়, একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কোনো কারণে তাকে জানানো হয়নি। আলম ভাই তো এটা শুনে হতভম্ব হয়ে যায়। তিনি কারণ খুঁজে পান না যে তার সঙ্গে কেন এমনটা হচ্ছে। আলম ভাই কিছু বুঝে ওঠে না। তো এমন চিন্তিত দেখে তার কাজিন তাকে অন্য একটা গ্রামে ঘুরতে যাবার কথা বলেন, যে সেখানেও একটা মাছের খামার আছে। একদিন পর তারা, তিনি আর তার চাচাতো ভাই, সেই গ্রামটায় ঘুরতে যায়, মাছের খামার দেখে। তারা সারা বিকেল সেখানে থাকে, পরামর্শ নেয়। সন্ধ্যার আগে যখন ফিরে আসবে তখন দেখে সে বাড়িতে তিথি আপুর মতো একজন মেয়ে। কথা বলার পর জানতে পারে আসলে তিনি সেই যে মাছের খামার দেখতে গিয়েছে সেই লোকের ছোট বোন। তিথি আপুর সাথে এত মিল যা বোঝানো যাচ্ছে না। তো আলম ভাই বাড়ি ফিরে আসেন এবং সিদ্ধান্ত নেন এই মেয়েকেই বিয়ে করবেন। তিনি তার পরিবারকে জানান বিয়ের কথা এবং সবকিছুর পর এই বিয়েটা হয়। তার গ্রাম থেকে অনেকটা দূরেই ছিল আলম ভাইয়ের শ্বশুর বাড়ি, বাড়ি অনেকটা ভেতরের পথে। বিয়ের দিন তারা যখন ফিরে আসছিল তারা কয়েকটা মাইক্রোবাস নিয়ে গিয়েছিল, আগের গাড়িগুলো ছেড়ে গেছে। তাদের গাড়িতে তার বন্ধুরা ছিল দুজন মুরব্বী, তন্ময় ভাই আর আলম ভাইয়ের ওয়াইফ। তো পেছনে আরেকটা গাড়ি ছিল, ওটা কোন কারণে থেমে যায়। তাদের গাড়িতে মাঝ পথে এসে পথ হারিয়ে ফেলে, তারা অনেকক্ষণ চেষ্টা করেও ঠিকমতো আর পথ খুঁজে পাচ্ছিল না। শেষে তারা পথ খুঁজে পায় যেতে যেতে একটা ব্রিজের ওপর উঠে। এই ব্রিজ আসার সময় তারা পথে পায়নি। ব্রিজে ওঠার পর যারা ছিল গাড়ির ভেতর, নতুন বউ ছিল, তারা দেখে খুব সুন্দর একটা রাস্তা, চারপাশে খুব সুন্দর দৃশ্য, একপাশে ফুলের বাগান। হঠাৎ ড্রাইভার এত জোরে ব্রেক করে যে সবাই সিট থেকে ছিটকে পড়ে। তারা দেখে যে সেই ব্রিজের অর্ধেক কাজ শেষ করা, বাকি অর্ধেক কাজ এখনো শেষ হয়নি এবং অনেকটা গভীর, আর নিচে অনেকগুলো রড উপরের দিকে আছে, দাঁড়িয়ে আছে, তো নিচে পড়লে ভয়ঙ্কর সমস্যা হয়ে যেত। তখন ড্রাইভার নেমে দেখে যে সবাই অবাক হয়ে যায়। তারা অনেকটা পথ উল্টো ঘুরে আসে এবং একটা বাড়ি পায়। তো বাড়িতে যারা ছিল তাদের নির্দেশনা নিয়ে পরে সঠিক পথে বাড়ি ফিরে আসে তারা। দু একদিন পর আলম ভাই আবার মাছের বিজনেসে মন দেয়। তার সবগুলো পুকুর খুব ভালো মাছ হয়েছে, পুকুরেই ভালো মাছ হয়েছে, তবে ইদানিং কিছু সমস্যা দেখা যাচ্ছে। তার পুকুরে মাছ কমে যাচ্ছে আর দেখা যায় যে বড় বড় মাছ অর্ধেক খাওয়া অবস্থায় পুকুরে ভেসে ওঠে। এটা নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়ে। তো একদিন রাতে আলম ভাই পুকুরগুলো দেখতে আসে, সবগুলো ঠিক আছে। যখন কবরস্থানের খুব কাছে চলে আসে, ওই কবরস্থানের পুকুরের কাছে চলে যায়, তখন দেখে পুকুরের একটা কোণায় বেশ কয়েকজন দাঁড়িয়ে মাছ ধরছে। তিনি ভাবেন যে মাছ চোর। সে তখন বেশ রাগান্বিত অবস্থায় দ্রুত হেঁটে যাচ্ছিলেন। তিনি ভাবলেন সোজা গেলে তাকে তো দেখে ফেলবেন, তাই তিনি একটু ঘুরে কবরস্থানের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে পাশাপাশি চারটা কবর একসাথে। পুকুরে খুব কাছে যখন চলে যায়, অবয়বগুলোরও কাছে চলে যায়, চলে আসছে, তখন ঠিক এই সময় হঠাৎ প্রচণ্ড জোরে তার গালে কেউ চড় মারেন। তিনি তো হতভম্ব হয়ে যায়। চারপাশে দেখেন কেউ নেই। তিনি পুকুর পাড়ে তাকিয়ে দেখেন সেই অবয়বগুলোও নেই। পুকুর মাঝে দেখেন যে ধোয়ার মতো একটা কিছু, কিন্তু মানুষের গঠনের ন্যায় ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। তিনি এবার বেশ ভয় পেয়ে যান। তিনি যখন বাসায় ফিরে তার গায়ে প্রচণ্ড জ্বর, সারা রাত জ্বর থাকে। তো এই জ্বর কয়েকদিন থাকে, কমে না। ওষুধ খায় এবং হুজুর দেখায়, ঝাড়া দেয়, তো কিছুটা কমে জ্বর। দিনে দিনে এখন তার পুকুরের মাছ কমেই যাচ্ছে, কারণ খুঁজে পাচ্ছে না। আর সেই রাতের কথা এলাকার একজন হুজুরের সাথে বলেন। হুজুর বলেন যে জায়গাটা ভালো না, কয়েকদিন তাকে সাবধানে থাকতে বলেন, আর রাতে বিরাতে পুকুর ঘাটে যেতে বারণ করেন। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। এক রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তিনি কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই ঘুমের মাঝে আলম ভাই ফুপিয়ে কান্না করছে। এক সময় তিনি চিৎকার করে কান্না করতে করতে ছটফট করতে থাকেন। তখন তার স্ত্রী তাকে ডেকে তোলেন। তিনি দেখে তার পুরো গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। তার ঘরে বাবা মা সবাই আসেন, সেই চাচাতো ভাইও আসেন। তখন আলম ভাই বলেন যে তিনি যখন ঘুমাচ্ছিলেন একটা অবয়ব এসে তাকে পুকুরের একটা অংশ ছেড়ে দিতে বলে। আলম ভাই স্বপ্নতে মানা করেন যে তিনি ছাড়বে না, আর সঙ্গে সঙ্গে নাকি সে অবয়বটা তাকে এলোপাথারিভাবে মারতে থাকে। যাবার সময় বলেন যদি তারা এই পুকুর না ছাড়ে তাহলে মানে ঘোরতর বিপদ হবে, একে একে তাদের বংশের সবাইকে মেরে ফেলবে। তো এই কথা আবার হুজুরকে জানান। হুজুর বলেন যে ঠিক আছে, তার যে শিক্ষক আছেন বড় হুজুর, তাকে ব্যাপারটা জানাবেন। দুদিন চলে যায় এভাবে। তারপর দিন রাতে আলম ভাই ঘুমাচ্ছিলেন, মাঝরাতে আলম ভাই সেই চাচাতো ভাই দরজায় শব্দ করতে করতে বলেন, ভাই ওঠো, যা আমাদের পুকুরের মাছ সব চুরি হয়ে যাচ্ছে। তো এই কথাটুকু শুনেই আলম ভাই একটা লাঠি নিয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে যান এবং একটু দূরেই তার চাচাতো ভাই দাঁড়িয়েছিল। আলম ভাই তার পেছন পেছন দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে তিনি দেখলেন ওখানে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, পুরোটা পুকুর পার ঘিরে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে। আলম ভাই কাছে গিয়ে যখন টর্চ মারবেন লক্ষ্য করলেন যে সাথে টর্চ লাইট নিয়ে আসে নাই। এবার সে রাগে দৌড়ে গিয়ে একজনকে জোরে জাপটে ধরেন। আসলে তিনি কাউকে ধরতে পারেনি, সে এই অবয়বটা ভেদ করে ঠিক পুকুরের ধারে ঘেসে পড়ে যায়। তিনি কোন রকম উঠে বসে, যখন চোর চোর বলে চিৎকার করবেন তিনি দেখলেন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, তিনি নড়াচড়াও করতে পারছিল না। সে মাঝ পুকুরে দেখতে পায় একটা কলা গাছের ভেলা, সেখানে জল জল করে আলো জ্বলছে, আর সেই কলা গাছের ভেলার উপরে একটা লাশের খাটিয়া সাজানো। অনেকগুলো মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে, সবাই পানের উপর ভেসে আছে। বুঝে যাচ্ছে কারো জানাজা পড়া হচ্ছে। কয়েক সেকেন্ড পর যারা সারি বেঁধে দাঁড়িয়েছিল তারা সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে আলম ভাইয়ের দিকে তাকায়। এখন ভয়ে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি চোখ বন্ধ করে ফেলতে ফেলতে বলেন যে আমি সব ভুল দেখতেছি। তিনি মনে মনে সুরা পড়তে চেষ্টা করেন কিন্তু কোন সুরাই তার মনে পড়ছিল না। তার নাকে এখন বিকট কর্পূরের গন্ধ আসতে থাকে। তিনি ভয় ভয়ে চোখ মেলেন আর দেখতে পায় এবার তার চারপাশে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে। চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না, শুধু দেখছেন এদের ঠোঁট নেই, নাক নেই, শুধু চোখ আছে। তো কয়েকজন মিলে এখন করে কি আলম ভাইকে ঘিরে ফেলে, তার কাছে মনে হচ্ছে তাকে শূন্যে ভাসিয়ে সেই পুকুরের মাঝে কেউ নিয়ে যাচ্ছে। তাকে সেই কলা গাছের ভেলার উপর যে খাটিয়াটা রাখা ছিল সেখানে শোয়ানো হয়। তিনি নড়তে পারছিলেন না, কিচ্ছু করতে পারছিলেন না। সবাই একসাথে কিছু একটা পড়তে থাকে। আলম ভাই বুঝতে পারে জ্যান্ত অবস্থায় তার জানাজা পড়া হচ্ছে। আলম ভাই তাদের ভাষা কিছু বুঝতে পারে না। তিনি এবার অনেক কষ্টে সুরা ফাতিহাটা মনে করতে পারেন। এটা পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। এখন মনে হচ্ছিল তার শরীরে কিছুটা অনুভূতি পাচ্ছে। মনে হল সুরা পড়ার সাথে সাথে মানুষগুলোর মাঝে আক্রোশ চরম পর্যায়ে বেড়ে গেছে। সেই দল থেকে একজন তার কাছে আসে, তাকে সেই লাশের খাটিয়া থেকে গলা ধরে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। আলম ভাই যখন সাঁতরে কিনারে আসছিল তখন সেই অবয়বটা তার পিঠে প্রচণ্ড ভরে পাড়া দিয়ে ধরেন। তিনি পানিতে তলিয়ে যায়, হাত পা নাড়াচাড়া করতে থাকে বাঁচার জন্য। তিনি ভাবেন এখনই তার শেষ সময়। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে বাঁচাও। তিনি কিছুক্ষণের মাঝে সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার উঠানে শুয়ে আছে, তার সমস্ত শরীরে কাদা লেগে আছে। জানতে পারে যখন দরজা খুলে সে দৌড়ে বাইরে যাচ্ছিল, তার স্ত্রী থামতে বললেও সে থামে না। তিনি সাথে সাথে তার বাবা আর সেই চাচাতো ভাইকে ডেকে বলেন। তারা দেরি না করে লাইট নিয়ে সেই পুকুর পাড়ে যায়। গিয়ে দেখে আলম ভাইয়ের পা উপরে আর মাথা নিচের দিকে, পা থরথর করে কাঁপছিল। তারা জোরে ঝাঁপ দিয়ে সেই পুকুরে নামে এবং সর্বোচ্চ দশ মিনিট হয় পুরো ঘটনাটা। কিন্তু আলম ভাইয়ের কাছে মনে হচ্ছিল ব্যাপারগুলো যেন কয়েক ঘন্টা জুড়েই ছিল। আলম ভাই সেই যাত্রায় বেঁচে যায়। তো হুজুরের মাধ্যমে জানতে পারে সেই পুকুরে কিছু জিন ছিল, তাদের থাকার জায়গা ছিল, এই পুকুর করার সময় তাদের জায়গাটা নষ্ট হয়ে যায় আর কবরের কিছু জায়গা পড়ে যায় পুকুরে, যার জন্য এই ঝামেলা হচ্ছিল। এটা তার চাচাতো ভাই জানত কিন্তু আগে কিছু বলেনি। সে হুজুরের নিয়ম অনুযায়ী চলেন, নিয়মিত নামাজ পড়েন। পরে তারা সেই পুকুরটায় চাষ বন্ধ করে দেয়। এরপর তেমন কিছু হয়নি তার সাথে। এই ছিল ঘটনা। ঘটনার জন্য তন্ময় ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ শামীম ভাই আপনার স্টোরির জন্য। আপনি প্রতি সপ্তাহে আমাদের জন্য স্টোরি নিয়ে আসছেন, একে একে ভয়ঙ্কর ঘটনা। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনাদের বাসার উপরে যে খালি জায়গার মধ্যে আপনি কিছুদিন আগে যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেটিও যদি আমাদের এখানে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আপনাকে শামীম ভাই। আমার নাম আব্দুর রব এবং আপনাদের সাথে আমি সেই অনেকদিন যাবত ঘটনা শেয়ার করছি। সেই প্রথম ঘটনা শেয়ার করবার পর থেকেই আপনাদের কাছ থেকে পেয়েছি অসংখ্য ভালোবাসা। আমি দেখেছি আপনারা, আমি যখন আলিফ ভাই যে কমেন্ট করেছেন ফেসবুকে, সেই ফেসবুকের কমেন্টে আপনারা অনেকেই আপনাদের পছন্দের কথা বলেছেন। আসলে আমি হয়তো আপনাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে ভয় দেখাতে পারব না, আমি হয়তো ভয় দেখাতে পারব না সেই লাশ কাটা ঘরে একটা ডোম কিভাবে আপনাদের ভয় দেখে, আমি ভয় দেখাতে পারব আমার সাথে যে অদৃশ্য ঘটনাগুলো ঘটেছে, যে অদৃশ্য ঘটনাগুলো আমার পাশের থাকা মানুষগুলো শুনতে পারেনি, বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। আমি আপনাদের প্রথমে যে ঘটনাটা শেয়ার করেছিলাম, মাছের ঘটনা বা বাজারের ঘটনা যেটা ঈদের আগে দিয়েছিল, আমি আজকে আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমি চাই না কোনো এপিসোডই আপনারা দূরে আমার ঘটনা থেকে দূরে থাকেন। আমি মাওলানা হওয়া সত্ত্বেও এইভাবে আপনাদের কাছে ঘটনা পাঠাবো তাও কিন্তু চিন্তা করিনি। আসলে চিন্তা করার বিষয় নিয়ে কখনো আসলে সেরকম বিষয়টা আসেনি আমার সামনে। আসলে হয়তো ঘটনা পাঠাবো না, আসলে হয়তো চিন্তা করব ঘটনা পাঠাবো কি পাঠাবো না। তবে এতটুক বলতে পারি যে আল্লাহর এই দুনিয়ায় আমরা ছাড়াও অন্য ক্রিয়েশন আছে, সেটি আপনারা ভালো করে জানেন। হয়তো বিশ্বাস করেন না, সময় হলে বিশ্বাস করবেন যখন শরীর থেকে রুটা বের হয়ে যাবে, যখন সেই রুটা এসে এই দুনিয়ার কাউকে বোঝাতে পারবে না, তখন হয়তো আপনি বিশ্বাস করবেন। আল্লাহর এই দুনিয়ায় আপনাদের সবাইকে বলি, বেশি করে নামাজ কায়েম করুন, কোরআন শরীফে মনোযোগী হন। আপনাদের বাসার মধ্যে ঘরের ভিতর ময়লা থাকলে যে পরিমাণ পাগল হয়ে যান আপনারা, সেই পরিমাণ ময়লা, তার থেকে বেশি ময়লা আপনাদের কোরআন শরীফে, সেটার জন্য আপনারা এতটা পাগল হন না। আমি চাই আপনারা সেই দিকেই মনোযোগী হন। সেরকম একটা ঘটনা শেয়ার করছি আজকে, ছোট ঘটনা, সেজন্য মাফ করবেন আমাকে। আমি আসলে বড় ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব, যে ঘটনাটা আসলে ওমানে পেয়েছিলাম। ওমানে সেই ঘটনার সাথে জানাজা রিলেটেড, সেই ঘটনার সাথে কবর রিলেটেড, সেই ঘটনাটা সম্পূর্ণ আমি থাকা অবস্থায়, আমি যেইখানে পুরো দল নিয়েছিলাম সেই জায়গায় ঘটেছিল। অবশ্যই ওমানের সেই ঘটনা আপনারা সামনে পাবেন, খালি একটু মনে করিয়ে দেবেন আমাকে ফেসবুকে। আমি অবশ্যই আপনাদের ঘটনা দেখছি, আপনাদের কমেন্ট দেখছি, আপনাদের কমেন্ট ভালো লাগে, বিধায় আপনাদেরকে সেই অদৃশ্য সকল বিষয়ে জানাতে একদম ব্যাকুল হয়ে আছি আমি। আসলে এই অদৃশ্য জিনিসগুলোর কথা অনেকে বলতে চায় না, তার ক্ষতি হবে বলে। আমি মনে করি আল্লাহ তালার এই জগতে অদৃশ্য জিনিস যেহেতু আছে, বলতেও ক্ষতি নেই। তবে হ্যাঁ, সেক্ষেত্রে লিমিটেশন থাকা দরকার, সেক্ষেত্রে দরকার আপনাদের বাউন্ডারি অথবা সীমানা তৈরি করে নেওয়া, যেরকমটা সীমানা আমাদের প্রথম আসমানে রয়েছে। আমরা চাইলেই জিনিসগুলো চিন্তা করতে পারি না। আপনারা একটা বিজ্ঞানীর নাম জানেন, সেই বিজ্ঞানীর নাম স্টিফেন হকিং। সেই বিজ্ঞানী অনেক কিছু জানার চেষ্টা করেছিল, সেই বিজ্ঞানী কি জানতে পেরেছে? আপনারা যদি একবার আকাশের দিকে তাকান, সেই আকাশের তারা কত দূরে মিটমিট করছে, কত দূরে মিটমিট করছে সেটার হিসাব কি আপনারা জানেন? মনে হয় আকাশের উপর থেকে প্লেন উড়ে যাচ্ছে সেই তারা মিটিমিটি দেখে, কিন্তু আসলে কিন্তু তা না। কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর দূরে সেটা অবস্থান করছে, সেটির ব্যাপারে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই। চেষ্টা করছি আমরা ধারণা নেবার, চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে জিনিসগুলো আবিষ্কার করার। ঠিক তেমনি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে প্রথম একটি মসজিদে আমি যখন চাকরি পেয়েছিলাম, লাস্ট গত এপিসোডে যখন আমি শেয়ার করেছিলাম যে বয়স্ক মহিলাটা মারা গেছিল, সেই মহিলাটা মারা যাবার পরেই আমার সাথে আপনারা প্রথম যে এপিসোডের ঘটনাটা আছেন সেটির সাথে রিলেট করতে পারেন। মসজিদে চুরি হয়, বেশ বড় ধরনের চুরি। মসজিদের দান বাক্সের কিছু টাকা ছিল, দান বাক্স ছাড়াও মসজিদ কমিটির দেওয়া কিছু প্ল্যানিং ছিল, মসজিদের ভেতরে কিছু মূল্যবান জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে যায় চোর, সাথে আমার কিছু জমানো টাকা ছিল যা নিয়ে চলে যায়। আমার উপর তো সম্পূর্ণ ব্লেম আসেই, কারণ আমি সেই মসজিদে ওই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে ছিলাম, মসজিদের দেখভাল করা সহ মুয়াজ্জিনেরও চাকরি যায়, আমারও চাকরি যায়। মুয়াজ্জিন কোথায় যায় আমি জানি না, তবে আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা ঘরে জায়গা পেয়েছিলাম। সেখান থেকে একটা সময় একজন লোক এসে রাতের বেলা আমাকে বলে যায়, তুমি সেই মসজিদে যাও। সেই মসজিদে যাবার পর আমি বলবো যে আমি এই পর্যন্ত যত মসজিদে কাজ করেছি সেই মসজিদে সবচেয়ে ভালো সময় কেটেছে আমার। তেমনি ভাবে সেই মসজিদে যাবার পর আমি ওখানকার কিছু ছাত্রছাত্রী পড়াবার জন্য তাদের বাসায় এরকম লজিং হিসাবে যাওয়া আসা করতাম। দূরে কোনোদিন যদি আমি আটকে যেতাম তখন সেদিন সেখানেই থাকা হয়ে যেত। সেখানকার মানুষজন আমাকে বেশ আদর যত্ন করত এবং সেই পরিমাণ আদর যত্ন পাবার কারণেই আমি সেই মসজিদ ছেড়ে জেরো যেতে চাচ্ছিলাম না। সেই মসজিদে যখন আমার ছ মাস চলে তখনকার একটি ঘটনা, এক লোক খুব পাগল হয়ে আমার কাছে আসে। আসলে মসজিদের ইমাম সাহেব হবার কারণে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করত, আমি চেষ্টা করতাম সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। এক লোক আমার কাছে আসে একদম পাগল হবার মতো অবস্থা, তার কারণ তার বাসার সবার সাথে তার খুব ঝগড়াঝাটি হচ্ছে, স্পেশালি তার ছোট ছেলেটা। সেই ছেলেটা প্রতিবন্ধী থাকবার কারণে, পোলিও প্রবলেম ছিল অবশ্যই, সেটা থাকবার কারণে সেই পরিবাসার মধ্যে ছিল সবসময়, বলতে গেলে সবসময় একটা জরাজীর্ণ অবস্থা, ঝগড়াঝাটি সবসময় লেগে থাকত। সবচেয়ে বেশি ঝগড়াঝাটির এক পর্যায়ে একদিন তাদের বাসার কোরআন শরীফটা ছুঁয়ে তাদের বাসায় একজন বলে ফেলে যে তুই মরিস না কেন। আমি সেই বাসায় সেদিন পড়াচ্ছিলাম, পড়ানো অবস্থায় পাশাপাশি ঝগড়ার কারণে আমি সেখানে যাই এবং আমি বলি, আপনি এটা কি করলেন, আপনি এরকম কথা বলেন, আমি জানালা দিয়ে শুনছিলাম যে তুই মরিস না কেন, যে সেই প্রতিবন্ধী ছেলেটাকে বলছিল তুই মরিস না কেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন করলেন, আপনি বলছেন সেটার একটা হিসাব, আপনি ঘর থেকে এই ময়লা উপর দিয়ে ধুলো পড়া কোরআন শরীফটা যেটা আপনারা ব্যবহারই করেন না, পড়েনি না, সেটা গরিবকে দিয়ে দেন, সেটা ধরে আপনি আপনার ছেলেকে এরকম ভাবে কিভাবে আপনি কিভাবে এরকম বদদুয়া করতে পারেন, এগুলো আপনারা করেন বিধায় আজকে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আমরা হচ্ছি, আপনারা হচ্ছেন, এগুলি করবেন না, আল্লাহর এই দুনিয়াতে এসব জিনিস করা উচিত না। আপনাদের দেখেন, আপনাদের মধ্যে যদি আমল থাকতো তাহলে আপনাদের ঘরেও আমলের ছিটে ফোটা থাকতো। আমাদের এই গ্রাম সেক্টরে আমল নামা নিয়ে তেমন চিন্তিত না, সবাই চিন্তিত কুসংস্কার নিয়ে। যাই হোক, সেই হিসাব না, সেদিন রাতের বেলায় সেই ছেলেটি মারা যায়। কিভাবে মারা যায়? সেই ছেলেটি রাগ করে পুকুর ঘাটে বসেছিল, একটা পর্যায়ে পানির মধ্যে শব্দ হয়, সবাই যায় সামনে, পানিতে বেশ জোরে সরে শব্দ হয়, সবাই যাওয়ার পর খুঁজে বের করে, খুঁজে পাচ্ছিল না ছেলেটাকে। পরে দুই ঘন্টা পরে সেই ছেলেটার লাশ ভেসে আসে অন্ধকারে, মনে হচ্ছিল সবাই মনে করছিল এটা কি কলা গাছ ভেসে উঠে আসছে কিনা, চিকন লিকলিকে শরীরের সেই লাশটা বাঁকা হয়ে পানির মধ্যে ভেসে বসে। সেদিন রাতের বেলায় এই লাশটা উদ্ধার করা হয় এবং পরবর্তী দিনে জানাজা দিয়ে দাফন করা হয়। দোষটা কার ছিল, বাবা মার না? দোষটা কার ছিল? কারোরই দোষ ছিল না, এইভাবেই লেখা ছিল, কিন্তু কিছু ইফেক্ট তো অবশ্যই আছে। ইফেক্ট না থাকলে এরকম ভাবে কোনোভাবেই সম্ভব ছিল না এরকম হবে, এরকম রেজাল্ট পাবার। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি সেদিন রাতের বেলা যখন বাসায় ফিরি, আমার কাছে খুব খারাপ লাগছিল এরকম মৃত্যু দেখার কারণে। আমি জানি যে মৃত্যুটা স্বাভাবিক না, পোলিও প্রবলেম থাকবার কারণে হয়তোবা কোন একটা ইফেক্ট আছে, কিন্তু এইভাবে পুকুর ঘাট থেকে ডিরেক্টলি একটা মানুষ পানিতে এভাবে ঝাঁপ দিতে পারে না। আর ছেলেটা মন খারাপ করে বসেছিল পুকুর ঘাটে, সন্ধ্যার দিকের ঘটনা। আমি রাতের বেলা যখন বাসায় ফিরি পরের দিন, আমার দরজায় নক করে কেউ, দরজায় নক করে আমাকে একটি আয়না দিয়ে যায়, বলে যে এই আয়নার মধ্যে একটা সুরা পড়তে, এবং সুরা পড়লে এই আয়নাতে সবকিছু ভেসে উঠবে। আমি জানি না কে আমাকে এই আয়নাটা দিয়ে গেছে, আমি আপনাদের বলতে পারবো না, তবে এই আয়নাটা দিয়ে আমি সেদিন রাতের বেলা কুপির আলোতে দেখার চেষ্টা করি কি ঘটেছিল সেদিন। কুপির আলোতে আগুন ছিল অবশ্য এবং পরিষ্কার দেখা গেছে যে সেই ছেলেটাকে কেউ পানির নিচে চুবিয়ে দিয়েছে সাথে সাথেই, এবং পানির নিচে চুবিয়ে দিয়েছে কে আয়নাতে সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি দেখতে পাচ্ছি এক খুবই ঝড়ের গতিতে ছেলেটা পানির মধ্যে পড়ে যায়, প্রায় 20 ফিট উপরে ওঠার পরে ছেলেটা সরাসরি পানির নিচে ঢুকে যায়। কিভাবে হয়েছে, গোসল করানোর সময়ও কিছু বুঝিনি, আর ছেলেটা এমনভাবে পানিতে ভেসে উঠেছে যে ছেলেটা খুবই নর্মাল, কারণ ছেলেটার পা হাত পা সবই সোজা ছিল, যেটা জীবিত অবস্থায় ছিল না। এটা আমার জীবনে আরেকটি স্মরণীয় মৃত্যু, আমি বলবো যে স্মরণীয় মৃত্যু, যে আমি মৃত্যুটা দেখেছি যে ছেলেটাকে আয়নার মধ্যে, যে সেটা শুধু বাতাসের মধ্যে চলে গেল। সেই জায়গায় অনেকগুলো গাছ ছিল, সেখানে জিনদের বসবাস ছিল। ওটা লোকের লোকেরা বলতো, আমি জানি না। আমি থাকা অবস্থায় যে জিনিসটা আমি শুনেছি, যে এখানে জিনেরা থাকতো, জিনদের বসবাস ছিল, এবং জিনদের ওই গাছগুলা কাটবার কারণে হয়তো কিছু জিন এসে সেখানে অ্যাটাক করতে পারে। জানি না সেটা তার বাবার সাথে রিলেটেড কিনা, তবে সেই বাসার মধ্যে ইমান আমলের কোনো ধরনের ছিটে ফোটা ছিল না। জানেন আপনারা, যে আয়নাটা আমি দেখেছিলাম, যে আয়নাটা দিয়ে আমি দেখার চেষ্টা করেছিলাম সূরা পড়বার পর, আমি যখন পরের দিন মসজিদ থেকে এসার নামাজ পড়ে ব্যাক করি, আমি সেই আয়নাটা খুঁজে পাইনি। আমার সাথে আমার রুমে কেউ থাকতো না, বলেছিলাম না অনেক আদর যত্ন করতো আমাকে, আমার সাথে কেউ রুমে থাকতো না, কিন্তু সেই আয়নাটা আমি আর খুঁজে পাইনি। আমাকে আর কোন ধরনের সুযোগ দেওয়া হয়, আমার সুযোগ দেওয়া হয়নি আয়নাটাকে খোঁজার। আমি আয়নাটার ব্যাপারে কয়েকদিনের মধ্যে সাথে সাথে ভুলেও যাই, আমার মাথার মধ্যে কাজে ছিল না। আমি অনেকদিন পরপর প্রায় সময় স্মৃতি রোমন্থন হিসেবে সেই আয়নাটার কথা মনে করি। আয়নাটা কত বড় জানেন? আমার হাতের তালুর সমান ছোট্ট একটি আয়না। আমি মিস করি সেই আয়নাটাকে, কারণ সেই আয়নাটা একদিন এসেছিল আমার হাতে, একদিনই ছিল, এরপরে আমি কখনো খুঁজে পাইনি। আশা করছি এই ছোট্ট ঘটনাটি আপনাদের ভালো লাগতে পারে। ওমানের ঘটনা নিয়ে খুব শিগগিরই সামনে আসব। আলিফ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমার ঘটনাগুলো আপনাদের সামনে যেন নিজের ভয়েসের মাধ্যমে পড়ে শোনায়। যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন। খুব শিগগিরই ওমানের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহর রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজ আসছি। ধন্যবাদ আব্দুর রব সাহেব আপনার ঘটনার জন্য, এবং আমি চাইছি আপনার ওমানের ঘটনাটা আপনি খুবই শিগগিরই আমাদের লিসনারদের কাছে পাঠান। এবং আমরা এখন সরাসরি চলুন, দেরি করব না, সরাসরি চলে যাব সামির ভাইয়ের আরেকটি ঘটনায়, এবং সেই ঘটনাটি সামির ভাইয়ের দ্বিতীয় ঘটনা, সেটা শুনে আসব সামির ভাইয়ের মুখ থেকে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে বলব যে যারা সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা মনে করছেন যে আমাদের সাথে ব্র্যান্ডিং প্রমোশনে যোগ দিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে।
ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আলামিন মুন্সি ভাই মাদারীপুর থেকে। যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন তার এক বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। এলাকার বড় ভাই তিনি হবেন, এবং তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিল। মাদারীপুর সদরের একটি কাঠের দোকানে চাকরি করতেন সেই বড় ভাই। 2004 সালের মাঝামাঝি এই ঘটনাটা ঘটে। সেদিন কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক দেরি হয় সে ভাইয়ার। আমি এখানে সেই ভাইয়ার নাম দিচ্ছি রনি। তো সেই রনি ভাই তিনি মাদারীপুর সদর থেকে প্রায় 15 কিলো দূরে একটা ইউনিয়নে থাকতেন, এবং সেখানেই ওনার বাসা ছিল। কর্মস্থল থেকে বাড়িতে যাতায়াতের জন্য তার একটা সাইকেল ছিল, এবং সেটাই তিনি ব্যবহার করতেন। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফিরতে রাত 2টার মতো বেজে যায়। শহরের পাকা রাস্তা পার হয়ে তিনি তখন গ্রামের মাটির রাস্তাতে উঠেন। রাস্তাটা ছিল এমন যে মাটির রাস্তাতে মানুষ প্রায় হাঁটাচলা করতে থাকে, এবং এটা করতে করতে কিন্তু দাগ পড়ে যায় রাস্তায়, যে সেই কাঁচা রাস্তায় হাঁটলে। তো ওনার সাইকেলটা তিনি যে বাড়ির উদ্দেশ্যে যাবেন সেই রাস্তায় তিনি তখন আগাচ্ছিলেন। রাস্তার দুপাশে ধানের জমি ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। কিছুদূর যেতেই একটা উঁচু পোল তিনি পার হন। যখন তিনি পোলের ঢালে নামতে যাবে, হঠাৎ করে দেখেন রাস্তার সেই দাগ, এবং সেই দাগে যে আছে সেটা বরাবর তিনি যাচ্ছেন, কিন্তু রাস্তার দুপাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। লোক দুটা লম্বায় ছিল, বেশ লম্বা, এবং তাদের উচ্চতা এমন হবে যে প্রায় 8 কি 10 ফিট। পরনে ছিল সাদা লুঙ্গি বা ধুতি জাতীয় কিছু একটা, এবং খালি গায়ে তারা দাঁড়িয়েছিল। তিনি তখন সাইকেলটা বেশ গতি থাকার কারণে থামাতে পারেন না, এবং তিনি ঠিক করেন যে তিনি সাইকেল নিয়ে চলে যাবেন, পিছে থাকাবেন না। তিনি লোক দুটাকে অতিক্রম করে যাওয়ার সময় মনে হল ওনার কাঁধের সাথে একটা লোকের হয়তোবা ধাক্কা লেগেছে। তখন তিনি তার যে শরীরটা ছিল তার শরীরটাকে তার একটু মনে হলো যে তিনি একসাথে ব্যথা পেতেন সেই রনি ভাই, এবং তিনি তারপরও সেখান থেকে পার হয়েই যান। কিছুটা দূর গিয়ে তিনি সাইকেলটা থামিয়ে দেন। পিছন ফিরে তিনি যখন তাকাবে দেখছে সেখানে কেউ নাই, তিনি তখন বেশ অবাক হয়ে যায় এবং তার গায়ের লোম তখন দাঁড়িয়ে যায় এবং ভয়ে তখন তিনি সাইকেলটা নিয়ে দ্রুত তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যার পর রাস্তার পাশে একটা ভিটা ছিল এবং ভিটায় সনাতন ধর্মের লাশ পড়ানো সেখানে হতো সেই ভিটার একটা অংশে, এবং তিনি সেই ভিটার চার পাশে দেখছে কিছু একটা দাঁড়িয়ে আছে এবং একটা গাছ ছিল, বেসিক্যালি তখন সেই গাছটাকে ঘেরাও করে কিছু একটা দাঁড়িয়ে ছিল। তখন তিনি সেটা যখন অতিক্রম করবে আবার সেই দুইটা লোককে দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে তিনি তার সাইকেলটা ব্রেক দেয় এবং সঙ্গে সঙ্গে তিনি একটা আছাড় খেয়ে সেখানে সে ভিটার পাশে পড়ে যান। তিনি দাঁড়াতেই যখন যাবেন তখন দেখছে 10 কি 15 হাত দূরে তার সাইকেলটা। তিনি সাহস করে সেই সাইকেলটা নেয় এবং চালাতে যাবেন, কিন্তু সমস্যাটা আরো জটিল হয়ে যায়। তিনি যখন সেই ভিটাটা থেকে সাইকেল নিয়ে যেতে থাকবেন তখন দেখছে তিনি সাইকেল নিয়ে টানতে পারছেন না এবং তিনি পিছনে তাকানোর সাহসও তিনি পাচ্ছিল না। তিনি ঠিক করেন যে তিনি এখন সাইকেলটা ফেলে দৌড় দিবেন এবং তিনি একটা দৌড় দেন, এবং তিনি যখন দৌড় দেন দৌড় দেওয়ার পর তিনি খেয়াল করে দেখেন যে তার নাম ধরে তার ভয়েসে কেউ তাকে ডাকছে। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে যাওয়ার পর ভাবতে থাকেন হয়তো আজই ওনার শেষ দিন। তিনি হাঁটতে থাকেন এবং হাঁটার পর একটা বাজার এরিয়া আছে সেখানে যান। সেখানে চায়ের দোকানে যে লোক ছিল তাকে বলছেন যে চাচা আমি এখান থেকে আসলাম, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি, আমার একটা বাড়ি যেতে হবে, যদি পারেন আমাকে একটু আগায় দেন। তো সেই চাওয়ালা বলছে দেখো ওই জায়গাটা তো এমনিও ভালো না, তুমি এখানে আসছো আর আজকে এখানে একটা লাশ পোড়ানো হয়েছে, তাও শুনছি এই লাশটা নাকি আত্মহত্যা করছে, এখানে লাশ পোড়ানো হয়েছিল, তুমি এক কাজ করো তুমি দোয়াদুর পুরো সামনে তোমার বাসা তো বেশি দূর নেই তুমি চলে যেতে পারবা। তখন রনি ভাই ঠিক করে যে না তিনি হয়তো চলে যেতে পারবে এবং তিনি শুধু একটা ভয় আছেন যে তার সাইকেলটা তো সেই ভিটার এখানে। চাচাকে সে উদ্দেশ্যে বলে দেখেন চাচা কথা হচ্ছে আমার সাইকেল তো সেখানে আমি কি করতে পারি। তো সেই চাচা বেশ চিন্তায় পড়ে যায় এবং চিন্তায় পড়ে যাওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণ দোকান বন্ধ করবো তারপর তোমাকে নিয়ে আমি সেখানে যাব। তারপর সেই রনি ভাই সেই চাচাকে নিয়ে সেই জায়গায় যাবে এবং যাওয়ার পর ওনারা কথা বলতে বলতে যাবে। রনি ভাইয়ের মনে খুব ভয় ছিল কিন্তু চাচা তাকে সাহস দেয় যে না ভয় কিছু নাই তুমি যাও। তো ভিটার কাছে যখন আসে তখন রনি ভাই দেখে দূরে সাইকেলটা পড়ে আছে এবং ঠিক তার পাশে চিতা পোড়ানো হয়েছিল এমন একটা সিনারি তিনি তখন দেখছে, আগের সিনারি যা দেখছে তা কিছুই নাই। রনি ভাই চাচাকে দাঁড়াতে বলে চাচা সেখানে দাঁড়ায় এবং রনি ভাই যখন সাইকেলটা নিবে সেখান থেকে তখন সাইকেলে যখন চাচার দিকে আসবে দেখছে চাচাও সেখানে নাই, এবং না থাকার পরে তিনি সেখানে কোন রকম সাইকেল টান দিয়ে তিনি তার ঘরে এসে পড়েন এবং ঘরে এসে পড়ার পরে তিনি প্রচন্ড ভয় পেয়ে যেন কাউকে কিছু বলে না তিনি সেই রাতে ঘুমিয়ে পড়েন। এবং সকালে উঠে তিনি ঠিক করেন যে সেই চাচার দোকানে যাবেন এবং চাচাকে জিজ্ঞাসা করবেন যে আসলে তিনি কেন কালকে রাতে সেখান থেকে চলে আসলো। আজব কথা হচ্ছে চাচাকে যখন তিনি জিজ্ঞাসা করেন চাচা আমি তো গতকাল রাতে গিয়েছিলাম আপনাকে নিয়ে সেখানে, এই ঘটনা ঘটলো আপনাকে বললাম, কিন্তু আপনি চলে আসলেন কেন? চাচা বলে গত রাতে আমি মাগরিবের পরে দোকান বন্ধ করে দিছি, তুমি কাকে দেখছো এখানে? তখন রনি ভাই এতটাই ভয় পায় উনি তখন তার বাড়ি থেকে তার মাকে সবকিছু খুলে বলেন এবং তার মা তাকে বলে যে তুমি এক কাজ করো একজন বড় আলেম বা হুজুরকে দেখাও, দেখো ওরা কি বলে। মজিদ ইমাম সাহেবের কাছে তখন তিনি যায় সে রনি ভাই, তখন ইমাম সাহেব বলে যে রাস্তাগুলো ভালো না, অনেক অনেক সময় ভয় দেখায়, হয়তো আপনি বেঁচে গেছেন আর এত রাতে আপনার এখানে আসা ঠিক হয় নাই। আর যে লাশের কথা বলছে ঠিকই আছে, ওইখানে একটা লাশ পোড়ানো হয়েছিল, এটা পরে খবর নিয়ে রনি ভাই শুনতে পারে যে সেখানে একটা লাশ পোড়ানো হয়েছিল এবং সেই লাশ নাকি এমন ছিল যে সুইসাইড করেছে, সুইসাইডের কেসের একটা লাশ নাকি পোড়ানো হয়েছিল। যাই হোক রনি ভাই একটা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন তখন হন এবং হুজুর তাকে বলে মজিম সাহেব বলে যে দেখেন আপনি রাতে আসা যাওয়া করবেন না, এবং হুজুর কিছু পানি পড়া দিয়ে তখন সেই মধ্যে তাকে বিদায় দিয়ে দেয়। এবং এটা ছিল রনি ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ভয়ঙ্কর ভয়ের ঘটনা। ধন্যবাদ, এরকম একটা ঘটনা শেয়ার করেন মুন্সি ভাইকে, এবং আশা করি সামনের এপিসোডে এরকম আরো ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে আমি হাজির হতে পারবো। আমি সামিন আসির ইনশাল্লাহ আবার আসবো সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সামির ভাই আপনার আরো একটি ঘটনার জন্য। আশা করছি আমাদের লিসনাররা আমাদের ঘটনাগুলো শুনছেন মনোযোগ দিয়ে, এবং আপনারা সবাই কিভাবে শুনছেন সেই ছবি আমাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন আপনারা কতটুক ভালোবাসেন ভৌতিকতাকে, যে এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনারা ভৌতিকতা শুনছেন। আপনাদের সবার এনভায়রনমেন্ট শুনতে চাই আপনারা। আমি জানি অনেকে বন্ধু বান্ধব একসাথে মিশে দেখেন, সবাই একসাথে মিলে দেখেন আমাদের ভৌতিকতা শোনার ঘটনাগুলো, এবং সবার যে ভাইবগুলো দেখি আমরা গ্রুপে, আপনাদের সবার কমেন্ট আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, এবং হয়তো লাইভে এভাবে পড়ার সম্ভব হয় না, কিন্তু সবার কমেন্টই আমরা দেখি। আমাদের আলাদা করে কমেন্ট সেকশন প্যানেলের মানে টিমই আছে যারা খালি কমেন্ট দেখে থাকেন। তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা বেশি বেশি করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন, এবং বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটি সবার মাঝে ছড়িয়ে দিন। এখন একটা ঘটনা বলবো, এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে শেখ মোহাম্মদ তীব্র, এবং তিনি বগুড়া থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি ভৌতিকতার একটি বড় ফ্যান, তিনি ঘটনা তার মার ঘটনা শেয়ার করবেন, এবং তার মার সাথে ১৯৮৫ সালের দিকে একটা ঘটনা ঘটে, তখনও তার জন্ম হয়নি। তার মা তাদের দাদুর বাসা থেকে তার নানার বাসায় আসবে, তখন বিকাল আনুমানিক ৪-৫টা বাজে। তো তাদের দাদুর বাসা হচ্ছে সিরাজগঞ্জ আর তার নানুর বাসা হচ্ছে বগুড়ায়। তো তার মা তার বাবাকে বলে যে তার সাথে আসতে, কিন্তু তার বাবার কাছ থাকার কারণে তিনি যেতে পারেন না। তো সিরাজগঞ্জের সাত মাথা থেকে তার আব্বু তার আম্মুকে গাড়িতে তুলে দেয়, বাসায় চলে যায়। তো বগুড়া ফুড ভিলেজ অনেকে চেনেন, তো তার মা সেখানেই নামে। তো গাড়িটা ফুড ভিলেজ থেকে কিছু দূরে গিয়ে থামে, তো তার মা গাড়ি থেকে নামে। তখন সন্ধ্যা, গাড়িটা যদি ফুড ভিলেজে থামতো তাহলে তার মা রাস্তা দিয়ে তার দাদার বাসায় যেতে পারত, কিন্তু গাড়িটা দূরে গিয়ে থামার জন্য তার মাকে মানে থামার জন্য তার আম্মুকে একটা গ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তো সেখানে নাকি একটা কবরস্থান আছে, তো এটার পাশ দিয়ে হেঁটে যেতে হবে, তারপরেই তার বড় বড় চড়ার মধ্যে দিয়ে যেতে হবে। তার মা একটু ভয় বা দূরে টাইপের, তো তার আম্মু কিছু ভয় কিছু না ভেবেই গ্রামের ভেতর দিয়ে হেঁটে যেতে থাকলো। সে গ্রামে তার আম্মুর বান্ধবীর বাসা ছিল, তার আম্মুর মানে খুব যে বেশি দূরে না বাস স্ট্যান্ড থেকে সেটাও কিন্তু না। তো তার মার গ্রামের মধ্যে ঢুকতে অনেকগুলো বাজি ফোটানোর শব্দ শুনতে পান, তো তার মা মনে করে গ্রামের ছেলেরা তো বাজি ফোটাচ্ছে, কিন্তু জানতো না সেদিন ছিল অমাবস্যা। তার মা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মা তার বান্ধবী বা তার মার বান্ধবী তার মাকে দেখে জিজ্ঞেস করে যে এত এই সন্ধ্যা তুমি করতে আসছো? তো তার মার বান্ধবীকে বলে যে শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি যাচ্ছে। তো তখন তার মার বান্ধবী বলে যে আজকে এখানে তো এই অবস্থা, তাছাড়া সন্ধ্যা, তো সাথে সাথে আজকে অমাবস্যা, তুমি এদিকে আসছো কেন? তো তার মা খুব ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না, আর ওই জায়গাটা খুব ভুতুরে টাইপের ভয়ের। তো তার বান্ধবী তার মাকে তার বাসায় থাকতে বলে, কিন্তু আম্মু তার মা নাকি থাকবে না, আর তাড়াতাড়ি তার নানুর বাসার দিকে রওনা দিয়ে দেয়। আর যে গ্রাম দিয়ে যাচ্ছে সেটা শেষে একটা কবরস্থান আছে, ওই জায়গাটার নাম উজানবাড়ি টাইপের কিছু একটা নাম হবে আর কি। সেখান থেকে তার মা ভয়ে ভয়ে নানুর বাসার দিকে যেতে থাকে, গ্রামটার শেষ মাথায় আসে, এবং কবরস্থানটা পার হবে তখন তার মার শরীর কাঁপতে থাকে। তো তার আম্মু উজানবাড়ি ভিড়ের কবরস্থানটা পার হয়ে যায়, এবং খুব ভয় ভয় পার হয়, কবরস্থানটা অনেক দূরে রেখে চলে আসে, কিন্তু কবরস্থানে তেমন কিছু ঘটে নাই। তো তার মা মাথা নিচু করে ভয়ে মনে মানে দোয়া দূরত পড়তে পড়তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো চরের মধ্যে দিয়ে তার আম্মু মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ হেঁটে আসছে, মনে মনে ভাবছিল যে আজকে তো এরকম অবস্থা, তাও শুনলাম আবার কি না কি হয়, অস্বাভাবিক কিছু যদি ঘটে যায়। তো তার আম্মু ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তার মা অনেক তারপরে বেশ ভয় পেতে থাকে, একটা সময় মাথা নিচু করে আরো জোরে হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটতে মানে হাঁটার পরে তুই সামনে দেখা যায় বিশাল মানে সামনে হঠাৎ করে একটা সাদা কাপড় পরা একটা মহিলা, বৃদ্ধ মহিলাকে তিনি দেখতে পান। তো ওনাকে দেখার পর তার মনে একটু সাহস হয়, বৃদ্ধ মহিলার পিছনে পিছনে তার আম্মু হেঁটে যাচ্ছিল। তার মা মনে মনে হঠাৎ করে প্রশ্ন আসে, একটু আগেও তো সামনে কেউ ছিল না, এই কোত্থেকে আসলো? তো হঠাৎ করে তিনি ভয় পেয়ে যায়, সাথে সাথে বুক ধরপর করতে থাকে। তো আম্মু তার কাপা কণ্ঠে জিজ্ঞেস করে মহিলাটাকে যে আপনি কে? তো সামনে থেকে কোনো আওয়াজ আসে না। তো তিন চারবার জিজ্ঞেস করে আপনি কে? তো মহিলা বলে যে তুই আমার পিছনে পিছনে আয়, বেশি কথা বলিস না। তো তার মা কিছু না ভেবে মাথা নিচু করে চরের মধ্যে যেতে থাকে। তো চড়া ওই শেষ না হলেই নাকি রাস্তা পার, রাস্তা পেয়ে যাবে এর মধ্যে থেকে 10 মিনিটের হাঁটা। তার মা নিচু করে সেই মহিলার পিছনে পিছনে যাচ্ছে, রাস্তায় উঠবে এমন সময় তার মা সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে সেই বৃদ্ধ মহিলাটা সেখানে নাই। তোর মা শরীর ঝাঁকিয়ে দিয়ে ওটাই মতো না ছিল সামনে, মহিলাটা কোথাও নাই। এবং খুব একটা তখন অন্ধকার হয় নাই, সন্ধ্যার থেকে অন্ধকারের যে মানে রাত হওয়ার যে মাঝামাঝি পর্যায়ে। তো তার মা ভাবে এই বৃদ্ধ মহিলা তো তাড়াতাড়ি এ আস্তে হাঁটতে পারে না, এ যাবে কই? আর ওনাকে ফলো করতে করতে যাচ্ছিল, সাহস পেয়ে ভয় পেয়ে যায়। নানুর বাড়ির দিকে এক দৌড় দেয়, রাস্তায় ছিল না কোনো মানুষ। তার নানুর বাসে দৌড়ে এসে পড়ে, তখনই তার নানি তার মাকে দেখে বলে কি হয়েছে, দৌড়ে আসছো কেন? তখন বলে যে এরকম 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 রাস্তা দিয়ে যেতে আস্তে আস্তে এগুলো জিনিস পেয়েছি। বল বকে দেয় যে তুমি আজকে এখানে এরকম সময় আসছো কেন, এরকম টাইমে কাউকে বলতা নিয়ে আসতো অথবা খবর দিতা, চিঠি পাঠাইতা, কিছু একটা করতা, এরকম টাইমে একা একা আসছো কেন? তো তার নানুর সাথে পরে সে ওখানে বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা গভীর রাতে অনেক জ্বর আসে। পরদিন ভোরবেলা তার মাকে নিয়ে মাদ্রাসার একজন ইমাম সাহেবের মানে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলে যে যে সাদা বৃদ্ধ কাপড় পরা তার মহিলা তার মাকে দেখেছিল সেটা ক্ষতি করার জন্য এসেছিল না, ওই রাস্তা দেখানোর জন্য হেল্প করতে এসেছিল। পরে তিনি কিছু দোয়া পরে দেন, পানি পরা দিয়ে দেন। এগুলি সাত আট দিনের মতো অসুস্থ ছিল, পরে ঠিক হয়ে যায়। তো এটা একটা ঘটনা ছিল তার মার সাথের ঘটনা, রাতের গ্রামের গ্রামের একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। এই জন্য অনেক অনেক ধন্যবাদ শেখ মোহাম্মদ তীব্র ভাইকে। আমরা আপনার ঘটনাটি পড়ে ফেললাম এবং আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লাগবে আমাদের লিসনারদের। এটা অনেক আগেই আমাদেরকে তিনি পাঠিয়েছিলেন, আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের আগের পেছনের সব ঘটনায় পড়ছি। তো এখন আমরা সরাসরি চলে যাব শাওন ভাইয়ের কাছে, তার ভয়ঙ্কর গলায় ভয়ঙ্কর একটি ঘটনা শুনে আসতে। যারা আমাদের সাথে আছেন লাইক বাটনটি হিট করে শেয়ার করে দিন আমাদের চ্যানেলের লিঙ্কটি সবার সাথে। চলে যাচ্ছি সরাসরি শাওন ভাইয়ের কাছে।
আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব থেকে পাঠানো আসিফ মোল্লা ভাইয়ের ঘটনা। আসিফ মোল্লা ভাইয়ের এই ঘটনাটি ঘটে তার নিজের গ্রামে। আমরা আসিফ মোল্লা ভাইয়ের গ্রামের নামটি উল্লেখ করব না, আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসিফ মোল্লা ভাইদের গ্রামে একটা জায়গা ছিল, সেই জায়গাটা ছিল খুবই ভৌতিক। এলাকার লোকজন সেই জায়গাটিতে খুব ভয় পেত। সেই জায়গাটি ছিল একটা খেয়াঘাট, সেখানে লোকজন আসত নদীর এপার থেকে ওপারে যেতে। সেই খেয়াঘাটের বর্ণনা যদি আমরা আপনাদের দেই সেটা হবে অনেকটা এরকম। সেই খেয়াঘাটের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার ঠিক পাশেই একটা কবরস্থান, কবরস্থানের একটু বাইরে দুইটা বড় বড় গাব গাছ, সেই গাব গাছ থেকে একটু দূরে একটা শিমুল তুলা গাছ। এলাকার লোকজনের ধারণা এই গ্রামে যত ভৌতিক ঘটনা ঘটে তা এই তিনটা গাছকে কেন্দ্র করেই। একদিন সন্ধেবেলা সেই খেয়াঘাটে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে সে খেয়াঘাটে আসে, তার উদ্দেশ্য তিনি এপার থেকে ওপারে যাবেন। তিনি যখন তার বাচ্চাকে নিয়ে নৌকায় উঠলেন তখন অসাবধানতাবশত সে মহিলার হাত থেকে সেই বাচ্চাটা পানিতে পড়ে যায়। মহিলাটিও তার বাচ্চাকে উদ্ধার করার জন্য সাথে সাথে পানিতে ঝাঁপ দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে সে নৌকার মাঝি হতভম্ব হয়ে বসে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন সে মাঝি দেখে যে সে মহিলাটিকে এখনো দেখা যাচ্ছে না, তখন সেই মাঝিও পানিতে লাফ দেয়। তিনি অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন কিন্তু তিনি কাউকে খুঁজে পান না। তখন তিনি এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসেন এবং তাদের কাছে পুরো ঘটনা বলেন। সেই এলাকার লোকজনও অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেই মহিলা কিংবা সেই মহিলার বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। সেই মহিলার স্বামীও অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তিনি তার স্ত্রী এবং তার বাচ্চাকে খুঁজে পান না। এই ঘটনা কিছুদিন পর লোকজন ভুলে যায়, কিন্তু কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে এই খেয়াঘাটে। সে সময় সন্ধে হয়ে গেছে, এক মাঝি নৌকো নিয়ে বসেছিল নদীর ওপারে। ওপার থেকে একজন মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে সেই নৌকায় ওঠে। সেই মহিলা অনেক বড় একটা ঘোমটা টেনে রেখেছিল, তাই সেই মাঝি সেই মহিলাকে দেখতে পাচ্ছিল না। একমাত্র সেই মহিলাই ছিল সেই নৌকার প্যাসেঞ্জার। তো সেই মাঝি নৌকা বেয়ে যখন এপারে নিয়ে আসে, তখন সেই মহিলা তার কোলের বাচ্চাটিকে নিয়ে নৌকা থেকে নেমে সোজা হাঁটা ধরে। মাঝি খুব অবাক হয়ে যায়, সে মহিলাটিকে জিজ্ঞেস করে, আমার ভাড়া দিয়ে যান। মহিলা সেই মাঝির দিকে ফিরেও তাকায় না, সেই মহিলা সোজা হেঁটে সেই রাস্তায় উঠে যায়। এখন মাঝি একটু অবাক হয় এবং সে একটু রাগও করে, সে লাফ দিয়ে নৌকা থেকে নামে, সেও সেই মহিলার পিছে পিছে যাওয়া শুরু করে। সেই মহিলা সামনে হেঁটেই যাচ্ছিল, সে মাঝির দিকে ফিরেও তাকাচ্ছে না, এদিকে মাঝি তাকে পিছন দিক থেকে ডেকে যাচ্ছেই। এক পর্যায়ে মাঝি একটু রাগই করে ফেলে, সে মহিলাটিকে একটু ধমকের সুরেই বলে, এই আমার ভাড়া দিয়ে যান। ঠিক সে সময় সে মহিলাটা দাঁড়িয়েছিল সে শিমুল গাছের নিচে, এবং ঠিক তখনই সে মহিলাটা মাঝির দিকে ঘুরে তাকায় এবং মাঝি দেখতে পায় তার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে সে মানুষ না, তার চেহারা দেখতে খুবই বিশ্রী এবং সে মহিলার দুটা চোখ আগুনের মতো জ্বলছে। এই ঘটনা দেখার পর সে মাঝি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই মাঝির যখন জ্ঞান ফেরে তখন সে এলাকাবাসীকে এই ঘটনাটা খুলে বলে। এলাকাবাসী তার ঘটনায় ততটা তখন বিশ্বাস করে না। এই ঘটনার দুই দিন পর আরেকজন মাঝির সাথেও ঠিক একই ঘটনা ঘটে। সেই মাঝির নৌকায়ও একজন মহিলা ওঠে এক বাচ্চা দিয়ে, এবং সেই মহিলাও সেই মাঝিকে ভাড়া না দিয়ে সোজা সেই কবরস্থানের দিকে হাঁটতে থাকে। মাঝি কিছু দূর সেই মহিলার পেছনে পেছনে যায় এবং ঠিক তখনই তার মনে পড়ে আগের মাঝির সাথে ঘটে যাওয়া ঘটনা। তখন সে আর আগায় না, সে সেখানে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই তার চোখের সামনে সেই মহিলা বাতাসে মিলিয়ে যায়। এটা দেখার পর সেই মাঝি এক দৌড়ে তার বাড়ি চলে আসে। পরদিন যখন সে সবাইকে এই ঘটনা বলে, তখন এলাকার লোকজন কিছুটা বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ দুইজন লোকের সাথে ঠিক একই ঘটনা ঘটে। এরপর এই খেয়াঘাটে এই ঘটনাটি হয়েই যাচ্ছিল, অনেক লোকজন এই মহিলাকে দেখতে পেত সেই খেয়াঘাটে, লোকজন ভয় পেত, প্রায় লোকজন ভয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকত সেই খেয়াঘাটে। ব্যাপারটা এতই বেড়ে যায় যে সন্ধ্যার পর সেই খেয়াঘাটে নৌকো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এভাবে বেশ কিছুদিন চলে, কিন্তু সন্ধ্যের পরও লোকজনের যাতায়াতের প্রয়োজন থাকে নদীর এপার থেকে ওপারে। তাই এলাকার মুরব্বীরা এক পর্যায়ে সেই খেয়াঘাট ওই জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। এটা ছিল সেই খেয়াঘাট এবং সেই খেয়াঘাটের আশেপাশে প্রচলিত একটা ঘটনা। এখন আমরা যে ঘটনাটি আপনাদের বলব, সেই ঘটনাটি ঘটে রহিম নামের এক ছেলের সাথে, ঠিক এই একই জায়গায়। রহিমের বাবা খুবই দরিদ্র ছিল, সে আরেকজনের জমিতে বর্গা চাষ করত। রহিম বেশি দিন স্কুলে পড়তে পারেনি, সে এক পর্যায়ে তার বাবার সাথে কাজে কর্মে নেমে যায়। সে এক পর্যায়ে তার গ্রামের বাজারে সবজি বেচা শুরু করে। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে থাকে এবং এক পর্যায়ে সে মৌসুমি ফল বিক্রি শুরু করে। তার ব্যবসা খুব ভালোই চলছিল। যে সময়কার ঘটনা, সেদিন রহিম বাজার থেকে তার বাড়ির দিকে ফিরছিল। তার বাড়ির পথের মাঝেই পড়ে সে খেয়াঘাট এবং সে কবরস্থান। রহিম যখন সে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে যখন ঠিক সেই শিমুল গাছটার নিচে, তখন তার প্রচণ্ড প্রস্রাবের বেগ চাপে। সে কোনো কিছু চিন্তা না করেই সে শিমুল গাছের নিচেই তার কাজ সেরে ফেলে। সে যখন কাজ সারছিল, ঠিক তখনই তার গায়ে একটা গরম বাতাস এসে লাগে এবং সেই গরম বাতাসটা তার শরীরে লাগার পর তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। এটা বলে রাখা ভালো, সে সময় ছিল শীতকাল, তাই সে সময় এরকম গরম বাতাসটা একটু অস্বাভাবিক। রহিম বুঝতে পারে যে হতে পারে কোন অস্বাভাবিক ঘটনা হচ্ছে এই গরম বাতাস তার গায়ে লেগে যাওয়ার ব্যাপারটা, তাই সে খুব দ্রুত তার বাড়ির দিকে হেঁটে চলে যায়। বাড়িতে পৌঁছাবার কিছুক্ষণ পর রহিম পাগলামি শুরু করে। সে আজে বাজে কথা বলা শুরু করে, একে বকাবকি শুরু করে, একা হাসাহাসি শুরু করে। তখন রহিমের বাবা মা বুঝতে পারে যে হয়তো তাদের ছেলেকে খারাপ কিছু আসর করেছে। রহিমের বাবা এলাকার ইমাম হুজুরকে নিয়ে আসেন। সেই ইমাম হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং বলেন, হতে পারে সে যেহেতু সে রাস্তা দিয়ে হেঁটে এসেছে, হতে পারে কোনো খারাপ কিছু তার সাথে চলে এসেছিল। তো হুজুর যখন ঝাড়ফুঁক করে দিয়ে যান, এরপর রহিম সুস্থ হয়ে যায়। এরপর দুই তিন দিন তার সাথে কোনো ঘটনাই ঘটে না। ঘটনা শুরু হয় দুই থেকে তিন দিন পর। রহিমের বাড়ির বর্ণনা যদি আমরা আপনাদের দেই, বাড়িটা অনেকটা এরকম। বাড়িতে একটা ছোট্ট উঠান আছে, উঠানের এক পাশে রহিমের বাবা মার থাকার ঘর, ঠিক তার অপোজিট পাশে হচ্ছে রহিমের থাকার ঘর। উঠানের আরেক দিকে হচ্ছে রান্নাঘর এবং অপর পাশে হচ্ছে গোয়াল ঘর। এটা বলে রাখা ভালো, রহিম তার বাবা মায়ের একমাত্র সন্তান। যেদিনের ঘটনা, সেদিন রাতের বেলা রহিম তার ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ সে স্বপ্নে দেখে তার ঘরের বাইরে একটা ভয়ঙ্কর দর্শন মহিলা এসে দাঁড়িয়েছে এবং সে মহিলা রহিমকে ডাকছে, সে রহিমকে তার সাথে যেতে বলছে। সে মহিলার চেহারা এতই বিশ্রী ছিল যে রহিম ভয়ে একটা চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর সে অনেক সময় নেয় ধাতস্থ হতে। সে এতই ভয় পেয়ে যায় যে সে রাতটা জেগেই কাটায়। পরদিন সকালবেলা রহিম তার বাবা মাকে এই ঘটনা আর বলে না। তার কাছে গত রাতের ঘটনাটি অতটা গুরুত্ব আর বহন করে না, সে তার কাজে লেগে যায়। সেদিন রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল, তখন সে আবার স্বপ্নে দেখে সেই বিশ্রী দেখতে মহিলাটা তার বিছানার সামনে এসে দাঁড়িয়েছে এবং তার দুই পা সে মহিলা দুই হাত দিয়ে ধরে শূন্যে উঠিয়ে ফেলেছে। রহিমের মাথা পিঠ বিছানায়, কিন্তু তার পা শূন্যে ভাসছে। এই ঘটনা যখন সে স্বপ্নে দেখছিল, ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে অবাক হয়ে লক্ষ্য করে তার দুই পা শূন্যে ভাসছে, মনে হচ্ছে কেউ একজন তার দুই পা ধরে ঝুলিয়ে রেখেছে। সে আতঙ্কে একটা চিৎকার দেয়। তার চিৎকারটা এতই ভয়াবহ ছিল যে তার বাবা মা তাদের ঘর থেকে ছুটে আসে। তারা যখন রহিমের ঘরে ঢোকে, তারা দেখতে পায় রহিম বিছানার উপর বসে ভয়ে কাঁপছে। তাদের ছেলে এত ভয় পাবে তারা আসলে বুঝতে পারেনি। রহিমের মা যখন রহিমকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন রহিম পুরো ঘটনাটা বলে। এমনকি সে যে ওই শিমুল গাছের নিচে প্রস্রাব করেছিল, সেই ঘটনাও সে তার মাকে বলে। এটা শোনার পর তার মা খুব রাগ করেন রহিমের উপর, কারণ রহিম জানে যে ওই জায়গাটা খারাপ, তাই কেন রহিম সেখানে এই কাজ করেছে। যাই হোক, সেদিন রাতের বেলা রহিমের বাবা এবং মা রহিমের সাথেই ঘুমান। পরদিন রাতের বেলা তারা যখন ঘুমাতে যাবেন, সেদিন তারা চিন্তা করেন যে রহিমকে আজকে একলা ঘুমাতে দেবেন না, তাই তারা রহিমকে তাদের সাথে নিয়ে আসেন। তারা একই বিছানায় ঘুমাচ্ছিল। রাতের বেলা স্বপ্নে দেখে রহিম যে আজকে সেই মহিলা তার রুমে ঢুকে তাকে পা ধরে টেনে হিঁচড়ে বিছানা থেকে নিচে নামিয়ে ফেলল এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে দরজার বাইরে। তখন রহিমের ঘুম ভাঙে। সে ঘুম ভেঙে দেখতে পায় ঠিক সেই মহিলাটা তার সামনে দাঁড়ানো এবং সেই মহিলা তাকে টেনে হিঁচড়ে বাস্তবেই ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। রহিম ভয়ে আতঙ্কে একটা গঙ্গানির মতো শব্দ করে ওঠে। সেই গঙ্গানির শব্দে রহিমের মার ঘুম ভাঙে। রহিমের মা ঘুম ভেঙে দেখেন যে তার ছেলেকে ফ্লোরে কে জানি টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তিনি লাফ দিয়ে উঠে বসেন। বসার পর রহিমের মাও সেই বিশ্রী মহিলাকে দেখতে পান। তিনি দেখতে পান ভয়ঙ্কর দর্শন এক মহিলা তার ছেলেকে ধরে টেনে হিঁচড়ে দরজার বাইরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রহিমের মা একটা চিৎকার দেন। সে চিৎকারে রহিমের বাবার ঘুম ভাঙে। রহিমের বাবা ঘুম থেকে উঠেও ঠিক একই দৃশ্য দেখেন। তিনি দেখেন যে তার ছেলেকে একটা বিশ্রী দেখতে অবয়ব টেনে নিয়ে যাচ্ছে ঘরের বাইরে এবং রহিমের মা ঠিক সেই মুহূর্তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। রহিমের বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি উচ্চস্বরে সূরা পড়া শুরু করেন। তিনি যখন সূরা পড়া শুরু করেন, ঠিক তখনই সেই অবয়বটা রহিমকে ছেড়ে দেয় এবং সে নিমিষেই বাতাসে মিশে যায়। রহিমের বাবা তাকিয়ে দেখেন তার ছেলে অপ্রকৃতস্থের মতো গোঙ্গাচ্ছে এবং তার মুখ দিয়ে লালা পড়ছে এবং তার স্ত্রী অর্থাৎ রহিমের মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। রহিমের বাবা এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসেন। এক পর্যায়ে রহিমের মার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে যে তাদের ছেলের সাথে খুব খারাপ কিছু ঘটছে। তাই পরদিন রহিমের মার এক দুঃসম্পর্কের মামাতো ভাই ছিল, যিনি আলেম ছিলেন। সেই আলেমকে নিয়ে আসা হয় রহিমদের বাসায়। সেই আলেম আসার পর তিনি বিভিন্ন রিচুয়াল করেন। রিচুয়াল করার পর তিনি রহিমকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করে তাকে একটা তাবিজ দিয়ে যান এবং বলেন যে রহিমকে একটু সাবধানে রাখতে এবং রহিম যাতে নামাজ পড়া শুরু করে। সেই আলেম যাওয়ার সময় আরেকটা কথা বলে দিয়ে যান। তিনি রহিমের বাবা মাকে বলেন যে রহিমকে বিয়ে দিয়ে দিতে। বিয়ে দিয়ে দিলে হয়তো এই সমস্যাটা আর থাকবে না। এই কথা শোনার পর রহিমের বাবা মা রহিমকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। রহিমের এক দুঃসম্পর্কের চাচাতো বোনের সাথে রহিমের বিয়ে হয়ে যায়। রহিম প্রত্যেক রাতে এই অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তার সাথে হয়তো আর কিছু ঘটত না, কিন্তু সে এই ঘটনা প্রত্যেক রাতেই দেখত। প্রত্যেক রাতে সে স্বপ্নে দেখত সেই অদ্ভুত দর্শন মহিলা তাকে ডাকছে এবং তাকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলব, তুই আমার গায়ের উপর প্রস্রাব করে দিয়েছিস, তোকে আমি মেরেই ফেলব, তোকে আর বাঁচিয়ে রাখব না। প্রত্যেক রাতেই রহিমের ঘুম ভেঙে যেত এসব দুঃস্বপ্ন দেখে। একদিন রাতের বেলা রহিম তার বাড়ির দিকে ফিরছিল। সে এখন একটু সাবধানী। সে যখন বাড়ির দিকে ফেরে তখন সে খুব সাবধানেই রাস্তায় চলাচল করে। সেদিন যখন সে বাড়ির দিকে ফিরছিল এবং সে যখন বাড়ির খুব কাছাকাছি, তখন হঠাৎ তার মনে হয় তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। রহিম চিন্তা করে যে সে পিছনে ফিরে তাকাবে না, কারণ সে জানে যে এসব ক্ষেত্রে পিছনে ফিরে তাকাতে হয় না। সে যখন বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছে তখন হঠাৎ তার মনে হয় একটু পিছনে ফিরে দেখি যে কে। সে যখন পিছনে ফিরে তাকায় সে দেখতে পায় সেই অবয়বটা তার পিছনে দাঁড়ানো এবং তার দিকে তাকিয়ে একটা ভেংচি কাটল। এটা দেখে রহিম দিকবিদিক শূন্য হয়ে তার বাড়ির দিকে দৌড় দেয় এবং তার ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে রহিমের স্ত্রী, রহিমের মা, রহিমের বাবা রহিমকে শান্ত করে এবং বলে যে কি হয়েছে। তখন রহিম তার বাবা মাকে পুরো ঘটনাটা খুলে বলে। এরপর আসলে রহিমের সাথে আর কোনো ঘটনা ঘটত না, কিন্তু রহিমের স্ত্রী বিভিন্ন সময় ভয় পেতেন। তিনি প্রায় এই ঘরের ভেতর বিভিন্ন অবয়ব ঘোরাফেরা করতে দেখতেন। তিনি বিভিন্ন সময় দেখতেন যে ছায়ারা এখান থেকে ওখানে চলে যাচ্ছে। হয়তো তিনি শুয়ে আছেন, তার মনে হতো তার মুখের উপর কেউ একজন তাকিয়ে আছে। তিনি যদি এখন চোখ খুলে তাকান তিনি দেখতে পাবেন ঠিক তার মুখের উপর কিছু একটা। তিনি ভয়ে চোখ বন্ধ করে থাকতেন, তিনি চোখ খুলতেন না। এভাবে বিভিন্ন সমস্যা দেখা যেত। এক পর্যায়ে রহিমের স্ত্রী গর্ভবতী হয়ে যায়। তখন রহিমের স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তখন রহিমের সাথে এই সমস্যাটা আবার শুরু হয়। সে আবারও বিভিন্ন খারাপ স্বপ্ন দেখা শুরু করে। তখন আরেকজন হুজুরকে আনা হয়। সেই হুজুর কিছু ঝাড়ফুঁক এবং আরেকটা তাবিজ দিয়ে যান। তখন আবার রহিম কিছুদিন ভালো থাকে। এর মধ্যেই রহিমের একটা কন্যা সন্তান হয়। তখন রহিম তার স্ত্রী এবং তার মেয়েকে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় আরেক সমস্যা। সেটা হচ্ছে এখন রহিমকে প্রত্যেক রাতেই সেই মহিলা টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যেতে চায়। একদিন তারা যখন ঘুমাচ্ছিল হঠাৎ করে রহিমের স্ত্রী দেখে তার স্বামীকে কেউ একজন টেনে জানলা দিয়ে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। তাদের জানালায় কোনো গ্রিল ছিল না, সহজেই মানুষ ঢুকতে বা বেরোতে পারত। তো রহিমের স্ত্রী যখন দেখেন যে তার স্বামীর অর্ধেক দেহ জানালার বাইরে, তখন তিনি চিৎকার করে ওঠেন। তখন রহিমের বাবা মা এসে যায়। এসে গিয়ে দেখে যে তার ছেলের এই অবস্থা। তারা আসলে কি করবে বা কিভাবে এই সমস্যার সমাধান করবে তারা আসলে বুঝতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে ঘুমাবে, তারা আর আলাদা ঘুমাবে না। তখন একই ঘরের ভেতর রহিমের বাবা, রহিমের মা, রহিম, রহিমের স্ত্রী, রহিমের মেয়ে একসাথে ঘুমাত। কিন্তু তারপরেও এই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। প্রায় প্রত্যেক রাতেই তাদের ঘুম ভাঙত রহিমকে বিভিন্ন জায়গায় দেখতে পেয়ে। তারা প্রায় দেখত রহিমকে ফ্লোরে টেনে হিঁচড়ে কেউ দরজার বাইরে নিয়ে যাচ্ছে, কখনো জানালার ভেতর দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। এসব বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কে তাদের দিন কাটত। তখন রহিমের সেই দুঃসম্পর্কের মামা অর্থাৎ সেই রহিমের মার মামাতো ভাই যে ছিলেন তাকে আবার নিয়ে আসা হয়। তিনি আসার পর সব ঘটনা শুনে তিনি বলেন যে আজকে রাতের বেলা আমি একটা রিচুয়াল করব। আমি সেই এনটিটিটাকে রহিমের ভেতর আনার চেষ্টা করব। যেই কথা সেই কাজ। সেদিন রাতের বেলা আবার সেদিন রাতের বেলা সে আসরে বসা হয়। আসরে বসার পর যখন সেই এনটিটিটাকে রহিমের সেই মামা ডাকছিলেন, কোনোভাবেই সেই এনটিটিটা হাজির হচ্ছিল না। সেদিন রাতের বেলা অনেকক্ষণ সে রিচুয়াল পরিচালনা করার পরও রহিমের মামা অর্থাৎ সেই আলেম সে এনটিটিটাকে আনতে সক্ষম হননি। সেদিন রাতের মতো সবকিছু ক্ষান্ত দেওয়া হয়। তিনি বলেন পরের দিন রাতের বেলা তিনি আবার চেষ্টা করবেন। পরের দিন রাতের বেলা আবার রহিমকে নিয়ে সেই রিচুয়ালে বসা হয়। সেই রিচুয়ালে সেই অবয়বটা এসে হাজির হয় রহিমের মধ্যে এবং সবাই অবাক হয়ে লক্ষ্য করে রহিমের গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তখন সে আলেম যখন জিজ্ঞেস করে যে আপনি কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছেন, তখন সেই এনটিটিটা বলে যে এই ছেলে আমার থাকার জায়গা অপবিত্র করেছে, ওকে আমি বাঁচিয়ে রাখব না, ওকে মেরেই ফেলব। তখন সে আলেম সে এনটিটিটাকে বুঝান যে এই ছেলে তো আপনাকে দেখে নাই আর আপনাদের তো দেখা যায় না, এই ছেলে কিভাবে বুঝবে যে সেখানে আপনি ছিলেন। অনেক তর্কাতর্কি হয় কিন্তু কোনোভাবেই সে এনটিটিটা রহিমকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সে শুধু একটা কথাই বলছিল যে সে রহিমকে মেরে ফেলবেই। এভাবে এক পর্যায়ে রহিম অজ্ঞান হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে সে এনটিটিটা হয়তো রহিমকে এখনের মতো বা এবারের মতো ছেড়ে চলে গেছে। এরপর সে আলেম রহিম এবং রহিমের পরিবারকে কিছু রিচুয়াল পালন করতে দেন। এরপর বেশ কিছুদিন রহিম ভালো ছিল, কিন্তু এরপর শুরু হয় আবার সে একই সমস্যা। প্রত্যেক রাতেই রহিমকে কেউ টেনে ঘরের বাইরে নিয়ে যেতে চায়। সমস্যা এতই প্রকট হয়ে যায় যে রহিমকে রাতের বেলা বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যাতে সে ছুটে না যায় বা কেউ তাকে টেনে না নিয়ে যেতে পারে। এভাবে চলছিল বেশ কিছুদিন। প্রত্যেক রাতেই রহিমের পায়ে পরানো থাকত সেই দড়ি। একদিন রাতের বেলা সেদিন রহিমের পায়ে দড়ি বাঁধতে সবাই ভুলে গিয়েছিল এবং রহিমও দেখছিল যে বেশ কিছুদিন যাবৎ তাকে তার সাথে আর এই সমস্যা হচ্ছে না, তাই সেও অতটা আগ্রহ দেখায় নাই তার পায়ে সেই দড়িটা বাঁধার জন্য। সেদিন রাতের বেলায় ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফজরের আজানে যখন রহিমের মার ঘুম ভাঙে, তিনি দেখতে পান তাদের মাঝে তার ছেলে নেই, রহিম কোথাও নেই। তিনি চিৎকার করে ওঠেন, সবার ঘুম ভেঙে যায়, তারা চারপাশে রহিমকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও রহিমকে খুঁজে পাওয়া যায় না। রহিমের মা বিলাপ করতে থাকেন যে সেই মহিলা সেই অবয়ব হয়তো তার ছেলেকে নিয়ে গেছে। এভাবে বিভিন্ন জায়গায় রহিমকে খোঁজা হয় কিন্তু কোথাও রহিমকে খুঁজে পাওয়া যায় না। তিন থেকে চার দিন পর রহিমের লাশ ভেটে ভেসে ওঠে সেই গ্রাম থেকে পাঁচ ছয় কিলো দূরে। লাশের অবস্থা এতই খারাপ ছিল যে যে দেখেছে সেই ভয় পেয়েছে। সেই লাশটা দেখে মনে হচ্ছিল যে এই লাশটার উপর অনেক অত্যাচার করা হয়েছে এবং তিন চার দিনের পুরনো লাশ পচে ফুলে ফেপে উঠেছে। রহিমের বাবা মা যখন এই খবর শুনতে পান, তারা দৌড়িয়ে চলে যান সেই জায়গায়। সেখানে গিয়ে তারা দেখতে পান তাদের ছেলের লাশ। পরে তারা রহিমের লাশকে নিয়ে আসেন, দাফন করেন। এরপর থেকে আসলে রহিমের পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আসিফ মোল্লা ভাই বলেছেন তিনি যখন দেশে আসবেন তখন তিনি ভৌতিকতা টিমকে তার গ্রামের এই জায়গাটা দেখতে নিয়ে যাবেন, দেখাতে নিয়ে যাবেন। আমরাও আশা করি ইনশাল্লাহ আমরা এই জায়গাটা দেখতে পারব। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকে আসছি। আসসালামু আলাইকুম।
শোন, কুয়াতে পড়ে গেলে কি হয় জানিস? তুই উঠতে পারবি না, কিছু ধরে তুই দাঁড়াতেও পারবি না, ধীরে ধীরে তুই নিচের দিকে তলিয়ে যেতে থাকবি। নাক দিয়ে পানি ঢুকে জ্বলতে শুরু করবে তোর চোখ, মাথায় চিলিকের মতো ভীষণ জ্বালা করবে, শ্বাস নিতে না পেরে পানি গিলতে থাকবি, চোখ দিয়ে রং বেরঙের আলো দেখবি, মনে হবে একটা দানব তোকে ধরতে আসবে, শেষবারের মতো তোর শরীর ঝাঁকি দেবে, এরপর ধীরে ধীরে তোর মাথা যেটা চলছিল তা ঠান্ডা হতে থাকবে, আর সবকিছু অসার হয়ে যাবে, তুই মরে গেছিস।
আর আমার তখন খুব খারাপ লাগতে শুরু করে, আমার প্রস্তুতি প্রায় শেষ, তখন সে হুট করে বলতে শুরু করে,
লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন।
ভৌতিকতার 106তম এপিসোড আপনারা সবাই শুনছিলেন, শুনছিলেন অনেকগুলো ঘটনা, এবং এই ঘটনাগুলোর মাঝে মাঝে আপনাদের সবাইকে আমরা চেষ্টা করেছি কিছু ডিফারেন্ট টাইপের স্টোরি শোনা শেয়ার করবার জন্য। আমাদের রেগুলার মনে করেন ক্যারেক্টার বেস স্টোরিগুলো তো আপনাদের সবার পছন্দ, আমরাও চাইছি আপনাদের কাছ থেকে সেসব ঘটনাগুলো, নর্মাল হোক যেরকম ঘটনায় আপনারা নর্মালি কালেক্ট করে আছেন, ছোট হোক বড় হোক, আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে, আমরা সেগুলো আমাদের রেগুলার স্টোরির সাথে সাথে আপনাদেরকে শুনিয়ে ফেলব। এবং আমাদের সাথে যারা এই মুহূর্তে আছেন, আমাদের সাবস্ক্রিপশনের দিকে খেয়াল করে দেখতে পারেন, ইটস অথেন্টিক সাবস্ক্রিপশন, আমাদের 147,000 সাবস্ক্রিপশন, সাথে প্রায় 250,000 উপর ভিউ, কিন্তু আমরা কিন্তু 250,000 ভিউর অনুযায়ী সাবস্ক্রিপশন আমাদের নাই। তো আপনাদের সবাইকে বলবো যে সবাইকে জানিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করার মাধ্যমে, এটা গেল একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের বই আসছে, ভৌতিকতার বই, এবং আপনাদের সবাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সামনে আমি একটি অ্যানাউন্সমেন্টের মধ্যে আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব আমাদের ভৌতিকতার বই কিভাবে কোন জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারেন, অথবা আমরা কোন প্রি অর্ডার নিচ্ছি কিনা সব ডিটেলস আমরা জানিয়ে দিব। আমাদেরকে যদি আপনাদের মনে হয় যে এই প্ল্যাটফর্মে আপনার ঘটনাটি প্রকাশ করতে পারলে আপনি যদি নিজেকে খুশি মনে করেন, তাহলে আমি বলব BHOUTIWGOTA নোট ডাউন করতে পারেন, bhautikgota@gmail.com ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, এবং আশা করছি যদি পছন্দ হয় আমরা সেটা সবার সামনে পড়ে শোনাব। চলে যাচ্ছি ঘটনায়, হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। আমার যতটা মনে পড়ে লোকটার নাম আলী ফজল, আমার নামটা সঠিক মনে নাই। ভদ্রলোকের বয়স 31-40 মধ্যে হবে। উনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। ঈদের ছুটিতে ওনার গ্রামের বাড়িতে ছিলেন। ওনার গ্রামের বাড়ি বগুড়ায়, বগুড়া থেকে উনি ঢাকায় ফিরবেন। ওনার একটা বাইক ছিল, উনি চিন্তা করলেন বাইক দিয়েই ঢাকা ফিরবেন, কোনো কারণে উনি বাস বা অন্য কোনো মাধ্যমে ঢাকায় ফিরতে পারবেন না, বাইক দিয়েই উনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। সেদিন ছিল নিম্নচাপ, তো যাত্রাপথে বৃষ্টির তোড়জোড়ের কারণে ওনার বাইকটা রাস্তায় স্লিপ করছিল বারবার, তার জন্য উনি যতটা সম্ভব বাইক ধীরে ধীরে চালানোর চেষ্টা করছিলেন। সম্ভবত 15-20 মিটারের একটি ব্রিজ পার হন তিনি, ব্রিজ পার হতেই ওনার বাইকটা ঝাঁকি দিয়ে থেমে যায়। ওনার বাইকটা ঝাঁকি দিয়ে থামার পূর্বে উনি দেখতে পান যে উপর থেকে ভিজিটিং কার্ডের মতো কিছু একটা নিচে পড়ছে। উনি বৃষ্টির মধ্যে সেদিকে বেশি খেয়াল না করে বাইকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বাইকটা কোনোভাবেই চালু হচ্ছে না, হেডলাইটটা জ্বল জ্বলছিল কিন্তু ইঞ্জিন চালু হচ্ছিল না। আশেপাশে তাকিয়ে দেখলেন যে উনি যেই ব্রিজটা পার হয়েছেন সেটি একটি খালের উপর ছিল, যা ওনার হাতের বাম দিক দিয়ে চলে গেছে, আর ডান দিকে বেশ বড় জঙ্গল। হঠাৎ করে হেডলাইটের আলোয় ওনার নজর যায় সেই কার্ডের দিকে, যা তিনি পূর্বে উপর থেকে পড়তে দেখেছিলেন। আসলে সেটা একটা তাস ছিল, খেলার তাস, প্লেয়িং কার্ড বলতে পারেন। উনি সেটি দেখে কিছুটা অবাক হয়ে যান, দেখতে অনেকটা তাসের মতোই, কিন্তু তাসে যেমন কিং কুইন বা জোকার থাকে তেমন কিছু না, এরা দেখতে অনেকটা নবাবের মতো। কার্ডের ছবিটিতে যার অবয়ব ছিল তার থুতনিতে ছোট একটু দাড়ি আছে, হয়তো এক মুঠো হবে, মাথায় আরবদের মতো ছোট পাগড়ি আর পুরো ছবিটাই কালো ছিল। সেই সময় উনি ওনার ডান দিক থেকে কাকের ডাক শুনতে পান। উনি ওনার বাইকের হেডলাইটের আলোটা আশেপাশে ঘুরিয়ে দেখবার চেষ্টা করছিল। নিম্নচাপ হলেও বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল। উনি একটা কাক দেখতে পান। কাকটি ছোট একটি পাখি ঠোকরাচ্ছে, চড়ুই পাখির মতো ছোট পাখি। উনি এটা দেখে তেমন কোনো তোয়াক্কা করে না। কিছু সময় পরেই ওনার বাইকটা স্টার্ট নেয়। উনি ঢাকায় নিজের বাড়িতে পৌঁছে যান। তিন দিন পর উনি চেম্বার থেকে রোগী দেখে বাসায় ফিরছিলেন। ওনার পরিবারে ছিল দুই সন্তান, স্ত্রী, মা ও বাবা। বাসায় সিঁড়ি দিয়ে তিনতলায় উঠছিলেন তিনি। উপর ওঠার সময় একজন বৃদ্ধকে তিনি নিচে নামতে দেখেন। বৃদ্ধ লোকটা কুজো হয়ে নামছিল এবং বৃদ্ধের হাতে একটা ব্যাগ ছিল। ব্যাগ থেকে কয়লার গন্ধ বেরোচ্ছিল আর ব্যাগের ভেতর থেকে ছাইগুলো উঠছিল। মনে হচ্ছিল কয়লাগুলো মাত্রই জ্বলেছে। উনি উপরে উঠতে উঠতে দেখছিলেন বৃদ্ধটা নিচে নেমে চলে যাচ্ছে। এক পলকের জন্য ব্যাগের মুখে ওনার নজর পড়ে। তিনি দেখছিলেন কয়লাগুলো অনেকটা ব্যাগের ভেতরে জ্বলজ্বল করছে। সেদিন রাতের বেলা মাঝরাতের দিকে ওনার ঘুমটা ভেঙে যায়। অস্বস্তি লাগতে থাকে, বুকে একটা চাপ ফিল করেন। উনি চারপাশটা কেমন যেন অচেনা লাগছিল তার। ওনার মনে হল যে এটা হয়তো ওনার বাসা না। উনি এমন এক জায়গায় আছেন যেখানে অক্সিজেন খুব কম। উনি শ্বাস নিয়ে শান্তি পাচ্ছিলেন না, শ্বাস নিতে খুব সমস্যা হচ্ছিল, মাথার মধ্যে ভারী একটা চাপ অনুভব করছিলেন তিনি। ওনার নজর পড়ে ঘরের একটা কোণে। উনি দেখতে পান বৃদ্ধকে। বৃদ্ধের লজ্জাস্থান ঢাকা ব্যতীত শরীরের অন্য স্থানে আর কোনো কাপড় নেই। দেখে মনে হচ্ছিল তেলে সম্পূর্ণ শরীর মাখানো, তেলের কারণে চকচক করছিল অল্প আলোতেও। বৃদ্ধ ওনার দিকে পিঠ দিয়ে উল্টো দিকে ঘুরে ঠুকঠুক শব্দ করছিল। জুতার মধ্যে যদি পেরেক মারা হয় যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। বৃদ্ধ সে অবয় অবস্থায় ওনাকে বলছিল, আলী রে, ও রে আলী, অনেক মানুষের তো টাকা নষ্ট করলি, অনেক মানুষের তো টাকা তুই মেরে খেয়ে গেলি, ফুলে ফেপে আছিস, আমার টাকাটাও খেলি, আমি অসুস্থ ছিলাম, আমার ছেলে তোর কাছে গিয়েছে। বলতে বলতে বৃদ্ধ উঠে দাঁড়ায়, বলে, তুই আমার ছেলেকে কি বললি, কোর্স কমপ্লিট করাও, ঠিক হয়ে যাবে, কত ডাক্তার কত কিছু করালো, কিছু হয়নি আমার, আর তুই তুই বলেছিলি তোর ওষুধে আমি ঠিক হয়ে যাব। আমি ঠিক হইলাম কই রে আলী? আলী রে, আমি তো সাত দিনের মধ্যে মারা গেছি। এটা বলতে বলতে বৃদ্ধ তার দিকে ঘুরে তাকায়। উনি দেখতে পান বৃদ্ধের মুখটা নষ্ট হয়ে গেছে, পচা লাশের মতো। বৃদ্ধ বলছিল, কত আর রক্তের টাকা খাবি রে, আজকে আমার রক্তের টাকার হিসাবটা পাই পাই করে দে। বলতে বলতে বৃদ্ধ তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ওনার বাম পাশে ওনার স্ত্রী বাচ্চারা অন্য রুমে, কিন্তু উনি শুয়ে থাকা অবস্থায় কোন রকম নড়াচড়া করতে পারছিলেন না। আলী দেখেন যে আমরা যেভাবে মুখ থেকে মুখোশ খুলি ঠিক সেভাবে বৃদ্ধটা ওনার থুতনির নিচে ধরে টান দিয়ে মুখের চামড়াটা উঠিয়ে ফেলছে, যেভাবে সাপ তার খোলস ছাড়ে সেভাবে। রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছিল আর চামড়াটা ওঠার সময় যে পচপচ শব্দ হচ্ছিল এটা তিনি অনুভব করতে পারছিলেন। চামড়া তোলার পর বৃদ্ধ তার খুব আয়েসি ভঙ্গিতে বলছিল, আহ, অনেক ভার ছিল, আজকে থেকে এই ভার আমি তোর উপর দিয়ে দিলাম। দেখ, এবার বলতে বলতে বৃদ্ধের হাতে যে চামড়াটা ছিল সেটি ওনার পাশে উনি ওনার বুকের মধ্যে লাগিয়ে দিল। বৃদ্ধ ওনার বুকের মধ্যে চামড়াটা সেলাই করে লাগিয়ে দিচ্ছিল আর উনি যন্ত্রণাটা স্পষ্ট টের পাচ্ছিলেন। সেই সময় ওনার ঘুমটা সত্যি সত্যি ভেঙে যায়। সে হুড়মুড়িয়ে ওঠে, কিন্তু স্বপ্নের যে ব্যথাটা পেয়েছিলেন তিনি সেটা সে টের পাচ্ছিল বুকে। কেটে গেলে যেমন ব্যথা ঠিক তেমন অনুভব করতে পারছিলেন। নড়াচড়া করার সময় মনে হচ্ছিল বুকের মধ্যে কেমন যন্ত্রণা করছে, কিন্তু সে বেশি লক্ষ্য করে না, কারণ তিনি তো স্বপ্ন দেখছিলেন। যখন দেখল যে না, সবকিছুই ঠিকঠাক, স্বস্তির নিঃশ্বাস ফেলেন উনি, পুনরায় শুয়ে পড়েন। ডান কাত হয়ে শুয়েছেন এবার। উনি ডান কাত হয়ে শোবার পর দেখেন বুকের মধ্যে কেমন জানি হালকা গরম তরল ধরনের কিছু একটা টের পাচ্ছেন। উনি হাত দিয়ে ধরে দেখলেন তরল কিছুই হবে। উনি হাতে নিয়ে গন্ধ শুকে দেখলেন আয়রনের মতো বা লোহার মতো কিছুর গন্ধ। তরল পদার্থের কারণে বেশ ভালো জায়গা ভিজে গেছে। তাই তিনি উঠে লাইট না দিয়ে দেখলেন ওনার গায়ের জামাটা লাল হয়ে গেছে। তিনি জামাটা সরিয়ে দেখতে পান যে বুকে কাটা এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এই পরিস্থিতি দেখে তিনি তার স্ত্রীকে ডেকে তুললেন চেঁচামেচি করতে করতে। উনি কাপড় উঠিয়ে ওনার স্ত্রীকে দেখালেন যে বুক কেটে গেছে, কিন্তু ওনার স্ত্রী বুকে কিছুই দেখছিলেন না, সবকিছু স্বাভাবিক। ডাক্তার আলী বলছিলেন যে বুক কাটা, এমনকি বুকের হাড় দেখা যাচ্ছে, কিন্তু ওনার স্ত্রী কিছুই দেখছিল না। এক সময় উনি আর সহ্য করতে পারলেন না, স্ট্রোক করে বসলেন। বাসার লোকজনকে ওনার স্ত্রী বলেছিলেন যে আলী বলছিল, দেখো দেখো আমার বুকের মাংস নিয়ে গেছে, ওই বুড়া মাংসটা নিয়ে গেছে। এটা বলতে বলতে বিছানার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান এবং সেখানেই সেন্সলেস হয়ে যান তিনি। ডাক্তার সাহেবকে হাসপাতালে নিয়ে গেলে ওখানকার ডাক্তাররা বলেন যে উনি মাইনর একটা হার্ট অ্যাটাক করেছেন, যাবতীয় কোনো প্রেসারের কারণে। অজ্ঞাত কোন এক কারণে উনি তারা তিন দিনের ঘুমের মধ্যে ছিলেন হাসপাতালে। অনেক টেস্ট তারা করালেও কোনো রোগ ধরতে পারেননি ডাক্তাররা। এই তিনটা দিন ঘুমের মধ্যে তিনি এমনভাবে থাকতেন, যখন কেউ না কেউ থাকত ওনার পাশে, ওনার ঘুম ভেঙে যেত, তা যদি এক মিনিটের জন্য হয় তাও। যখন আবার ওনার পাশে কেউ আসত দেখাশোনার জন্য, তখন উনি পুনরায় অজান্তেই ঘুমিয়ে যেতেন। যখন উনি জেগে থাকতেন, তখন তিনি দেখতেন সেই বুড়ো লোকটা ওনার বুকের উপর বসে আছে। উনি দেখতেন বুড়ো লোকটার শরীর সম্পূর্ণ পচে গেছে, যদি চামড়া ধরে টান দেওয়া হয় তাহলে তা হাড় থেকে ছুটে চলে আসবে, এমন এত বাজে অবস্থা ছিল বুড়ো লোকটার শরীরে। বুড়ো লোকটা ওনার বুকের উপর পা দিয়ে মিটি মিটি হাসত। উনি দেখতেন ওনার বুকের মধ্যে গর্ত, যা প্রায় পাঁচ ছয় ইঞ্চি গোলাকার হবে। উনি দেখতেন বুড়ো লোকটা তার হাতের নখ দিয়ে ওনার বুকের সেই কাটা জায়গার ভেতরে হাড় পেশি সবকিছুর মধ্যে আঁচড় কাটত আর বলত, আলী রে, তুই তো আমার চিকিৎসা করানোর জন্য টাকা নিছিলি, তুই তো আমার চিকিৎসা করলি না, আমি যে এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি রে আলী, ওই যন্ত্রণা আমি তোকে দিব। হাসপাতালে থাকা অবস্থায় যখনই ওনার হুঁশ ফেরে, তখন উনি দেখেন যে বুড়ো লোকটা তার বুকের উপর কাটা জায়গাটায় বসে আঙ্গুল দিয়ে আঁচড়াচ্ছে। একদম ওনার হুঁশ ফেরে আসে, সেদিন তিনি তার স্ত্রী বাবা ভাইকে বললেন সেই বুড়ো লোকের কথা। স্বাভাবিকভাবেই কেউ বিশ্বাস করেনি। উনি হুঁশে আসার পর কয়েকদিন পরেই এই বুড়ো লোকটাকে আর দেখেনি। উনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন এবং ওনার চেম্বারে যাওয়া শুরু করেন একটা পর্যায়ে ধীরে ধীরে। এর মধ্যে হাসপাতাল থেকে ফিরে আসার পর একজন হুজুরের সাথে তার কথা হয়েছিল এই সকল বিষয়গুলো নিয়ে, কারণ ওনার ফ্যামিলির কেউ এগুলো কিছুই বিশ্বাস করছিল না। তখন হুজুর ওনাকে দেখে কিছু দোয়া দুরুজ শিখিয়ে দিয়েছিলেন। দোয়াগুলো এভাবে পড়বার কারণে সেই বুড়ো লোকটাকে তিনি দেখতে পেতেন না। 10 থেকে 12 দিন এর মধ্যে পার হয়ে যায়। সেদিন তিনি চেম্বারে ছিলেন, রাত তখন প্রায় 11টা। চেম্বারের মধ্যে একজন লোক আসেন এবং আলী সাহেবকে বললেন, আপনাকে দ্রুত বাসায় যেতে বলেছে, আপনার অবস্থা ভালো না। ওনার আব্বা অসুস্থ ছিল আগের থেকেই। উনি লোকটার কথা শুনে সাথে সাথে চেম্বার থেকে বের হয়ে যায়, বাইক নিয়ে বাসায় রওনা দেয়। একটা বিষয় আছে, আমরা এমন কিছু শুনলে ফোন দিয়ে আগে জানার চেষ্টা করি কি হয়েছে বা আগে কনফার্ম করি, কিন্তু উনি ফোন দেননি। উনি ওই লোকের কথা শুনেই সাথে সাথেই বাইক নিয়ে চলে যান। বাইক চালিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু একটা সময় উনি খেয়াল করলেন যে এই রাস্তা দিয়ে উনি বাসায় ফিরবেন, সেই রাস্তা দিয়ে না গিয়ে তিনি অন্য রাস্তায় চলে এসছেন। সেই রাস্তার পাশে ছিল বড় একটা বিশাল, মানে অনেক বড় একটা কবরস্থান। যখন উনি বুঝতে পারলেন যে উনি ভুল রাস্তায় এসছেন, তখন রাত প্রায় 11:30 বাজে। সাথে সাথেই উনি বাইকটা ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু ঠিকই বগুড়া থেকে ঢাকার ফেরার পথে যেমনভাবে বাইক থেমে গিয়েছে, এবারও ঠিক একইভাবে বাইকটি থেমে যায়। উনি যখন বাইকটি ঘোরানোর চেষ্টা করছিলেন, তখন রাস্তার মাঝামাঝি আসতেই বাইকটি বন্ধ হয়ে যায়। হেডলাইট জ্বলছিল কিন্তু ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। উনি ওনার নিজের মতো চেষ্টা করছিলেন বাইকটি চালু করবার জন্য। ওনার পিঠের পেছনে কবরস্থানের দেয়াল, এক সময় তিনি সেখানের কবরস্থানের দেয়াল থেকে ধূপ ধূপ শব্দ পাচ্ছিলেন। কাউকে ঘুষে দিলে যেমন শব্দ হয় অনেকটা তেমন শব্দ, পরপর দুইবার। উনি পেছনে ঘুরে তাকিয়ে দেখেন কিছুই না। উনি বাইকটি চালু করার চেষ্টা করছিলেন, বাইকের হেডলাইটের আলোর বিপরীতে দেয়া লেগে পড়ে। এমন সময় উনি দেখেন যে সেখানে একটা কাক উড়ে এসে বসছে। কাকটার পায়ে অনেকগুলো কালো সুতার পুটলির মতো করে জড়ো হয়ে আছে। উনি দেখছিলেন তা কাকটা প্রথমে ঠোকর দিয়ে দেওয়ার সাথে সাথে ওনার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যায়। মনে হলো শরীরে কারেন্টের শক বয়ে গেছে। উনি পড়ে গিয়েছিলেন রাস্তার উপর। পরের ঠোকরটা দেওয়ার আগে কাকটা ওনার দিকে তাকায়, আর মুহূর্তেই পুটলিতে পরের ঠোকরটা দেয়। তখন ওনার বুকের মধ্যে এত ব্যথা টের পেলেন যে কল্পনা করার মতো ছিল না। ছুরির আঘাতের থেকেও বেশি যন্ত্রণা ছিল সেটা। জ্ঞান হারাবার পূর্বে দেখেছিলেন যে কাকটা অনবরত সেখানে ঠোকর দিয়ে যাচ্ছিল। উনি দেখতে পাচ্ছিলেন যে অদৃশ্য কেউ ওনার বুকের মধ্যে ছুরি দিয়ে অনবরত বারবার আঘাত করছেন, যার দরুন ওনার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। কি হচ্ছিল তা বুঝবার উঠার আগেই আতঙ্কের কারণে উনি দাঁড়াতেও পারছিলেন না, করতে কিছু করতেও পারছিলেন না। তিনি নিজেকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, এমন সময় উনি দেখতে পান যে সেই বৃদ্ধ লোকটা ওনার বাইকের উপর বসে আছে, দুই পা বাইকের উপর দিয়ে বসে আছে, ঠিক যেভাবে ওনার বুকের উপর বসেছিল যে কয়বার তিনি দেখেছেন। বৃদ্ধ লোকটাকে ওনাকে বলছিল, কিরে আলী, মনে আছে? তোর মনে থাকবেই বা কিভাবে, এই শুনশান রাস্তা তো আমাকে নিয়ে যাচ্ছিল, তখন আমার দম যায় যা অবস্থা, এই রাস্তার মধ্যে আমার যন্ত্রণা উঠে যায়, এই রাস্তার মধ্যেই আমার শরীরের ভেতর বুকের মধ্যে রক্ত বেরোচ্ছিল, এই রাস্তা দিয়েই ভেপু ভেপু করে একটা গাড়ি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল রে, এই রাস্তার মধ্যেই আমার দম গেছে রে আলী, আমার দম গেছে এই রাস্তায়। আলী রে, তুই আমার কষ্টের টাকাগুলো নিয়ে আমার চিকিৎসা করলি না, যদি তুই চিকিৎসা করতি আমি ভালো হয়ে যেতাম, কিন্তু এর বিনিময়ে তুই আমাকে কি দিলি, এই ওষুধ। এটা বলে কতগুলো ওষুধ ছুঁড়ে ফেলতে লাগলো সেই বৃদ্ধ হাসতে হাসতে। আলী সাহেবের তো কিছুই মনে নাই, উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, উনি দেখছিলেন ওনার বুকের কয়েক জায়গা দিয়ে রক্ত ছিটকে বের হচ্ছে, ওষুধগুলো ওনার দিকে একটা একটা করে ছুঁড়ে মারছিল আর এসে আলী সাহেবের সামনে পড়ছিল। বৃদ্ধ লোকটা বলছিল, আমি এইভাবে কষ্ট পেয়ে মারা গেছি রে আলী। এটা বলতে বলতেই তার এক হাত উঁচু করে একটা গোল ইশারা করে বলল, ফিস ফিস করে বলছিল, এই রাস্তার মধ্যে ওই দিন রাতে আমি মরেছিলাম রে, এইভাবে, এই যে ঠিক এভাবেই দাপড়াতে দাপড়াতে মরেছি, আমার রক্ত পড়ছিল কিন্তু কেউ ছিল না, আমার রক্ত বন্ধ করার মতো রে আলী কেউ ছিল না, আলী তুই আমার চিকিৎসা করিস নাই। ধীরে ধীরে বুড়ো লোকটা আলী সাহেবের কাছে এসে বুকের যেখান দিয়ে রক্ত বেরোচ্ছিল সেখানে হাত দিয়ে বলে, কিরে আলী, রক্ত বন্ধ করার মতো কেউ নাই, রক্ত পড়ে যাচ্ছে তো সব। এরপর আলী সাহেবের আর কিছুই মনে ছিল না, ওনার টানা কয়েক দিন জ্ঞান ছিল না। সকালবেলা ঘণ্টাখানেক পর কেউ এই রাস্তা দিয়ে যাবার সময় দেখল যে একটা লোক ডান কাত হয়ে শুয়ে পড়ে আছে আর পাশে ওনার বাইক। পথচারীরা মনে করছিল হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ওনার ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয় ওনার এই অবস্থা, উনি এই হাসপাতালে আছেন এখন। সেই দিনের পর থেকে টানা তিন চার দিন ওনার কোনো হুঁশ ছিল না। পরবর্তীতে ওনার যখন হুঁশ আসে তখন তিনি শক্তভাবে বলেন সেদিন রাতে কি হয়েছিল এবং ওনার সাথে কি কি ঘটেছিল। ওনার স্ত্রী ভাই এবং বাবাকেও বলেন যে সেই রাতে কিছু সব ঘটেছে, যা ঘটেছে সব। এই সব শুনে আলী সাহেবের বাবা কিছুটা বুঝতে পারলেন, কারণ ওনার বাবা ছিলেন আগেরকার সময়ের বুড়ো জ্ঞানী মানুষ। উনি আন্দাজ করতে পারলেন যে হয়তো তার ছেলের কোনো ভুল হয়েছে, তার ছেলে হয়তো অজান্তেই কিছু করে ফেলেছে, কারণ আলী সাহেব আগেও কয়েকটি ট্রিটমেন্ট ভুল করেছেন। তাছাড়া উনি অতিরিক্ত টাকা নিতেন, চিকিৎসা বিজ্ঞানে যে সকল রোগের ভালো তেমন চিকিৎসা নেই আলী সাহেব সেই সকল রোগের ওষুধ দিতেন, উনি আশ্বাস দিতেন যে ওনার ওষুধ খেলে ভালো হয়ে যাবে। সেই কথা ভেবে আলী সাহেবের বাবা ওনাকে নিয়ে ওনাদের গ্রামের এক পীরের কাছে যান। তাকে পীর বলা যায় না, তবে মানুষ তাকে মানত বলে পীর বলেই রাখত, কিন্তু তার ওই রকম মুরিদ বা কিছু ছিল না। ওই পীরের কাছে যাওয়ার পর পীর ওনাকে সামনে বসে অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর আলী সাহেবের বাবাকে বললেন যে দেখো, তোমার ছেলের পিছনে এমন কিছু লেগেছে যে কিনা তোমার ছেলে যাদের সাথে অন্যায়গুলো করেছে তাদের মধ্য হতে কারো একজনের রূপ নিয়ে এসছে। তোমার ছেলেকে আগে বলো, অনেক লোকের সাথে কাজ করেছে, কাজ করছে, অনেক লোকের চিকিৎসা করেছে, এই চিকিৎসায় তারা ভালোভাবে কথা দিয়েছিল কিন্তু তারা অনেকেই হয়তো ভালো হয়নি। তোমার ছেলেকে বলো এমন লোক থাকলে খুঁজে বের করে মাফ চেয়ে নিতে, তাদের থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে চিকিৎসা বাবদ টাকাগুলো ফেরত দিয়ে মাফ চেয়ে নিতে। তখন ওরা সেই বৃদ্ধ লোকের বর্ণনা অনুযায়ী আলী সাহেবের যত রোগী ছিলেন তাদের খুঁজতে শুরু করেন, অনেক ভালো করে নথিপত্র খুঁজে চিন্তা ভাবনা করে ওনারা একজনকে খুঁজে বের করেন যার চেহারা সেই বৃদ্ধ লোকের বর্ণনার সাথে মিলছিল। এই বৃদ্ধ লোক কোন এক গ্রাম থেকে এসেছিল, বৃদ্ধের ফুসফুসে ক্যান্সার হয়েছিল, অবস্থা খুব খারাপ ছিল, ডাক্তারি চিকিৎসায় ভালো না হবার কারণে আলী সাহেবের চেম্বারে এসেছিলেন। আলী সাহেব বৃদ্ধকে আশ্বাস দিয়েছিল 1,40,000 টাকার কোর্স আছে, 70,000 করে দুই কোর্সে ওষুধ সেবন করলে ভালো হয়ে যাবেন। আস্তাকফিরুল্লাহ, কেন বললাম আমি জাহিদ এই কথা আপনি জানেন, আপনারা জানেন, আমাদের সকলের এই একটা সময় নির্দিষ্ট হবে, নির্দিষ্ট আছে যা শেষ হবে আর আমরা চলে যাব। যখন কেউ বলবে যে এটার চিকিৎসা হবে কিন্তু আদৌ এর চিকিৎসা সম্ভব না, তখন কিন্তু এর মানেটা অন্য কিছু দাঁড়ায়। বৃদ্ধের পরিবার এমনিতেও দরিদ্র ছিল। যখন ওনারা আশ্বাস পেলেন যে না ঠিক হয়ে যাবে, যেখানে বড় বড় ডাক্তাররাও না করে দিয়েছিল যে উনি সুস্থ হবেন না, তখন এই হোমিওপ্যাথি ডাক্তার বলেছেন না সুস্থ হয়ে যাবেন, তখন ডাক্তার আলীর আশ্বাসে ওনারা তাদের জমি এবং গরু বিক্রির টাকা দিয়ে এই দুই কোর্সের ওষুধই নিয়ে যান। ওনারা তিন দিনের তিন জমি বিক্রি করে চার দিনের দিন গরু বিক্রি করে আর পঞ্চম দিন আলী সাহেবের থেকে ওষুধ নিয়ে যান, কিন্তু সাত দিনের মাথায় একদম সপ্তম দিনেই সেই বৃদ্ধটি মারা যান। এখানে দোষ কার ছিল? যখন আলী সাহেবকে জানানো হয় তখন তিনি বললেন যে আপনারাই তো পাঁচ দিন দেরি করেছেন, মানে তিনি দায় এড়াতে চাচ্ছিলেন। সেই ডাক্তার আলী সেই বৃদ্ধর পরিবারকে খুঁজে সেই সম্পূর্ণ টাকাটাই ফেরত দিয়ে দেন। ওই পীর সাহেব বলে দিয়েছিলেন যে বৃদ্ধের পরিবারকে খুঁজে টাকাটা ফেরত দিয়ে দাও আর এই টাকার লোভ ছেড়ে ভালো মতো চিকিৎসা করো, কোনো সমস্যা হবে না। পীর ওনাকে দোয়া দুরুদও শিখিয়ে দেন। কিন্তু যেদিন টাকাটা ফেরত দিয়েছিল সেদিন রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে সেই বুড়ো লোকটা তার বুকের উপর বসা, সে নড়াচড়া করতে পাচ্ছেন না, এমন অবস্থা যে বোবা যেভাবে ধরে ঠিক সেভাবে। বুড়ো লোকটা বলল, আলী রে কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দেব? তুই টাকা ফেরত দিবি কিন্তু আমি যে যন্ত্রণা ভোগ করেছি তাকে তুই পাবি না। আমার ছেলে মেয়েদের তো তুই যে যন্ত্রণা দিয়েছিস সেই যন্ত্রণা কি তুই পাবি না? কই যাবি কই আলী? পীর বলছে যে তুই টাকা পয়সা দিবি আর আমি ছেড়ে দিব না, ছেড়ে দিব। শোন, আমি দাবি ছাড়ি নাই, আমি রাস্তার মধ্যে দম আটকে মরেছি, তুই ওষুধ দেওয়ার পরও আমি ঠিক হই নাই, তুই আমার জমি বেচাইছিস, গরু বেচাইছিস, তোকে আমি কিভাবে ছেড়ে দিই বল? তুই সবাইকে কষ্ট দিয়েছিস, তুই তো তোর খোরাকি মিটাইতে পেরেছিস আর কিছু না, তুই তোর খোরাকের জন্য কতগুলো মানুষকে কষ্ট দিয়েছিস, তাহলে তোকে আমি কিভাবে ছেড়ে দেই রে আলী? তখন বুড়ো লোকটা তার হাত আলী সাহেবের বুকের ওপর রাখে, ওনাকে বলে যে দেখ আমি কতটা কষ্ট পেয়েছি। আলী সাহেব চিৎকার দিবে কি ওনার নড়াচড়ার করার মতো শক্তি ছিল না, উনি কি ঘটছে ঘটে চলেছে শুধুমাত্র তা দেখছিলেন। বুড়ো লোকটা তার অনামিকা আঙ্গুল দিয়ে আলী সাহেবের বুকের মধ্যে গোল করে একটা দাগ কাটে, এরপর নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তার চামড়াটা তুলে উপরে উঠানোর চেষ্টা করছিল আর আলী সাহেবের দিকে তাকিয়ে বলছিল, এই যে দেখ তোর চামড়া উঠাচ্ছি, একটা চুল যদি আমরা টেনে তুলি তাহলে কি রকম ব্যথা লাগে, আর সেখানে নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তার চামড়া তোলা হচ্ছিল, একবার অনুভব করতে পারবেন যন্ত্রণা কতটা? উনি চিৎকার দিচ্ছিলেন কিন্তু ওনার চিৎকার শোনবার মতো কেউ ছিল না। এর মাঝে আলী সাহেবের স্ত্রীর ঘুম ভাঙে। ওনার স্ত্রী ঘুম ভাঙার পর চোখ খুলে দেখেন ওনার হাজবেন্ড অর্থাৎ আলী সাহেবের বুকের উপর কেউ বসা। উনি দেখেছেন ওনার হাজবেন্ড থরথরিয়ে কাঁপছিল আর উপরে বসা বয়কটা বুকের মধ্যে দিয়ে খুঁটাচ্ছে কি জানি। উনি চিৎকার দিয়ে ওঠার পর সেই বুড়ো লোকটার সাথে সাথে লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। উনি উঠে লাইট জ্বালিয়ে দেখেন ওনার স্বামীর অবস্থা খুবই খারাপ, চোখ উল্টে গেছে, চোখের মনিটা প্রায় সাদা হয়ে গেছে, বুকের মধ্যে চামড়া নেই, হাড় দেখা যাচ্ছে, বুকের মধ্যে হয়তো কেউ অনেক জোরে ফোর্স দিয়ে বাঘের মতো থাবা দিয়ে চামড়া ওঠানোর চেষ্টা করেছে, যেটা তার সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন উনি, সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার এই বুকের মধ্যে অনেকগুলো সেলাইয়ের প্রয়োজন হয়, সম্ভবত ৪০টা সেলাই, আর এই এমনভাবে টিস্যুর ক্ষতি হয়েছে যে ৪০-৫০টা সেলাই করার পরও সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে দুই দিন পর সার্জারি করে বুকের সেই অংশটুকু ফেলে দিতে হয়েছিল এবং নতুন করে পা থেকে চামড়া নিয়ে সেখানে প্রতিস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ডাক্তার আলীর বাবা সেই পীরের সাথে যোগাযোগ করে বললেন রাতের ঘটনা। সেই পীর সাহেব ঢাকা আসলেন, তিনি কিছু তাবিজে লিখে ওনার বাবার কাছে দিয়ে বললেন আলীর কাছাকাছি এইসব জিনিসগুলো রাখবেন। এরপর পীর সাহেব সে রুমে এসে ওনার মতো করে জিনটাকে ডাকার চেষ্টা করেন। এক পর্যায়ে সেই বৃদ্ধরূপী জিনটা আসে সেখানে। পীর সাহেব বৃদ্ধকে জিজ্ঞেস করেন, তুমি কেন ওই লোকটাকে কষ্ট দিচ্ছ, তোমার উদ্দেশ্য কি? বৃদ্ধ বলে যে আমার মোয়াক্কেল করতে বলেছে। পীর জিজ্ঞেস করেন, কে সেই মোয়াক্কেল? সেই সময় এই বৃদ্ধ তার এক হাত দিয়ে পীর সাহেব যে বিছানায় বসেছিলেন সেই খাটটা উল্টে ফেলে দেয়। পীর সাহেব বিছানার নিচে পড়ে যান। দোয়া দুরুস শুরু করে দেন তিনি। তিনি তো বসে থাকবেন না, আর শুনছিলেন সে বুড়ো হলেও তখন তার কণ্ঠটা বাঘের চাইতেও ভয়ানক ছিল। বুড়ো লোকটা বলছিল যে আমার মোয়াক্কেলের নাম শোনার যোগ্যতা তোর নাই, তোর যত কিছু আছে সব নিয়ে এখান থেকে ভাগ, তোর কোনো সাহসই নেই আমাকে মোকাবেলা করার, আর যদি প্রমাণ চাস তাহলে দেখ। এই বলে পীর সাহেব আলী সাহেবকে প্রোটেকশনের জন্য যে জিনিসগুলো দিয়েছিল তা দেখাল, দেখ আমি এগুলো নিয়ে অলরেডি চলে আসছি, আলী আমার শিকার আর আমার মোয়াক্কেলের উপহার, তুই আমার শিকারের মাঝে বাঁধিস না, বলেই বিছানার মধ্যে একটা লাফ দেয়। এরপর চলে গেল রুম থেকে। পীর সাহেব যেদিন সেদিন বুঝেছিলেন যে এই সব কিছু ঘটানো হয়েছে, বৃদ্ধ রূপে নিয়ে বর্দা দিয়ে রেখেছিল আসল কর্মকাণ্ড ঢাকতে, আজ পীর সাহেব আসার পর উন্মুক্ত হয়। পীর সাহেবের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। এভাবে ছয় মাসে ডাক্তার আলীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শারীরিকভাবে অনেক খারাপ হয়েছিল, মানসিকভাবে তিনি আধ পাগলের মতো অবস্থা শুরু হয়ে যায় তার। সবাইকে বলতেন যে বুড়ো লোকটা তার সামনে আসে, ভেঙচি দেয়, বুকে কামড় দিয়ে রক্ত চুষে। বুড়ো লোকটা তাকে বলে, আলী রে আমি তোর কোনো রোগীও না, কোনো রোগীর আত্মীয় না, আমি আসছি তোর জান নিতে, তুই আমার শিকার, তোকে আমি ভোগাবো, তোকে আমি পচাবো, এরপর তোকে আমি মারব, তোকে আমি এগারো মাস ভোগাবো, এগারো মাস পরে যে আমি তোর জান নিব, এগারো মাথার বদলে এগারো মাস, মনে রাখিস এগারো মাথা দিয়ে তোর হায়াত বেঁধে দিয়েছে এগারো মাস, তুই এগারো মাস পরে মাস পরে যাবি, তোকে আমি নিয়েই যাব, তোর সবকিছু আমি নষ্ট করে দেব, তোকে আমি পচিয়ে ফেলব, বেঁচে থাকবি কিন্তু তোর পচা সেই পচা শরীর থেকে গন্ধ বেরোতে থাকবে, তোকে আমি পচিয়ে ফেলবই, তোর শরীরে পোকা কিলবিল করবে, টেনশন করিস নালি। এমন কথা বলতে বলতে উনাকে সেই বৃদ্ধ লোকটা পাগল করে ফেলছিল। ওনার বিছানের পাশে থাকা সোফায় হেলান দিয়ে চুপচাপ শুনছিলাম কথাগুলো দেড় ঘন্টা যাবত। এই বাসায় আমি এসেছিলাম সেই পরিচিত ইমামের মাধ্যমে, যার দ্বারা কয়েক বছর পর বেজুজের সামনে পড়েছিলাম আমি। মনে আছে আপনাদের সবার বেজুজের কথা? সেই বেজুজের ইমাম সাহেব বাসায় ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় ছোলার দানার মতো জ্বলন্ত কয়লা ছড়ানো ছড়ানো অবস্থায় দেখেছিলাম চারপাশে, নিচ থেকে একদম ডাক্তার আলীর ফ্ল্যাটের গেটের আগ পর্যন্ত। আগের দিন রাতেই ওনার নাম ঠিকানা নিয়ে আমির সাহেবকে দিয়েছিলাম দেখার জন্য সমস্যাটা কি ওনার। তখন আমির সাহেব আমাকে বলেছিলেন যে আগে আমি যেন ডাক্তার আলীকে নিজে দেখে আসি। সেই কথা মতো এসে সিঁড়িঘর থেকে ফ্ল্যাট পর্যন্ত ছোলার মতো সাইজের অজস্র ছোট ছোট ছোলা যেরকম অজস্র চলন্ত কয়লা দানা দেখে বুঝে গেছিলাম আমির সাহেব এখানে কেন আগে আসতে বলেছিলেন। জ্বলন্ত কয়লা আর কিছু এমন বস্তুর সাথে যুক্ত যা দ্বারা যদি কারোর ক্ষতি করা হয় তাহলে তার সাথে সময় যুক্ত হয়ে যায়। এই ছোট ছোট কয়লা দেখে বুঝে গেছিলাম যে কয়লার দিন কমে যাচ্ছে দ্রুত। আমি বাসায় ঢুকে না ঘরে ঢুকতে যাব, পেছন থেকে বৃদ্ধ কণ্ঠের হাসি শব্দ ভেসে আসতে থাকে। আমি পেছনে তাকালে দেখতে পাই তৈলাক্ত বর্ণের সেই ইতরটাকে, যার কথা একটু আগে আপনারা শুনছিলেন, কিন্তু আমি তখনও জানি না। মুখ হা করে আছে, লালা বেয়ে পড়ছে, আর বুকে একটা ছিদ্র, বুকের হাড়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি সেদিকে আর লক্ষ্য না দিয়ে ঘরে ঢুকি। ডাক্তারের অবস্থা ভয়াবহ রকমের খারাপ ছিল, আমি খুব কম সময়ে এরকম খারাপ অবস্থা দেখি। শরীর শুকিয়ে গেছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সময় ফুরিয়ে যাচ্ছে পলকে পলকে। আমি ওনাকে জাগানোর চেষ্টা করতে যাব, দেখলাম একটা জীর্ণ শীর্ণ লিকলিকে হাত ওনার বুকের উপর রেখেছে কেউ, ওনার মাথার দিক থেকে এসে। আমি উঠে তাকাতেই দেখি সেই বুড়ো লোকটা। এটা দেখে আমি ধীরে সুস্থে এক পা পিছিয়ে আসি, আর আমার সাথে থাকা ওনার স্ত্রী আর ভাইকে রুম থেকে কৌশলে বের করে দিই। তখনও আর চোখে বুড়োর দিকে আমি তাকিয়েছিলাম। তাদের ঘর থেকে সরিয়ে দেবার পর তারা যখন একটু দূরে গেল, আমি বুড়োর দিকে তাকিয়ে থাকা অবস্থায় গেটের কবজা লাগিয়ে দিলাম যাতে গেট লক না হয়। তখন বলি, তুই কতদিন ধরে এগুলা করছিস রে? সে বলল, তুই কে যে কৈফত দিতে হবে? বলতে বলতে আমার উপর লাফিয়ে পড়ে সে। আমি পরে যে মাথার কোনো কিছুর সাথে বাড়ি খাই সজোরে, এলোমেলো কিল ঘুষি মারছিল আমাকে সে। ততক্ষণ ওনারা চলে এসেছিলেন ঘরের মধ্যে শব্দ শুনে, আর তারা দেখছিলেন একটা ছায়া ধুম করে বেরিয়ে গেছে জানালা দিয়ে, আর আমি ফ্লোরে পড়া। মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলাম, আমার ঠিক হতে সময় লাগে অনেকক্ষণ। উঠে বসার পর আমি ডাক্তার সাহেবকে দেখলাম এবং পাশের সোফায় বসলাম। ওনারা জানতে চাইছিল যে কি হয়েছে। তখন আমি বললাম, এক বুড়ো লোক আমি ওনাকে জাগাতে যাব, তখন ওনার বুকের উপর হাত রেখেছিল, তাই কৌশল আপনাদের সরিয়ে দিয়েছিলাম আমি। এরপর সে লাফ দিয়েছিল আমার উপর, কিন্তু আমি পড়ে যাওয়া আর জায়গা না থাকায় উঠতে পারিনি। এরপর আমি সব শুনি যা আগেই আপনারা আমাকে আগে শুনেছেন। সেদিন মাগরিবের নামাজ আমি তাদের বাসার এক কাছেই মসজিদে পড়ি। আমি নফল পড়ার সময় গলায় খাকরির শব্দ পাচ্ছিলাম, মানে আমির সাহেব আমার পেছনেই বসে আছেন। নামাজ শেষ করার পর উনি আমাকে বললেন, কি মার খেয়েছ? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, রিং পরেছ? আমি বললাম না। উনি বললেন, কি দেখলে? আমি বললাম, সিঁড়ি বেয়ে উপর ওঠার সময় কয়লার শিখা। উনি বললেন, আকারে কতটুকু? আমি বললাম, চোখের মণির অর্ধেক। উনি বললেন, বুঝতে পেরেছ তো? দেরি হয়ে গেছে, আর ফিরবে না। আমি বললাম, লোকটা ভালো না। উনি বললেন, সেই জন্যই আগাতে পারছি না জাহিদ, আল্লাহ সাহায্য না করলে যতই চেষ্টা করি না কেন কাজ হবে না। আর এই লোকের উপর মানুষের বদদোয়া অভিশাপ অনেক বেশি পড়ে গেছে, সেই জন্যই যে জাদু করেছে তার জাদু এত চেপে বসেছে। আমি বললাম, জাদু যে করেছে জানেন? জাদু কে করেছে জানেন? উনি বললাম, মালুম নেই, দেখি কি জানা যায়। তবে কি করবে বলো? আমি সাই দিতে পারলাম না, কারণ আমি যদি কোনোভাবে জেনে যাই যার জন্য এসেছি সে ভালো লোক না, তার ক্ষেত্রে আমি আগাই না। আমির সাহেব চলে যাবার আগে আমার বুড়োর হামলার কথা মনে পড়ে আর আমি ওনাকে বলি, শুনুন, ঘরে ঢুকে লোকটাকে জাগানোর সময় লোকটার বুকের উপর ওই বদমাশ হাত রেখেছিল, হাত রেখে বসেছিল, আমাকে সব আমার আমি সবাইকে সরিয়ে দিয়ে ওনার ওর দিকে ফিরে কুলাতে পারিনি, ওর আমার উপর চেপে বসেছিল। আমির সাহেব টিটকিরি করে বললেন, হ্যাঁ বুঝবই তো, সে না ভাবলে যা হয়, মারটা তো খেয়েই এলে। আমি ভাবলাম, আগে শুনুন একবার, সে কিছু একটা বলছিল আমার বোন কৈফিয়ত এমন কিছু। আমির সাহেব বললেন, কি বলেছে মনে করে দেখো তো। আমি বললাম, মনে আসছে না, এমন সময় একটা ফোন আসে সেই ডাক্তারের বাসা থেকে, আমার সেই পরিচিত ইমামের। সে বলল, ভাই তাড়াতাড়ি আসো, দেখো কি অবস্থা, হাতে ছুরি নিয়ে বসেছিল, বুক ফেরেজ ফেলবে বলে, এখন ধরে রাখতে পারছি না, অবস্থা খুবই খারাপ, তোমাকে বেঈমান বিশ্বাসঘাতক দুনিয়ার সবকিছু বলছে, তুমি ভাই তাড়াতাড়ি আসো। আমি ফোন রাখতে আমির সাহেব উত্তর দিক থাকা বাড়ির মুখে একবার তাকিয়ে বললেন, চলো। আমি সেই বাসায় পৌঁছে যাই, উপরে উঠে দেখতে পাই একরকম ওনাকে কয়েকজন বাধ্য হয়ে ধরে রেখেছেন, যাতে করে সে নিজের বা কারোর ক্ষতি করতে না পারেন। আর আমি সেই বুড়ো লোকটাকে দেখছিলাম, ওনার কাদের পেছন থেকে বসে ওনাকে জড়িয়ে ধরে দেখছিলাম। আমি দেখছিলাম সেই শুকনো হাত দিয়ে ডাক্তার আলীর বুকে সে ক্রমা মানে একদম কন্টিনিউয়াসলি আক্রমণাত্মক ভঙ্গিতে থাবা মারছিল। আমি সেখানে যাবার পরপরই আমির সাহেবকে দেখি জানালা দিয়ে ঘরে ঢুকতে, ওনার ইশারা পেয়ে সবাইকে বেরিয়ে যেতে বলি আমি। সবাই যাবার পর আমি দেখলাম আমির সাহেব ডাক্তারের মাথার চুল টেনে ধরেন, বললেন, বলতে চাইলে বলতে পারিস, শরীরের সাথে বসে থেকে তুই কিছুই করতে পারবি না, এতটুকু বল, কে আর কেন, কোথায় আর কিভাবে, কখন করেছিস? সে আমার দিকে থুতু মারার চেষ্টা করতে আমির সাহেব তার চুল টেনে ধরেন। সে আমাকে বলল, তুই বেজন্মা, তোরা দুজন মিলে আমার বোনকে মেরেছিস বিশ্বাস অর্জন করে ধোকা দিয়ে। আজ আমি আমার মুয়াক্কেলকে বলব যে আমার বোনের খুনিরা আজ এখানেও এসেছে। আমির সাহেব বলল, আজ গভীর কথা না বলে সোজা কথা বল। সে বলল, তোরা পারলে মেরে ফেল আমাকে, কিন্তু মনে রাখিস তোদের আমি পেয়েছি, আমার বোনকে মেরেছিস তার শোধ আমি নেবই। মার মার আমাকে মার, না মানে তোদেরকেই আমি মারব। আমির সাহেব তখন ডাক্তারকে তুলে ধরে দেয়ালে ঠেসে ধরেন আর যন্ত্রণা দিতে শুরু করেন সেই জিনকে, কিন্তু সেই জিনটা তো নাছর বান্দা, এই জিন কথা বলছিল না হুমকে দেয়া ছাড়া। তখন আমির সাহেব ওকে ছেড়ে দেন আর বললেন, শরীর থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলে ঝাড়ি দিলে আমি দেখতে পাই ডাক্তারের পিঠ থেকে সে লাফ দিয়ে সে ফ্লোরে বসে। আমি বলি, তোর বোনের কথা বলতো। তখন সে আমার দিকে তাকিয়ে বলে, বেজন্মা তুই ভুলে গেছিস, ভুলে গেছিস কিভাবে আমার বোনকে মেরেছিস তোরা, বুক চিরে কলিজা বের করেছিল আমার বোন, মনে নেই? আমি ভ্রুক্ষেপ করিনি, আর আমার মনেও পড়ছে না যে সে কি কার কথা বলছে। আমি আমির সাহেবের দিকে তাকিয়ে বলি, কি করব? উনি কিছু না বলে সেই বুড়ো এনটিটিকে বলেন, এখানে তো কিছু করব না, কিন্তু ভুলেও আমাদের রাস্তায় পা দিস না। তখন বুড়ো বলল, দেখা হবে রে দুশ্মন, দেখা হবে। এটা বলায় আমির সাহেব তার মাথায় সজোর একটা বাড়ি মারলেন কিছু দিয়ে, সাথে সাথে সে লাফ জানা দিয়ে বেরিয়ে গেল। আমি বললাম, কি করব? উনি বললেন, কি আর করবে, জানোই তো চেষ্টা করে লাভ নেই, বুঝিয়ে বলে দাও। অন্য কোথা যদি তারা যায় যাক, এটা বলে উনি চলে গেলেন। আমি পরে গেট খুলে ওনাদের বুঝালাম, কিন্তু ওনারা বারবার বলছিল যে একটা চেষ্টা যাতে আমরা করি। এক সময় ডাক্তার আলীর স্ত্রী তার মেয়েকে আমার সামনে এনে আমাকে বললেন, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো, একটু চেষ্টা করেন, দেখুন না কি হয়। পরে বাধ্য হয়ে বললাম, আচ্ছা দেখি। বাসায় আসি, রাতে আমির সাহেবকে বললাম তাদের অনুরোধের কথা। আমির সাহেব বললেন, তোমার কি মতামত? আমি বললাম, দেখি একবার। উনি অনেকক্ষণ চুপ করে বললেন, ঠিক আছে, খোঁজ নিয়ে জানাচ্ছি, কি করতে হবে বলতে হবে। উনি সাথে সাথে বের হয়ে গেলেন, চাচ্ছিলেন না, তারপর না চাইতেও বললেন আর কি। তখন আমি ওনাকে ডাক দিয়ে বলি, আচ্ছা সে বারবার বোনের কথা বলছিল যে আমরা মেরেছি, আর দোয়েল পাখির কলিজার কথা বলল, এটা কি? আমির সাহেব বললেন, কত শত কাজ করেছি, হতেই পারে ওর বোন আমাদের সামনে পড়েছিল। আর তুমি তো জানোই হুমকি দিতে পারে এরা, হুমকি দিতে এরা ওস্তাদ, পাত্তা দিও না তো এসব কথা। এটা বলে উনি চলে গেলেন। পরের দিন রাতে উনি আমাকে একটা জায়গার কথা বললেন, যে সেখানে মাটির নিচে যা পোতা আছে তা তুলে নষ্ট করে দিতে হবে। আমি বললাম, আমি তো চিনি না জায়গাটা। উনি বললেন, সমস্যা নেই, পথ দেখিয়ে নিয়ে যাবে একজন তোমাকে। আমি বললাম, কে? আমি সাহেব বললেন, আসবে একজন, তুমি তৈরি হয়ে থেকো, সে শুধু তোমাকে রাস্তা চিনিয়ে দেবে, বাকিটা তুমি একা করবে। তুমি বাসার গেটে নির্দিষ্ট সংখ্যার টোকা শুনে বুঝে যাবে সে এসছে। উনি চলে যাওয়ার 10 মিনিট পর সেই নির্দিষ্ট সংখ্যার টোকা দেবার শব্দ আমি পেয়ে যাই। বেরিয়ে আসছি, রাস্তায় দেখতে পাই একজন লোক দাঁড়িয়ে আছেন। সালাম দিলে সে উত্তর দিয়ে বলল, চলুন, দ্রুত যেতে হবে। তার সাথে হেঁটে যাচ্ছিলাম, আমার সাথে তার অনেক কথা হচ্ছিল, এত কথা যা মূলত রাস্তা দিয়ে একসাথে চলার পথেই কেবল আলাপ হয়। ওনার পরিচয় উনি দিয়েছিলেন ইসমাইল নামে। ওনার একটা বিষয় আমি লক্ষ্য করছিলাম, প্রচণ্ড সুন্দর এবং মার্জিত ভাষায় কথা বলতেন তিনি। একটা বাঁশঝাড়ের কাছে এসে উনি আমাকে ইশারা করে দিয়ে বললেন, এবার আপনি যান, একটা বাঁশের সাথে কাপড় বাঁধা আছে, তার বরাবর নিচে তাকালেই বুঝবেন। এরপর তিনি চলে যান। আমি কোনোভাবে জঙ্গলা গাছ ডিঙিয়ে সেদিকে যাই। বাঁশঝাড়ের ভেতরে ঢোকা এত সহজ না। বাঁশের কঞ্চির গুঁতো খেয়ে কয়েক জায়গা কেটে গেছিল আমার শরীরে, তাও ভেতরে কোনোভাবে আঁকা বাঁকা নুয়ে বিভিন্নভাবে ঢুকি। ঢোকার সময় একটা বাঁশ দেখেছিলাম যেটার সাথে কাপড় বাঁধা, আর নিচে তাকিয়ে দেখেছিলাম ইঁদুর মাটি তুলে রেখেছে এমন গর্ত করা। আমি কাছাকাছি যে বসে মাটি সরাচ্ছিলাম, কয়েকটা কাগজের টুকরা লাগলো আমার হাতে। কি লেখা ছিল অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু ড্রয়িং এর মতো কিছু ছিল। আমি মাটি ভালো করে সরানোর মতো কাঠের একটা বাক্স পাই, সেটার মুখ খুলতে আমি অবাক হয়ে গেলাম। ভেতরে কয়লা জ্বলছে, তাও টিম টিম কয়লা। সে সময় বাঁশঝাড়ের বাইরে থেকে মাটির ছোলা ছিটকে মারতে শুরু করে সেই বুড়ো, আর আমির সাহেব আমাকে বললেন, তুমি নষ্ট করো। আমি নষ্ট করার সময় চাবুক চলার শব্দ আর ধস্তাধস্তির শব্দ পাচ্ছিলাম। একটা সময়ে জাদুর তীব্রতার কারণে ডান হাতের বোধ শক্তি আমি হারিয়ে ফেলি। তারা কোনোভাবেই নষ্ট করার পুরো চেষ্টা করছিলাম। আমার খেয়াল আছে নষ্ট করার সময় ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিলাম আমি এবং পুরো শরীর, প্রথমে ডান হাত পরে আমার পুরো শরীর, কিন্তু তারপরও শরীর দিয়ে টেনে সেই বাক্স আমি পানির সাথে স্পর্শ করে দিতেই বিশাল চিৎকার, গগন বিদারী চিৎকার ভেসে আসে উপর থেকে। চিৎকার দিয়ে কাঁপছে যন্ত্রণায় সেই বুড়ো লোক। আমি পড়েছিলাম বাঁশঝাড়ের ভেতর, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আমি দেখছিলাম বুড়ো মাথা বরাবর আড়াআড়ি কিছু একটা রেখে বুড়ো পিঠের দিকে আমির সাহেব দাঁড়িয়ে আছেন। কাঠটা দিয়ে বুড়োকে বশ এনে রেখেছিলেন। বুড়ো করে গজরাচ্ছিল। আমির সাহেব বলছিলেন, কিচ্ছু হবে না, তোমার কয়েক মিনিট কেটে যাবে সব, এবং তোমার ভার উপর থেকে সরে যাবে। এই তো একটু বলে উনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু বুড়ো মুখ থেকে কাঠ সরিয়ে চিৎকার দিয়ে বলে, মোয়াক্কেল, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। তখন আমি সাহেব আরো চেপে ধরে বললেন, বারবার মোয়াক্কেলের নাম নিচ্ছিস, কে তোর মোয়াক্কেল? তখন সে বলল, তোরা জানিস না আমার মোয়াক্কেল? তোর তো জানার কথা বলে সে আমির সাহেবের দিকে মাথা ঘুরিয়ে তাকায়। তখন আমির সাহেব ওকে ছেড়ে দেন আর বললেন, ওয়াজির। সে হাসছিল আমার আমির সাহেবের দিকে। তখনই আমির সাহেব সজোর একটা বাড়ি মারলেন বুড়োটাকে। আর তখনই বাঁশঝাড়ের উপর থেকে একটা পাখি ভেসে আসে। বিশ্বাস করুন, পাখির ডানার ঝাপটায় বাঁশবাগান উপর উড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছিল। আমি যে কত ব্যথা পেয়েছি তা বলে বোঝাতে পারব না। আমির সাহেব তখনই বাঁশবাগানের ভেতর এসে ঢুকে আমাকে বের করে নিয়ে আসেন, আর তার মতো করে জাদু কাটাচ্ছিলেন আমার উপর থেকে। আমি জিজ্ঞেস করছিলাম, কই গেছে? উনি বললেন, ওকে নিয়ে গেছে। আমি বললাম, কে? তখন আমির সাহেব কথা চেপে যান আর আমাকে বললেন, তুমি নিজেই হুশে নেই, শরীরে বিষ্ঠার উপর জায়গা কেটে গেছে, আর বদমাস কই গেছে সেটা নিয়ে পড়ে আছো। পরে আমাকে উনি ঠিক করেন, ভোর রাতে আমি বাসায় আসি। কিন্তু শরীরে অনেক জায়গা কেটে গেছে। সেদিনের পর থেকে অবিশ্বাস্যভাবে আল্লাহর দয়ায় ডাক্তার সাহেব সুস্থ হয়ে উঠতে শুরু করে। এক মাসের মধ্যে সুস্থ হয়ে যান। এরপর সমস্যা হয়নি অনেকদিন। আসলে ডাক্তার সাহেবের উপর কে জাদু করেছিল তা জানা যায়নি, কারণ বুড়ো জিনটার ব্যাপারে আমি এরপর আর কিছুই জানতে পারিনি। আমির সাহেবও জানেন না। আমির সাহেব বা আমরা না আসার আগ পর্যন্ত জাদু কাটাতে তারা ব্যর্থ হচ্ছিলেন, কারণ হল ডাক্তার আলীর করা পাপের কারণে। তার পাপের জন্য জাদু গাঢ় হয়ে গেছিল ওনার শরীরে, যা আল্লাহ না চাইলে ঠিক হতো না। আমরা শুধুমাত্র উসিলা। গায়েবে কি ঘটেছে তা তো আল্লাহই জানেন। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। যখন আমি ঘটনাগুলো আপনার ঘটনাগুলো সবার সামনে পড়ে শোনাই, আমি নিজেই ফিল করি আমি সেই বাঁশ ঝাড়ে হাঁটছি, আমি সেই কাপড়লা বাঁশ থেকে হাত দিয়ে সেই গর্তর ভেতর থেকে একটা বাক্স বের করছি। আমি নিজেই ফিল করছিলাম যে একটা বাতাস আসলো। আমি নিজেই বুড়োটাকে সেই বাঁশবাগানের মাঝখান দিয়ে আমি ফিল করছিলাম। জাহিদ ভাই, আমি ফিল করছিলাম সেই বুড়োটাকে আমির সাহেব পা দিয়ে আটকে রেখেছে মাটির সাথে। আমি ফিল করছিলাম বুড়োটা আমির সাহেবের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, ওয়াজির। আশা করছি আপনাদের সবগুলো ঘটনা আজকে ভালো লেগেছে, এবং আশা করছি আমরা 107তম এপিসোডেও আরো সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য। যেভাবে শুরু থেকে প্রথম এপিসোড থেকে আপনারা, ইনফ্যাক্ট প্রথম এপিসোড না, ফেসবুকে লাইভ করা থেকে শুরু করে এখন অবধি এই গত 2 বছর আপনারা যে পরিমাণ সাপোর্ট আমাদের দিয়েছেন, তা যদি সামনে আমাদের দিতে থাকেন তাহলে আমাদেরকে আরো অনেক মানুষ চিনে আমাদের ঘটনা শোনা শুরু করবে। আমি এতটুকুই শিওর, যদি কেউ আমাদের ঘটনা নতুন করে কেউ শোনা শুরু করে, আপনাদের বলব আপনারা প্রতিটা এপিসোড শুনবেন, এর মধ্যে 17তম দিয়ে শুরু করতে পারেন এবং 105 এসে শেষ করতে পারেন। আমি আশা করছি এই ধরনের ঘটনা আপনারা আগে শোনেননি, এতটুকু আমার বিশ্বাস। জাহিদ সাহেব, জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য, এবং নিরলসভাবে তিনি ঘটনা কষ্ট করে হলেও পাঠান। আপনারা জানেন তার মার শরীর ভালো না, তার মার জন্য সবাই দোয়া করবেন। এবং 107নম্বর এপিসোডের সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের সবাই নিজের যত্ন নেবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।